This track was downloaded from FusionBD.com.
Dhaka FM.
অন্ধকারের গল্প
সবাইকে স্বাগত, শুরু হয়ে গেল অন্ধকারের গল্প। এবং রোববার রাত মানেই হচ্ছে অন্ধকারের গল্প। ঘড়ির কাটায় ঠিকঠাক 10:30 আপনি টিউন ইন করে আছেন বাংলাদেশের প্রথম ফুল এইচডি স্টেশন ঢাকা এফএম 90.4। অন্ধকারের গল্পের পুরো টিমের তরফ থেকে এবং ঢাকা এফএম 90.4 পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে আমরা শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই আজকের এপিসোড। এবং বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে শুধুমাত্র 16 বছর পর প্রথম ওয়ানডেতে জিতেইনি, দ্বিতীয় ওয়ানডে জিতে তারা সিরিজ কিন্তু জয় করে ফেলেছে। এবং এই আলোর পথে বাংলাদেশ ক্রিকেট দল সবসময় চলবে, সেটা আমরা সবসময় চাই। বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই তামিম ইকবালকে, তৃতীয় ব্যাটসম্যান হিসেবে, তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে তিনি টানা 2টি সেঞ্চুরি তিনি হাঁকিয়েছেন এবং গ্র্যান্ড স্টাইলে ব্যাটিং করে গেছেন মুশফিকুর রহিম। পুরো বাংলাদেশ দলকে অভিনন্দন এবং সামনে নিশ্চয়ই বাংলা বর্ষে প্রত্যাশা আমরা করছি। বন্ধুরা, যারা আমাদেরকে শুনছেন তারাও ভাবছেন আজ অন্ধকারের গল্পে কি থাকছে, কে থাকছেন অতিথি, অন্ধকার জগতের কোন গল্প এই মাইক্রোফোনের মাধ্যমে আপনাদের সামনে আজ আমরা তুলে ধরতে চাচ্ছি। সবার সেই জিজ্ঞাসার জায়গা, সবার সেই আকাঙ্ক্ষা প্রত্যাশার জায়গাগুলো আমরা পূরণ করতে চাই। এবং আজ এমন একটি বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো এবং এমন একটি বিষয় নিয়ে এমন একজন মানুষ আমাদের স্টুডিওতে এসে হাজির হয়েছেন, আপনারা নিশ্চয়ই সেই তথ্যগুলো জানবার পরে পুরো রাতটাই জাগতে চাইবেন, থাকতে চাইবেন ঢাকা এফএম 90.4 এর সাথে টিউন ইন করে। বর্তমান সময়ে সারা পৃথিবীব্যাপী একটি অস্থিরতার নাম IS জঙ্গি। তাদের হাতে সারা পৃথিবীর অনেক নিরীহ মানুষ যেভাবে বন্দী হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন, খুন হচ্ছেন, আরো অনেক ধরনের দুর্বিষহ ঘটনার মধ্য দিয়ে যাচ্ছেন, আমাদের বাংলাদেশেরও কিছু মানুষ কিন্তু সেই ঘটনায় আক্রান্ত হয়েছেন। এবং অতি সম্প্রতি ঘটে যাওয়া সেরকম একটি বিভীষিকাময় ঘটনার দুজন নজির ছিলেন বাংলাদেশ থেকে, যারা অপহৃত হয়েছিলেন। লিবিয়ায় কাজ করতেন নোয়াখালীর আনোয়ার হোসেন এবং সেখানে কিন্তু তাদের সাথে আরো ছিলেন জামালপুরের হেলাল উদ্দিন। তাদের মাঝখান থেকে নোয়াখালীর আনোয়ার হোসেন, তিনি আজ স্টুডিওতে আমাদের সাথে সরাসরি কথা বলবেন এবং তার কাছ থেকে আমরা ধীরে ধীরে জানতে চেষ্টা করব বা শুনব সেই পুরো ঘটনাটি, সেই উদ্ধার প্রক্রিয়া থেকে শুরু করে উদ্ধারের পর সেই দুর্বিষহ বন্দী দশার সময়গুলো সবকিছুই। আপনাকে টিউন ইন করে থাকতে হবে ঢাকা এফএম 90.4। শুনতে শুনতে আপনি যদি চান যে আপনি আপনার কথাগুলো আমাদের সাথে শেয়ার করবেন, আপনার কথাগুলো আমাদেরকে বলবেন, জানাবেন, সবকিছুই আপনি করতে পারেন। ফেসবুকে খুব তাড়াতাড়ি আমরা একটি ছবি অলরেডি আপলোড করে দিব, সেই প্রক্রিয়া চলছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো আপনি এসে দেখতে পাবেন। facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন যেটা ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাইড। আমি আবারও বলছি, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। এছাড়া আপনি যে কোনো কথা কিন্তু আপনার মূল্যায়ন বা যে কোনো জিজ্ঞাসা আমাদেরকে লিখে পাঠাতে পারেন SMS এর মাধ্যমে, লিখতে পারেন 16260 এই নাম্বারটিতে। নাম্বারটি আবারও বলছি 16260 এই নাম্বারটিতে। আমি শুরুতে আপনাদেরকে একটু দিন তারিখটা জানিয়ে নিতে চাই। রোববারের এই দিনটি 19 এপ্রিল 2015, 6 বৈশাখ, 1429 জামাদিউসানি, 1436 হিজরি। যারা আমাদের সাথে থাকবেন সবাইকে চাইছি যে আপনার মন্তব্যগুলো, আপনার কথাগুলো আমাদের সাথে শেয়ার করুন এবং নিশ্চয়ই অপেক্ষায় আছেন কখন সেই কথাগুলো আপনি শুনতে শুরু করবেন এবং আমাদের সরাসরি আয়োজিত এই অনুষ্ঠান অন্ধকারের গল্পের মাধ্যমে। আর এমন চমৎকার একটি আয়োজনের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই প্রডিউসার সাদিক সামি, শুরুতে ধন্যবাদ জানাতে চাই আমাদের অন্ধকারের গল্পের টিম মেম্বার মুইন, জান্নাতুল ফেরদৌস, শিপন সহ আরো যারা কাজ করছেন। এবং পুরো সময়টা জুড়ে আপনার সাথে আমি ইভান্ত আছি। আর আমি মাইক্রোফোনে এখন নিয়ে যেতে চাই, মাইক্রোফোনে নিতে চাই আমাদের আজকের অতিথি আনোয়ার হোসেনকে। এবং শুরুতে তার কাছ থেকে আমরা আসলে তার কথাগুলো শুনতে চাইবো এবং ধীরে ধীরে আমরা সেই ঘটনার গভীরে যেতে চাইবো। ওয়েলকাম টু অন্ধকারের গল্প আনোয়ার ভাই, কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছি।
আচ্ছা, আপনাকে আজ আমরা এখানে পেয়ে আমরা ভীষণ আনন্দিত এবং ভীষণ আনন্দিত আপনাকে বাংলাদেশে পেয়ে, আপনার পরিবারের মতোই পুরো বাংলাদেশ একটা সময় আপনি এবং হেলাল উদ্দিন আপনাদের জন্য আমরা অপেক্ষা করছিলাম, সেই আনন্দের মাত্রা আমাদের এখন বেড়ে গেছে। তারপরে সেই দুর্বিষহ সময়ের কথাগুলো আমরা অবশ্যই শুনবো এবং সেটা শুনতে শুনতে নিশ্চয়ই আমরা সেই ঘটনার গভীরেও যেতে চাইবো। তার আগে আমরা একদম একটু শুরুর দিকে যেতে চাই, আপনার বাংলাদেশের নোয়াখালীতে নিশ্চয়ই বেড়ে ওঠা, বাংলাদেশে থাকতে কি করতেন, আপনার পরিবার বা আপনার সেই সময়ের কথাগুলো একটু শুনতে চাই।
আমি SSC পাস করছিলাম 95 পাস করার পরে আমার ইচ্ছা ছিল টেকনিক্যাল কিছু শিক্ষা, এই জন্য আমি পলিটেকনিকের উপরে স্টাডি করছি, চিটাগাং পলিটেকনিক্যাল থেকে। ওই পলিটেকনিক্যাল 2000 কমপ্লিট করার পরে আমি সৌদি আরবে জব করার জন্য ইন্টারভিউ দিয়েছিলাম এক কোম্পানিতে, এজেন্সিতে। ওখানে এজেন্সিতে টিকার পরে আমি সৌদি আরব চলে গেছি। ওখানে
সালে 2000 সালে
2000 সালে
আচ্ছা
2000 সালে জুন মাসের 3 তারিখ ওখান থেকে আমি 8 বছর সৌদি আরবে কাজ করছিলাম।
আচ্ছা, 2008 পর্যন্ত
2008 পর্যন্ত
আচ্ছা।
এর মাঝে দিয়ে ওখানে স্যালারি অত ভালো ছিল না, তারপরে বিয়ে করার পর এর মাঝে দিয়ে ছুটিতে আসছি, এবং দ্বিতীয়বার ছুটিতে আসার পরে বিয়ে করার পর আর ওইখানে ভালো লাগতেছে না।
আচ্ছা,
কারণ বেতন তো ভালো ছিল না, আর নতুন বিয়ে করার পরে ফ্যামিলিকেও তো সময় দিতে পারি নাই, ওই জন্য ওখানে আমি রিজাইন দিয়ে চলে আসছি।
আচ্ছা,
2008 সালে 2008 সালে চলে আসছি, এবং দেশে কিছুদিন থাকবো, তারপরে উন্নত কান্ট্রিতে যাওয়ার চিন্তা ভাবনা আসলে।
আমার ভাই, এই যে সৌদি আরব আপনি যখন গেলেন, তার আগে যখন দেশে আপনি ছিলেন, দেশে তো আপনি প্র্যাকটিক্যাল বিষয়গুলো পড়ছিলেন, দেশেও কি তখন কিছু করা যেত না? মানে বিদেশে যাওয়ার ইচ্ছেটা বা চিন্তাটা কিভাবে আসলে?
দেশে কিছু করা যায়, দেশে থাকলে একটু স্টাডি করতাম, কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে চিন্তা করতে গেলে মানে পড়ালেখার সাথে সাথে জবের প্রয়োজন ছিল।
আচ্ছা, হ্যাঁ, আপনার পরিবারের কথা, আপনার বাবা মা তাদের কথা একটু জানতে চাই, কারা কারা ছিলেন?
আমার বাবা মা এখনো জীবিত আছে।
আচ্ছা আচ্ছা,
আমরা 4 ভাই 3 বোন, যৌথ ফ্যামিলি। আমি ভাইদের মধ্যে মেজো, আমার বড় ভাই আছে, বড় বোন আছে, বাবা মা সবাই জীবিত আছে।
আচ্ছা, যখন আপনি সৌদি আরবে গেলেন সেই 2000 সালের কথা, তখন আসলে পরিবারের অবস্থাটা কি ছিল, মানে কেন আপনাকে বিদেশে যেতে?
তখন মানে ইনকাম সোর্স ছিল আমার একমাত্র বাবা এবং বড় ভাই, তো পরিবারে তো এনাফ ছিল না ইনকাম সোর্স। এবং বাবা 2000 মানে রিজাইন করবে এই চিন্তা ভাবনা, রিজাইনের আগে যে একটা ছেলেকে যদি জব দিতে পারি বা ভালো চাকরি পায় দেশে বা বিদেশে, বাবার চিন্তা ছিল এই ধরনের।
আচ্ছা,
কিন্তু আমার চিন্তা ছিল আর একটু স্টাডিটা ভালো করা
যায়, আপনার পড়বার ইচ্ছে ছিল।
হ্যাঁ, আরো পড়ার ইচ্ছে ছিল। তো বাবার ইচ্ছা ছিল যে আমার চাকরি থাকতে যদি আমি এর যদি একটু কাজে লাগাই দিতে পারি, তাহলে সেও সাকসেস হবে বা ফ্যামিলিটা একটু হেল্প হবে।
বাবার বড় পরিবার যেহেতু, এটা উপার্জনের জায়গায় গেলে একটু
সহযোগিতা, এই জন্য বাবার ইচ্ছা পূরণ করতে আমাকে বিদেশ যাওয়া।
আচ্ছা আচ্ছা, মানে পরিবারের কারণেই, অর্থনৈতিক সচ্ছলতা বা এই
বিষয়ের কারণে?
হ্যাঁ,
কিন্তু আমার ইচ্ছা ছিল না ওই সময় বিদেশ যাওয়া।
আচ্ছা,
মন ইচ্ছা সত্ত্বে বা বাবার ইচ্ছা পূরণের উদ্দেশ্যে
পড়াশোনা বন্ধ করে সে বিদেশে যেতে
হয়, মানে উচ্চ শিক্ষা আর নিতে পারি না, হায়ার এডুকেশন যেটা বলে আর।
আচ্ছা, সৌদি আরবে যাওয়ার যে একটা প্রক্রিয়া ছিল, এবং আপনি এমন একটা সময়ের কথা বলছেন অনেক বছর আগের কথা, প্রায় 15-16 বছর আগের কথা,
2000 জুন।
আচ্ছা, 15 বছর আগের কথা। সেই সময় তো এই বিদেশে যাওয়া প্রচুর এরকম অনেকে দালালের খপ্পরে পড়তেন, অনেক ধরনের প্রতারণার শিকার হতেন, তো সেই প্রক্রিয়াটা মানে কি কি করেছিলেন তখন যাওয়ার জন্য, কিভাবে এই স্বচ্ছ প্রক্রিয়া?
স্বচ্ছ প্রক্রিয়াটা হওয়ার কারণ হয়েছে মানে আমার বাবার সাথে জব করতে একসাথে, যিনি এই কাজটা দায়িত্ব মানে কাজটা করতেন এজেন্সির কাজ বা বিশেষ প্রসেসিং এর কাজ, উনার বাপ আমার বাপের সাথে একসাথে জব করতেন।
আচ্ছা আচ্ছা, এই কারণে?
হ্যাঁ, এই জন্য উনি আর মানে এটাতে বিশ্বাস করলেন, ওই লোকটা সম্পর্কে উনার দীর্ঘদিনের ধারণা আছে যে অন্য লোককে প্রতারণা করলে হয়তো উনি করবে না, এই আশা ছিল বিদায়। উনি কনফার্ম হলেন যে এখানে যাইলে কোনো সমস্যা হবে না। মানে এরপরে ওই সময়কার 90,000 টাকা দিয়ে আমি,
আচ্ছা মানে একদম যে সঠিক প্রক্রিয়া সেভাবে আপনি গেলেন সৌদি আরবে। যাওয়ার পরে সেখানে আপনার প্রথম দিন সেখানে কিভাবে কাজ কি করলেন, কেমন লাগছিল, সেগুলো একটু আমরা বিস্তারিত শুনতে চাই।
ওখানে প্রথম দিন বা প্রথম কিছু মাস বা কিছু মাস খুবই খারাপ লাগছিল, ফ্যামিলির জন্য বিশেষ করে বা দেশের জন্য।
একদম প্রথম দিন গিয়ে কি করলেন?
প্রথম দিন যেমন আমাদের এখানে ক্লাইমেটের উপর আর ওইখানে ক্লাইমেটের উপর অনেক
ডিফারেন্স,
গরম ছিল, গরম ছিল, কিন্তু গরম থাকার পরও ওইখানে যে একটা গরমটা অনুভব হয় না, আবার মাঝে মধ্যে কি এক ঠান্ডা বাতাস মানে ভাবসা গরম না আরে। ওইখানে কিছু পুরাতন বাংলা ছিল, ওরা আমরা যে নতুন গেছি ওরা একবারে বন্ধুত্বের মতো ব্যবহার করছে, এবং ওরা বাঙালিরা যারা পুরাতন ছিল তারা খাওয়া দাওয়া মানে একবারে বাইরের মতো খাওয়া দাওয়া রেডি করে খাওয়ালো, কিন্তু তবুও আমরা যে ওখানে নতুন অ্যাডজাস্ট হওয়াটাই আমাদের বা আমার অস্বাভাবিক হয়েছিল। পর আস্তে আস্তে তাদের বন্ধুত্ব আচরণের কারণে কষ্ট বা ফ্যামিলির জন্য যে চিন্তাধারা এগুলো আস্তে আস্তে ওদের আচরণের কারণে।
আচ্ছা, সেটা সহজ হয়ে আপনি সেখানে কি কাজ করতেন যখন কাজ করতেন, মানে সেখানকার
একটা কোম্পানির আন্ডারে ছিলাম, ওইখানে কোম্পানির আন্ডারে মেইনটেনেন্স কোম্পানি ছিল, কোম্পানির আন্ডারে ইলেকট্রিক্যাল এর কাজই করতাম।
আচ্ছা,
ওই কোম্পানিতে বিভিন্ন যে একটা হাউস বা বিভিন্ন রয়্যাল ফ্যামিলির বিভিন্ন বিল্ডিং গুলাতে যে ইলেকট্রিক্যাল সিস্টেম এগুলো মেইনটেনেন্স করা হতো আর কি।
আচ্ছা, প্রশিক্ষণ তো দেশ থেকে নিয়ে গেছিলেন?
প্রশিক্ষণ দেশ থেকে নিয়ে গেছে, এবং ওইখানে ওদের যে ওরা ওখানে আবার ইন্টারভিউ নিয়েছে, ইন্টারভিউতে আমি ফার্স্ট হয়েছিলাম থিওরিটিক্যাল, কারণ আমার এখান থেকে তো থিওরি অনেকগুলো জানি আর প্র্যাকটিক্যাল আমার বেসিক ধারণা ছিল। তারপর ওইখানে থিওরির সাথে প্র্যাকটিক্যাল প্রায় মিলে যায়, ওখানে তো কোয়ালিটি টেকনিক্যাল টেকনোলজি একটু হাই কোয়ালিটি আর কি। ভাষার ক্ষেত্রে যেমন ইংরেজিগুলো ক্লিয়ার হয় নাই প্রথম, তারপরে হিন্দি তো জানি নাই প্রথম, তারপর একটু শিখতে সময় লাগছে আর কি, হিন্দি ভাষা আর ইংলিশ ইংলিশ গুলো ক্লিয়ার করতে একটু সময় লাগছে। তাছাড়া বাংলাদেশি ছিল ওখানে, ওদের হেল্প ছিল, আস্তে আস্তে
ওখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। আচ্ছা, এবং সেখানে কত ঘন্টা কাজ করতে হতো, কিরকম জীবনযাত্রা ছিল, তারপর কি করতেন, কোথায় থাকতেন, কাদের সাথে থাকতেন, থাকার অবস্থা গুলো কেমন ছিল?
ওখানে 8 ঘন্টা ডিউটি ছিল এবং সাপ্তাহিক ছুটি ছিল, ফ্রাইডে হলিডে ছিল। আর ওখানে কোম্পানির যে ক্যাম্প সিস্টেম মানে কাজ, যেখানে কাজ থেকে দূরে একটা ক্যাম্পের মতো, ওখানে শুধু এমপ্লয়িরা থাকতো, থাকার ব্যবস্থা এবং কোম্পানির খাওয়া দাওয়া ছিল, খাওয়া দাওয়া কমিউনিকেশন যত যেতে প্রয়োজন যোগাযোগ যেদিকে যাওয়া কোম্পানির গাড়ির ব্যবস্থা আছে,
সুযোগ সুবিধা বেশ ভালোই ছিল।
কোম্পানি সুযোগ সুবিধা ভালোই ছিল, কিন্তু ওখানে স্যালারির দিকটা একটু
কিরকম আমরা একটু খোলা মানে শুনি সবকিছু।
ওইখানে ওই সময় 1000 রিয়াল ছিল, এখানে বাংলাদেশে 18,000 টাকার মতো আসতো
মাসে, এক মাসে
এক মাসে, কিন্তু খাওয়া দাওয়া ওদের মাঝে মধ্যে শহরে যাওয়ার জন্য ওরা গাড়ির ব্যবস্থা করতো এবং ব্যক্তিগত খরচ নিজেরই।
আর এমনি কাজের বাইরে সেখানকার আপনারা আর কি কি করতেন, যেমন ছুটির দিনগুলো পেতেন?
কাজের বাইরে কাজ করা যায়, কিন্তু এটা কোম্পানি থেকে এলাও নাই, তাছাড়া যদি কোনো সমস্যা হয় নিজ দায়িত্বে, ওখানে যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে যদি কাজের বাইরে কাজ করে ধরা খায় বা আইন শৃঙ্খলা বাহিনী যদি কোনো কিছু করে, কোম্পানি এটা ওই ব্যাপারে কোম্পানি কোনো আগ্রহ প্রকাশ করে না, নিজ দায়িত্বে কাজ করতে হবে।
আচ্ছা আচ্ছা,
আর এখানে কোম্পানির কোনো পারমিশন নাই যে আমার কাজের পরে তুমি বাইরে কাজ করো, কেউ যদি রিক্স নিয়ে করে তার এটা ব্যক্তিগত ব্যাপার।
আচ্ছা,
আর কাজ যদি বাইরে কাজ না করি, বাইরে মাঝে মধ্যে বন্ধু বান্ধব যদি পাশে থাকে বা তাদের বাসায় যায় কথাবার্তা বলি এইরকম।
আচ্ছা, এবং আপনি যখন কাজগুলো সব কাজগুলো কি আপনি এনজয় করতেন, মানে কেমন লাগতো?
কাজগুলো এনজয় করতাম এই জন্য কাজগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কাজগুলো, আর মানে যে কোনো কাজ করলে যে কোনো যন্ত্রপাতি বা এগুলো কোনো অভাব ছিল না ওখানে।
আচ্ছা,
মানে স্ট্যান্ডার্ড কাজগুলো।
আচ্ছা,
কাজের ব্যাপারে সমস্যা নেই ওখানে।
প্রথম দেশে আসলেন কত বছর পরে, যাওয়ার পরে?
প্রথম 3 বছর পরে আসছিলাম।
আচ্ছা, এবং পরে আপনি বলছিলেন যে বিয়ের কথা বলছিলেন, সেই ঘটনাটা জানতে চাই।
প্রথম তো আসি আমি ঘুরে গেছি একবার, পরবর্তীতে আবার তিন বছর পর আসার পরে বিয়ে করছিল।
এটাকে পারিবারিক ভাবে?
পারিবারিক ভাবে।
আচ্ছা,
এটা 2005 এ।
আচ্ছা,
অর্থনৈতিক দিক দিয়ে সমস্যা হইতেছে, আর যে বিশেষ করে এবং কমিউনিকেশন, ওখানে কমিউনিকেশন যে ডেলি যে কমিউনিকেশন করতে হবে তা তো এক্সপেন্সিভ, কারণ ওই সময় তো মোবাইল
যারা যাচ্ছেন তারা কিন্তু সবাই হয়তো এই কারণটা দিতে অর্থনৈতিক ভাবে একটু সচ্ছল হবে আমার পরিবার বা আমার আপন জনেরা। আপনি যখন গেলেন এবং আপনি বললেন যে 1000 রিয়াল আপনি পেতেন সব খরচের বাইরে গিয়ে, তো যে উদ্দেশ্যে গিয়েছিলেন আপনি কি মনে করেন যে সেখানে গিয়ে আসলে সেই উদ্দেশ্যটা পূরণ হয়েছিল? অর্থনৈতিকভাবে খুব বেশি সচ্ছল হয়েছিলেন সবাই?
অতটুকু সচ্ছল হওয়া যায় নাই, কারণ হচ্ছে আমাদের যে আমাদের বাংলাদেশ থেকে যে ম্যান পাওয়ার টেকনোলজি যেগুলো ছড়ায় ওইখানে যে স্যালারি বেসিক এরা ধরে বা ইন্ডিয়ান বা অন্যান্য ফিলিপিন অন্যান্য দেশের সাথে কম্পেয়ার আমাদেরটা পিছনে পড়ে থাকে
বাংলাদেশেরটা। এটা এটা কারণ কি?
এটা আমার মনে হয় আমাদের রাষ্ট্রীয়ভাবে যে সাপোর্টের দরকারটা ছিল বিদেশে বা ফরেনদের, এই রাষ্ট্রীয় সাপোর্ট গুলো আমাদের কম।
আচ্ছা,
যেমন ফিলিপাইন বা ইন্ডিয়ান ওরা যে দর কষাকষি দেশের সাথে বা কোম্পানির সাথে, আমাদের আমরা এদিকে ফিসে আছি। এই জন্য টেকনোলজি জানলে বা কাজ জানার পরও মানে এটা ব্যক্তি উদ্যোগে আগায় যেতে পারবেন, কিন্তু রাষ্ট্রীয় উদ্যোগটা বলে আর একটু স্ট্রং হইতো বা সব দিক দিয়ে একটু আগে যাওয়া যেত।
আচ্ছা,
এই জিনিসগুলোর কারণে আমরা ফিসি আছি।
আচ্ছা, আমরা অন্ধকারের গল্পে আছি, অন্ধকারের গল্প আপনি শুনছেন এবং শুনছেন আনোয়ার হোসেনের কথা, যিনি এই গত মার্চে 6 মার্চ লিবিয়ার আইএস জঙ্গিদের হাতে তিনি সহ আমরা হেলালুদ্দিনের কথাও জানি যে দুজনই আসলে জিম্মি হয়েছিলেন এবং সেই জিম্মি দশা থেকে তিনি আলহামদুলিল্লাহ মুক্ত হয়ে দেশেও ফিরে এসেছেন। সেই জিম্মি দশার দুঃসহ স্মৃতিগুলোই তিনি বর্ণনা করবেন আজকের অন্ধকারের গল্পে। এবং পাশাপাশি বলতে চাই যে আপনিও কিন্তু আমাদের সাথে জয়েন করতে পারেন এবং লিখতে পারেন আমাদেরকে 16260 নাম্বারটিতে এসএমএস করতে পারেন এবং ফেসবুকের ফ্যান পেজে আমরা কিন্তু 3টি ছবি আপলোড করে দিয়েছি, সেখানে এসে দেখতে পারেন যে সহধর্মিনী সহ আনোয়ার হোসেন তিনি বসে আছেন ঢাকা FM 90.4 এর এই অন্ধকারের গল্পের স্টুডিওতে, সেরকম একটি ছবি আমরা দিয়েছি। এর পাশাপাশি আইএস জঙ্গি যাদের কথা বলছিলাম তাদের একটি তাদের কর্মকাণ্ডের একটি বিভীষিকাময় আঁতকে ওঠার মতো ছবি একটি আমরা পোস্ট করেছি এবং লিবিয়ার আলঘানি তেল ক্ষেত্র যেখানে কাজ করতেন আজকের অতিথি আনোয়ার হোসেন সেই সেই তেল ক্ষেত্রের একটি ছবিও কিন্তু আমরা ফেসবুকে দিয়ে দিয়েছি, আপনারা সেখানে আসতে পারেন। facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন, সেখানে এসেই কিন্তু আপনি দেখতে পারেন। এছাড়া অন্ধকারের গল্পের যে কোনো ধরনের সর্বশেষ আপডেট পেতে আপনি অন্ধকারের গল্পের ফেসবুক পেজ facebook.com/OZ90.4 লিখে সার্চ করলে পেয়ে যাবেন, সেখানেও কিন্তু আপনি লাইক করে রাখতে পারেন। আমরা ভাই আপনার কথাগুলো শুনছিলাম, আপনার সৌদি আরব থেকে ফিরে আসার ঘটনাটা শুনি, কিভাবে মানে হুট করে যেদিন ফিরে আসলেন, ফিরে এসে দেশে আবার কি শুরু করলেন তারপর থেকে শুনি আমরা।
তখন চিন্তা করলাম যে এখন এখানে থাকি তো আর ফ্যামিলি কন্ট্যাক্ট মানে ফ্যামিলির সাথে যোগাযোগ এবং ফ্যামিলিকে যে সাপোর্ট দেওয়া এটা তো সম্ভব না, এটা তো সম্ভব না। তো চিন্তা করলাম ওখান থেকে চাকরির রিজন দিয়ে দেশে যাই, যদি এক বছর এদিকে ঘুরাফেরা করি বা উন্নত দেশে যাওয়া চিন্তা ভাবনা করি, এই চিন্তা ওখান থেকে চলে আসছি। আসার পরে দেশে প্রায় 2 বছরের মতো সময় পাস হয়েছে,
মানে এই সময়টা কি কিছুই করেনি?
এই সময় কিছুই করি নাই, এই সময় IELTS এর জন্য কোর্স করছিলাম বা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছিলাম উন্নত কোন দেশে যাওয়ার,
আবার বাইরে যাওয়ার জন্য।
হ্যাঁ, আবার বাইরে যাওয়ার জন্য এবং ফ্যামিলিকে কিছু সময় দিয়েছি এই সময়, কিন্তু ওই কাজটা হয়ে ওঠে নাই আর যে প্রসেসিং বা পদ্ধতি গেছে ওইখানে আর উন্নত কোনো দেশে যাওয়ার।
আচ্ছা, কোন কোন দেশ তখন আপনার টার্গেট ছিল? জানি
আমার টার্গেট ছিল ওই সময় ইটালি যাওয়ার, বিশেষ করে ইটালি এবং অস্ট্রেলিয়া, এই দুই দেশে যাওয়ারই ছোট কিছু রেডি করছিলাম কিন্তু সাকসেস হয়নি।
আচ্ছা, না হওয়ার কারণটা কি? মানে সেখানে
না হওয়ার কারণটি হয়তো বা যার সাপোর্ট ছিল বা পরবর্তীতে সে বিভিন্ন রিজন দেখায় ওই সাপোর্টটা সাকসেস করতে পারে নাই।
আচ্ছা, এবং পরে
পরে আমাকে তো ফ্যামিলি আছে বা আমার বাবা মা আছে, আমার তো যে কোনো একটা জব কন্টিনিউ করতে হবে। পরবর্তী ওই সময় আমার এলাকার একজন ওরা লিবিয়া থেকে কিছু লোক পাঠায় তার এজেন্সিতে কিছু লোক।
এটা কোন সময়ের কথা?
এটা 2010।
আচ্ছা, 2010-এ দু বছর পাঁচ হয়ে গেছে। আপনি 8-এ ফিরে এলেন এবং 2010-এ আপনি আবার লিবিয়ার কথা বলছেন। আচ্ছা,
তখন ও বলতেছে যে আপনি যদি তাড়াতাড়ি যান তাহলে 15 দিনে যেতে পারবেন, মানে পাসপোর্টটা ডুপ্লিকেট হবে।
আচ্ছা,
আমি বলছি না আমার তো তাড়াতাড়ি প্রয়োজন নাই, ডুপ্লিকেট পাসপোর্টে যাবো না, আমার পাসপোর্টে আমাকে পাঠাতে হবে। পাসপোর্টে জমা দিয়েও প্রায় 4-5 মাস অপেক্ষা করছি। অপেক্ষা করার পরে সেই মানে বিভিন্ন সময় সময় দেয়, কিন্তু একজাক্টলি সময় কনফার্ম না। আরে লাস্টে মার্চের 18 তারিখে
2010-এ
মার্চের 18 তারিখে যাই কনফার্ম করলো।
আচ্ছা,
তাও যেদিন ঢাকাতে আসছি ওই দিনই বলতেছে যে আজকে টিকিট ওকে, মানে এর আগে আর সময়টা দেয়নি যে অমুক তারিখ নির্দিষ্ট
সময়। এই যে প্রক্রিয়াটা করলেন সেখানে আপনি কি কি করলেন, মানে যারা এখন শুনছে অনেকেই হয়তো এরকম বিদেশে যাওয়ার জন্য আগ্রহী হবেন, অনেকেই হয়তো প্রসেসের মধ্যে আছেন, আপনি যেহেতু একদম পরিপূর্ণ প্রক্রিয়ায় গিয়েছেন, ঠিকঠাক ভাবে জেনে শুনে গিয়েছেন, সেই প্রক্রিয়াগুলো কি আসলে? যারা
প্রক্রিয়াগুলো এরা লিবিয়াতে বিশেষ করে ওই সময়কার লট বিশেষ, যেমন 100 ভিসা 200 ভিসা ছিল, ওই রকম সিস্টেম ছিল।
এগুলো সব ওয়ার্কার ভিসা,
কিন্তু আমি বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিটও নিয়েছি।
আচ্ছা,
ওরা বলতেছে যে ওয়ার্ক পারমিট নাকি 30,000 টাকা লাগে। একটা কার্ডও বানাইছিল, ওয়ার্ক মানে ম্যান পাওয়ার কার্ড যেটাকে বলা হয়। কিন্তু ওই সময় ইলিগেল লোক অনেকগুলো যায় যাওয়া হইতে পারে, ওয়ার্ক পারমিট আমারটা বলতেছে যে এটা লিগেল হয়। ওয়ার্ক পারমিট করার পরে এরপরে যে নির্দিষ্ট সময়টা তারা দেয় নেই আর কি, তারা 2-4 দিন আগে বলছে যে হইতে পারে অমুক তারিখ, একটা সম্ভাব্য ডেট দিয়ে বলছে আর কি। যেদিন বলছে পরের দিনে বলছে যে আজকে ফ্লাইট, মানে আর কারোর সাথে যোগাযোগ করার মতো অত সময় নেই শর্ট টাইমে। কিন্তু দীর্ঘ 5-6 মাস পিছনে অপেক্ষা ছিল আমার। একদিন যখন আমরা ওই একসাথে মানে 18 জন গেছিলাম, যাওয়ার পরে ওইখানে ওদের এজেন্ট ছিল লিবিয়াতে, ওরা এয়ারপোর্টে রিসিভ করছে। রিসিভ করার পরে ওখান থেকে ওদের একটা মানে বাসাতে আমাদেরকে রাখছিল।
আচ্ছা,
কিন্তু সরাসরি কোনো কোম্পানিতে দেয় নাই
এজেন্টগুলো, বাংলাদেশি
এজেন্ট এখানে বাংলাদেশি, ওখানেও ওরাই ওদের লোকে
বাংলাদেশি
বাংলাদেশি।
আচ্ছা,
কিন্তু ওরা কোনো কোম্পানিতে সাপ্লাই দেয় না, ওরা ওদের বাসাতে রাখছে।
আপনারা কজন গেলেন?
আমরা 18 জন গেছি ওই সময় একসাথে। 18 জনের মধ্যে আমার সাথে মনে হয় দুই ওখানে যাওয়ার পর আবার 18 জন এক একজন এক এক দিয়ে গেছে, আমরা 3-5 জনের মতো একসাথে ছিলাম।
আচ্ছা, এই যে পর্যন্ত টোটাল প্রক্রিয়া আপনি গেলেন, কিরকম টাকা খরচ হয়েছে আপনার?
ওই সময় আমার সাথে 2,40,000 টাকা এগ্রিমেন্ট করলো, 2,40,000 টাকা নিয়েছে
বাংলাদেশে বসে।
ওখানে যাওয়ার পর ওরা যে আমার কথা ছিল যে আমি যে কাজ জানি আমাকে ওই কাজে দিতে হবে, আমি অন্য কাজ করব না।
আচ্ছা,
কিন্তু ওরা এখানে এখান থেকে যারা দিছে তারা কনফার্ম করে নাই যে কত বেতন বা কোন জায়গায় চাকরি কোন কোম্পানি, এগুলো কোনো কনফার্ম করে দেয় নাই। ওরা বলছে কোনো সমস্যা নাই, ওখানে আমাদের লোক আছে, তুমি যে কাজ জানো ওই কাজে পাবো ওখানে গেলে। কিন্তু ওখানে যাওয়ার পরে ওরা 3-4 দিন ওদের বাসাতে রাখছে, এবং মানে প্রথম দিনটা খুবই খারাপ লাগলো। বাসাতে যে খাওয়ার সিস্টেম বা থাকার সিস্টেম বা অন্যান্য ডিস্ট্রিক্টের বা আরো লোক ছিল ওদের সিস্টেমগুলো দেখে খুবই খারাপ লাগলো আর কি। এরপরে ওদের থেকে মোবাইল নিয়ে বা ওরা যোগাযোগ দেশে যোগাযোগ করার জন্য সুযোগ দিয়েছে, মোবাইল দিছে, মোবাইলে বলছে, বাড়িতে ফোন করে বলছে যে আমি ভালোভাবে আসছি, কোনো সমস্যা নাই, যে আমি ঠিক মতো পড়ছি এই জিনিসটা জানাই দিলাম আর কি। কিন্তু কাজের পরিবেশটা ওখানে আমি কনফার্ম হইনি, এখন ওরা বিভিন্ন মানে ক্লিনের কাজের কথা বলছিল। আমি কই না, আমি ওইসব কাজ করব না, আমি যে কাজ জানি আমাকে এই কাজ দিয়ে দেন, নাহলে আমাকে আপনাদের বাসা বসা রাখেন, আমি ওই কাজ করব না। ওই দিনে ওখানে আমার এলাকার এক লোক ছিল, ওদের মানে এটা দালাল হিসেবে বলে আর ওখানে, আমাদের দেশেই বাসা হিসাবে দালাল, আর ওইখানে বাসা হিসাবে বলে এজেন্টের মতন আর কি, যে এরা কাজ দেয় আর কি। তো আমার এলাকার একটা লোক ছিল, হে আমাদের দেখে হঠাৎ করে বলতেছে যে তুমি এখানে, আমি কি এইভাবে আসছি এখন? তো হে আমার বলছে যে কোনো সমস্যা নাই আমি আসি, আমি আসি, ওরা যে কাজ দিতেছিল আমি ওই কাজ করতে রাজি ছিলাম না, বলছে না আমি এই কাজ করবো না, ওই কাজে বেতন কম। আমি ওরা বলতেছে যে 300 টাকা আপাতত এখানে এক মাস করো, তারপরে অন্য তুমি যে কাজ জানো ওই কাজে দেওয়া হবে। আমি বলছি না আমি ওই কাজ করবো না, আমি যে কাজ জানি ওই কাজ যদি দাও তাহলে আমি কাজে যাবো না, কাজে যাবো না। তো আমি এভাবে এই কথা বলি, আমি চুপ করে বসে আছি ওখানে। তো আমার এলাকার যে লোকটা পরিচিত সে বলছে কোনো সমস্যা না, আপনি চুপ করে বসে থাকেন, আপনি যে কাজ জানেন এই কাজে যাইলে যাবেন, নাহলে বসে থাকেন, কাজ আছে।
আপনি এই যে প্রতিবাদ গুলো করছেন, আপনার কোনো ধরনের চিন্তা হচ্ছে না যে এরকম আমি বলছি যদি আমাকে অন্য কোনো কৌশল তারা ব্যবহার করে?
অন্য কোনো কৌশল ব্যবহার করলে তো লাভ হবে না, কারণ আমি এখান থেকে ওর সাথে আগেই বলে গেছি যে এইভাবে হইলে আমাকে ফাটাও, না হলে আমি ওখানে যাই, এই কোনো সমস্যাতে যেন না পড়ি, এটা ওর সাথে আগে থেকে বলে রাখছি, এই জন্য আমি ওখানে যাই আর্গুমেন্ট করতেছি আর কি। আমার এলাকার লোক যেটা সে বলতেছে কোনো সমস্যা নেই আপনি বসে থাকেন, আপনার কাজ ব্যবস্থা আমি করতেছি। ওই যে এজেন্ট নিয়েছে ওই এজেন্ট থেকে সে টাকা নিয়েছে বা এজেন্টে ওরে টাকা দিয়েছে, বলছে যে আচ্ছা ঠিক আছে যে কাজ জানে ওরে ওখানে পাঠাই দাও। আমার এলাকার আর একটা লোক ছিল মানে আজদাবিয়া শহর, ওই সময় তো চিন্তাম না, ও বলতেছে যে দালাল আদি সে বলছে যে কোনো সমস্যা নেই, ওখানে আমার এলাকার লোক একটা আছে অমুক, আমি ফোন করে বলি দেবো। তো এতে আমার মানে আশ্বস্ত হয়েছে, কারণ আমি ওই লোক করে চিনি যেটা আমারে বলতেছি ওটা আমার এলাকার লোক। আমি বসে রেছি, পরে ওরা গাড়ির ব্যবস্থা করছে, সারা রাত গাড়িতে চলছে, মানে ত্রিপুলি শহর থেকে আজদাবিয়া সারা রাত গাড়িতে চলছে,
অনেক দূরে,
আমার মনে হয় 800 কিলোমিটার হবে এরকম।
আচ্ছা, অনেক
অনেক দূর যাওয়ার পরে প্রায় সকাল হইবে এই টাইমে যে আমার এলাকার লোক তো ওখানে অপেক্ষা করি পরের দিন আমরা একটা তেল কোম্পানিতে কাজে যাবো সাপ্লাই লোক হিসেবে আর কি।
আচ্ছা,
ওখানে ইলেকট্রিক্যালের লোক নেবে, ওটা ওখান থেকে প্রায় 100-200 কিলোমিটার দূর, মানে সাহারার ভিতরে। কিন্তু ওখানে আমরা বিভিন্ন কাজের আর কি, বিভিন্ন যেমন ইলেকট্রিক্যাল বা সানপ্লাস্টার ফিন্টার এইভাবে কয়েকজন আমরা গিয়েছিলাম ওখানে।
আনোয়ার হোসেনের যিনি বলছিলেন তার সেই লিবিয়ায় যাবার প্রথম দিককার ঘটনা, তারপর কিভাবে সেই চাকরির জায়গায় তিনি যে কাজের জায়গায় তেল খনি সেখানের কথা বলছিলেন, সেই ঘটনাগুলো আমরা শুনবো। অন্ধকারের গল্প আপনি শুনছেন, টিউন ইন করে থাকুন ঢাকা FM 90.4। এখনই ফিরছি।
অন্ধকারের গল্প।
অন্ধকারের গল্প ইভান আছে আপনাদের সাথে এবং টিউন ইন করে আছেন ঢাকা এফএম 90.4। নতুন ঘন্টা যেমনটা বলছিলাম যে আপনাকে ওয়েলকাম জানাতে চাই, একেবারে ঘড়ির কাঁটা 11টা বেজে 1 মিনিট হয়ে গেছে এবং রোববারের এই রাত মানে হচ্ছে অন্ধকারের গল্পের রাত। যদি আপনি টিউন ইন করে থাকেন বাংলাদেশের প্রথম পুলিশ জেফএম স্টেশন ঢাকা এফএম 90.4, যারা যারা আমাদের সাথে আছেন অনেকেই আমাদের সাথে যোগ দিয়ে দিয়েছেন এবং ফেসবুক এবং এসএমএস প্যানেলে অনেকেই আছেন, তাদের নাম এবং তাদের কমেন্টগুলো কিন্তু আমি অবশ্যই পড়বো এবং সেগুলো ধীরে ধীরে শেয়ার করতে থাকবো, ম্যাক্সিমাম নাম্বারগুলো চেষ্টা করবো নেয়ার। আর তাছাড়া আপনি কিন্তু খুব সহজে আমাদের সাথে যোগ দিতে পারেন যারা খানিকটা পরে টিউন ইন করলেন ঢাকা এফএম 90.4, তাদের জন্য বলছি কিভাবে ফেসবুকের ফ্যান পেজ আপনি আসবেন, কারণ সেখানে অলরেডি একটি নয় প্রায় 3টি ছবি আমরা দিয়েছি। আজকের অতিথি আনোয়ার হোসেন, তার একটি ছবি সস্ত্রীক স্টুডিওতে বসা। এছাড়া কিন্তু আমাদের সাথে সেইখানে আরেকটি ছবি দেওয়া আছে, আইএস জঙ্গিদের কর্মকাণ্ড নিয়ে একটি ছবি দেওয়া আছে এবং এছাড়া তিনি যেখানে কাজ করতেন আনোয়ার হোসেন তার কর্মস্থলের একটি ছবি কিন্তু আমরা দিয়ে দিয়েছি এবং লিবিয়ায় তিনি এবং তিনি সহ আরও একজন আমাদের বাংলাদেশি হেলাল উদ্দিন, তারা দুজনেই কিন্তু বন্দী হয়েছিলেন। তার মাঝখান থেকে আনোয়ার হোসেন সরাসরি ঢাকা এফএম 90.4 এর অন্ধকারের গল্পের স্টুডিওতে আজ সেই জিম্মি দশার দুবিষহ কথাগুলো শোনাচ্ছেন এবং তার কাছ থেকে আমরা শুনছিলাম সেই ঘটনাগুলো, পাশাপাশি আপনার কাছ থেকে আপনার কথাগুলো আপনার কমেন্টগুলো সবকিছুই শুনতে চাই। আর অন্ধকারের গল্পের এই আয়োজন অনেকটা সময় পর্যন্ত আপনার সাথে আছে, সো তাই চাইবো সবসময় বলি যে আগামী দিন যদি আপনার কাজের খুব বেশি কোনো ক্ষতি না হয় তাহলে আপনারা কিন্তু শুনতে পারেন, আমাদের সাথে থাকতে পারেন। এবং আমরা আবারও ফিরে যেতে চাই আজকের অতিথি আনোয়ার হোসেন তার কাছে। তার আগে এরকম একটি আয়োজনের জন্য ধন্যবাদ দিতে চাই প্রডিউসার সাদিক সামি, টিম মেম্বার মঈন, জান্নাতুল ফেরদৌস শিপনকে। আনোয়ার ভাই, আপনি তারপর বলছিলেন যে আপনারা 200 কিলোমিটার দূরে প্রায় আপনাদের কর্মস্থল সেই একটি তেল কার সেখানে যাওয়ার কথা, তারপর কি হলো?
আমরা সকাল 9-10টার দিকে রওনা হলাম, প্রায় 2-3টার দিকে ওখানে পৌঁছেছি। মানে একটা ফোর হুইল টাইপ গাড়িতে যাওয়া, কারণ ওখানে তো সারাতে নর্মাল গাড়ি চলে না। তারপর ওখানে ইলেকট্রিক্যাল লোক হিসেবে নিয়োগ চাইছিল, কিন্তু ওখানে ইলেকট্রিক নেই, ইলেকট্রনিক সিস্টেম। তারপরে পরীক্ষা দেওয়ার যখন ইলেকট্রনিক চাইছে তখন ইলেকট্রিক্যাল লোক দিত আর বা হবে না, তখন ওরা আবার এগুলো ব্যাক করে দিয়েছে যে এইগুলো হবে না। ওখান থেকে চলে আসছি, আসার পর আমার সাথে যারা আরো অন্যান্য লোক ছিল ওরা ওখানে আর থাকে নাই, ওরা চলে আসছে। আমার এলাকার লোক যেটা ওটা বলছে যে তুমি আর এখান থেকে যাইও না, এখানে জব হবে আজকে না হলে কালকে, মানে অত অপেক্ষা করো। প্রায় 1 মাসের মতো আমি ওর সাথে ছিলাম। তারপরে খাওয়া দাওয়া ওখানে ছিল, কোনো সমস্যা হয় না, এলাকার লোক তো এই জন্য আর কোনো সমস্যা নেই, থাকে আস্তে আস্তে জব এখানে হবে। জব হওয়ার মাঝে দিয়ে আমি মানে কাজগুলো কোম্পানিতে হইতে হইতে দেরি হবে, এই জন্য টাকা পয়সা এরকম প্রয়োজন হয়, তাহলে ব্যক্তিগতভাবে এখানে আমাদের এলাকার একটা লোক আছে, ও রঙের কাজ করে, ওর সাথে রঙের কাজ করে। প্রায় 2 সপ্তাহ ওর সাথে ডেইলি হিসেবে কাজ করছিলাম আর প্রিন্টিং এর কাজ। তখন ওই টাকা দিয়ে আমি একটা মোবাইল কিনলাম যোগাযোগের জন্য, আর কিছু ছিল পকেট খরচ। পরে আরেকদিন এরকম লোক নিয়োগ করবে অয়েল ফিল্ডে স্টিল ফিক্সারের, কিন্তু আমি স্টিল ফিক্সার কোনো কাজ জানি না।
এটা কি আসলে
স্টিল ফিক্সার? আমাদের যেরকম রড বাইন্ডিং যেটা বলে আর, তো ওখানে ফিলিপিন বেশি মানে ওরা সাপোর্ট পায়, কারণ ওদের লোক আসছে বেশি। ফিলিপিন আরো 2-3 জন যাইতেছে, ওরা বলতেছে কোনো সমস্যা নেই, আমাদের লোক আসলো কাজ না পারলে এটা আমরা শিখে নেব। তো ওর আশ্বাস দেওয়াতে আর অত টেনশন করি নাই। তখন ওখান থেকে প্রায় 7-8 কিলোমিটার হবে, মানে যে অয়েল ফিল্টারটা ওটা ছিল ওবারি সাইডে, ওবারি থেকে 80 কিলোমিটার মানে ডিজেট এরিয়ার ভিতরে সারার ভিতরে। প্রায় আমাদের একদিন সকালে গেছি, বিকেল হয়ে গেছে মানে গাড়িতে। ওখানে গরমও বেশি আর কাজ জানি না হিসেবে চাকরিতে একটা ভয়ও, আমি তো কাজ জানি ইলেকট্রিক্যাল, আমি তো স্টিল ফিক্সার জানি না। তো ওরা আমাদের শিখিয়ে দিয়েছে ফিলিপিনে যাদের সাথে কাজ করছে, ওরা আস্তে আস্তে কোনো সমস্যা নেই এটা সহজে শিখে যাব। তবু ভয়ে ভয়ে কাজ করতেছি, এক সপ্তাহ কয়েকদিন কাজ করার পর আস্তে আস্তে মানে কাজটা শিখা হয়ে গেছে আর কি। কিন্তু ওইখানে যে গরম এবং সাহারাতে কাজ, প্রায় 45 ডিগ্রি, মাঝে মধ্যে 47 ডিগ্রি
সবসময়, এটা
মানে দুপুরবেলা এরকম। আমরা কাজে যাওয়ার সময় একটা কুলারের মতন আর কি, ওখানে আইস ঢুকাইয়া ফানির ভিতরে আইস কমপ্লিট করে নিয়ে যেতাম, এবং সারাদিন ফানি ওখান থেকে সন্ধ্যার সময় আইস গুলো ফানি এত গরম। এবং যা কোম্পানি যে কাজে গাড়ি করে যে কাজে যাইতাম ওইটা ওখানেও ফানি থাকতো, কুলার বড় কুলার, এবং গরম বেশি আর কাজও কন্টিনিউ। মানে খাওয়ার সময় ছিল 2 ঘন্টা, ওই 2 ঘন্টা গাড়িতে বসে খাওয়া দাওয়া হইতো, কারণ যেখানে কাজ পাইপ লাইনে কাজ ছিল প্রথম, স্টিল ফ্যাক্টরি কাজ করার পরে কয়েক কিছুদিন ওই কাজ শেষ হয়ে গেছে, তখন আবার পাইপ লাইনের কাজ, তখন আবার ওই পাইপ লাইনের কাজে সহযোগিতা করা লাগতো। এরপরে আমি ওখানে বড় সেটা বলছি যে আমি যে ইলেকট্রিক কাজ জানি, পরবর্তী ওখানে আবার টাওয়ার
রাখা বস বলতে মানে ডেলিভারি ছিলেন
মানে ওই কোম্পানির বস, বিশেষ করে ওই বসটা ছিল জার্মানি।
আচ্ছা,
আর রেজিস্ট্রেশন ছিল ফিলিপিন,
মানে কমিউনিকেশন সব ইংলিশে হচ্ছে।
হ্যাঁ, কমিউনিকেশন ইংলিশ। যখন আমি বলছি যে আমি ইলেকট্রিক্যালের কাজ জানি, তখন ওই ওখানে টাওয়ারের কাজ ছিল ইলেকট্রিক্যালের, তখন আমার আর স্ট্রিকচারের কাজ দেয় নাই।
আচ্ছা,
পরবর্তী মানে ইলেকট্রিক্যালের গ্রুপ দেয় ওই গ্রুপের সাথে আমি কাজ করতাম টাওয়ারের কাজ, মানে টাওয়ার বানানো এবং টাওয়ার ইনস্টলেশন এবং কেবল টানা এগুলোর কাজ ছিল।
আচ্ছা,
তো এই কাজগুলো ওখানে 2-3 জন বাঙালি ছিল আর ফিলিপিন ছিল, তো দীর্ঘদিন এই কাজই করতেছি ওখানে। কাজ করতে করতে মাঝে মাঝে ওখানে মোবাইলের ডাইরেক্ট অত কমিউনিকেশন ডেভেলপ ছিল না, কারণ ডিজিটাল নেটওয়ার্ক স্ট্রং না, মাঝে মাঝে একটা টাওয়ার লাগবা স্যাটেলাইট স্পেশাল লাগাই ওখানে, মাঝে মধ্যে মোবাইল নেটওয়ার্কে যোগাযোগ করা হইত, অত বেশি সময় ব্যবহার করা যেত না কারণ বিল বেশি আসতো। তো
আচ্ছা আচ্ছা,
ওইখানে এভাবে কাজ করতেছি, কাজ করতে করতে হঠাৎ যে লিবিয়ার যে যুদ্ধটা, যুদ্ধটাও শুরু হয়ে গেল 17 ফেব্রুয়ারি।
এটা যুদ্ধের আমরা একটু আগের সময় থাকতে চাই, আপনি যে এখন কাজ করছেন, তারপর অনেক কাজের ধীরে ধীরে আপনি কাজের সাথে ইনভলভ হয়ে যাচ্ছেন, এই যে পরবর্তীতে আপনার আবার যাবার উদ্দেশ্য, তখন কেমন লাগছিল আপনার, বা সেটার সাথে আপনার অ্যাডজাস্ট করে নিতে?
না, যখন যে আমরা যে কাজটা করতেছি ওখানে তো গরমের জন্য আমি মাঝে মাঝে চিন্তা করলাম যে এখানে যে অন্যান্য লোকেরা কাজ করতেছে এই গরমে, তারা যদি পারে আমি পারব না, কারণ বিশেষ করে ওখানে সারাটা কাজ করাটা ডিফিকাল্ট, মানে গরম এবং কমিউনিকেশন যেটা মানে যোগাযোগটা হয়েছে বালুর উপরে, বিশেষ করে ওখানে কোনো রোড রাস্তাঘাট তৈরি করা নাই, গরম একদিকে দিই, আর খাওয়া দাওয়ারও মানে ক্যাম্পে থাকলে সুবিধা আর কি, কিন্তু সারাতে হলে টিফিন বক্স করে খাওয়া নিয়ে যাওয়া হয় এবং ওখানে গাড়িতে বসে খাইতে হয়, এইগুলো একটু সুবিধা অসুবিধা ওখানে আছে। যেমন লিবিয়াতে যে যুদ্ধটা করছে, ওখানে যখন যুদ্ধটা গড়ল 17 ফেব্রুয়ারি, মানে ঘটনাটা করছে বেঙ্গাজিতে প্রথম স্টার্টিং
থেকে। আচ্ছা,
কিন্তু আমরা ছিলাম ও বাড়িতে প্রায় 1200 কিলোমিটার দূরত্ব, কিন্তু যুদ্ধে আমি কোনো টের পাইনি যে যুদ্ধ হচ্ছে বা ঘটনা ঘটছে। আমি বাংলাদেশ থেকে আমার ওয়াইফকে ফোন করছে যে এই ঘটনা, তখন আমি পরে আমার ওখানে যে বন্ধু বান্ধব এদেরকে কাছে ফোন করছি আর ওরা বলতেছে যে এই ঘটনা বা এই সাইডে যুদ্ধ হচ্ছে, লুট হইতেছে, মানুষ মারতেছে। প্রথম আমরা এগুলো অনুভব করতে পারিনি, কারণ দেশ তো এত বড়, এখান থেকে ওখান থেকে এগুলা বোঝা যায় না। তো পরবর্তী কোম্পানির হেড অফিস ছিল ব্রেগাতে, এই কোম্পানির ওখানে সব জিনিস ওরা লুট করে নিয়ে গেছে, মানে যত জিনিস আছে কোম্পানির সব লুট করে। তখন কোম্পানি বলছে যে আমি তো আর এখানে ব্যবসা করবো না, মানে এক হিসেবে বন্ধ করার মতো হবে। 17 ফেব্রুয়ারি ঘটনা ঘটছে, আমরা মার্চের 3 তারিখে রাজধানী শহরে আসতে হইব।
আচ্ছা,
এই ফাঁকে দিয়ে এখানে শহরে অনেক গন্ডগোল, সব শহরে গন্ডগোল আছে, বিশেষ করে বেঙ্গাজি, আজাবিয়া, ব্রেগা ওইসব সাইডে আছে, আর ওবারি এবং সাবা সাইডে গন্ডগোল নাই। কিন্তু এটা তো আমরা মানে অনুভব করতে পারতেছি না, কিন্তু আমরা নিউজে দেখতেছি ঘটনা ঘটতেছে, এই ঘটনা ঘটতেছে। তো কোম্পানি যখন বলতেছে যে আমরা কাজ করবো না, বন্ধ করে দেবো, তখন আমাদের তো আর উপায় নেই। তখন কোম্পানি কিছু লোকের দেশে পাড়ে দিতে এসে আমরা, যেমন আমি গেছি মাত্র 8 মাস হয়েছে, এখন ওই মুহূর্তে আমার যে ঋণ করে আসছি ওই ঋণ তো পরিশোধ হয়নি, এবং ফ্যামিলি যে সাপোর্টের দরকার তাও কিছুই দিতে পারি নাই। তো আমি চিন্তা করতেছি যুদ্ধ হইলে আমি তো আর দেশে যাইতেছি না, যদি সুবিধা থাকে এখানে কোথাও থাকবো। তো পরে 3 মার্চ 2011 আমি আজদা বিয়েতে চলে এসেছি। কোম্পানি যখন বলছে যে সবাই তোমরা এজেন্টের কাছে যাও আর যারা দেশে যারা দেশে যাও, আমরা এজেন্টের কাছে চলে এসেছি। আসতে যেখানে সকালে যখন দেশ ভালো ছিল সকালে গেলে বিকেলে যাওয়া যায়, তো ওখানে আমাদের 3 দিন লাগছে।
আচ্ছা,
মানে এক জায়গা থেকে যাই আরেক জায়গায়, যেখানে 50 টাকা ভাড়া দিলে আসা যায় তো ওখানে আমাদের প্রায় 150 টাকা গেছে, 3 গুণ ভাড়া বেশি, এবং সময়ও লাগছে অনেক। তারপর
আর এই যে পুরো যুদ্ধ হচ্ছে, আপনি আপনাদের কোনো ধরনের ভয় বা কি হবে কিংবা সেই যুদ্ধের কোনো একটা সেটা কারণে তো অনেক ধরনের
ভয়? প্রথমে আমরা ভয় ফিল করি না, যখন দেখছি যে কোম্পানি বন্ধ হয়ে যাবে তখন অনেক ভয়। ভয় কারণ যদি কোম্পানি এখানে আমাদেরকে রেখে যায় সিকিউরিটির মতো, তাহলে তো আমরা ওখানে থাকতে পারবো না, কারণ শহর থেকে 80 কিলোমিটার দূর। বিশেষ করে ওখানে জেনারেটর বন্ধ হয়ে গেলে খাওয়া দাওয়া শাক শাক সবগুলো তো সমস্যা, কিন্তু খাওয়া থাকলেও খাওয়া যাবে না ইলেকট্রিসিটি না থাকলে।
কেন?
কারণ খাওয়া থাকবে ফ্রিজে, ফ্রিজ বন্ধ হয়ে যাবে, খাওয়া সবগুলো নষ্ট হয়ে যাবে, এইসব চিন্তা। আর ওখান থেকে গাড়ি পাওয়াটা খুবই ডিফিকাল্ট ছিল ওই সময় মানে আমরা আসার জন্য। ওই এই জিনিসগুলো এবং বিবিসি সিএনএন এর খবরগুলো দেখি অনেক টেনশন ছিল। যখন আমরা ওখান থেকে 3 দিন পর আজদাবিয়েতে আসছি, আজদাবিয়েতে আসার পথে অনেক সমস্যা হয়েছে, কিন্তু ওই সমস্যাগুলো ওখানের সরকার এবং আর্মিগুলো আমাদেরকে অনেক হেল্প করছিল। হেল্প করার কারণে মানে আমরা এক রাত আর্মিদের আন্ডারে ছিলাম, ওদের ক্লাবে, ওদের যে রেস্টুরেন্টের মতন একটা ইয়ে ছিল ওখানে আমরা রাত্রে যেমন করছি এবং ওখানে খাওয়া দাওয়া করছিলাম। ওদেরকে আমরা 60 টাকা করে মানে এক রাত থাকার জন্য ওই দেশের টাকা দিয়েছিলাম। ওই ওখান থেকে আমাদের 3 দিন সময় লাগছে আজদাবিয়া শহরে আসতে, এবং যে সব কিছু দূর গেলে একটা চেকপোস্ট, কিছু দূর গেলে একটা চেকপোস্ট ছিল, ওরা আমাদের বাংলাদেশি হিসেবে একটু স্যাক্রিফাইস আছে, অত চেক করতো না বা একবার চেক করলে ওরা, তবুও কি মানে একাধিক চেক মানে প্রতি ট্রানজিট কানেকশন যে রোড গুলো প্রত্যেক জায়গাতে চেক আছে। এইভাবে 3 দিন পর আমরা যে আজদাবিয়া পৌঁছি, আজদাবিয়া পৌঁছার পরে প্রথমের অবস্থা মানে শহরটা শান্ত ছিল, মানে কোনো যুদ্ধ টুদ্ধ ছিল না। ওখানে যে আমরা যে কোম্পানির মাধ্যমে চাকরি থেকে ওখানে ওদের বিল্ডিং আছে, থাকার ব্যবস্থা আছে, বা আমার এলাকার যে লোকটা ছিল ওর কাছে ছিলাম, এবং ওই আজদাবিয়ার লোকগুলো একটু ভালো ছিল, ওরা আমাদের পরিচিত থাকার কারণে আমাদেরকে একটু হেল্প করছিল ওখানে, যে খাওয়া দাওয়া লাগবে বলতে তোমাদের খাওয়া দাওয়া লাগলে আমাদেরকে বলি আমরা, তোমাদের খাওয়া দাওয়া লাগবে আমাদের থেকে নিয়ে কোনো সমস্যা নেই। ওরা জানে যে এখন যুদ্ধ চলতেছে, আমাদের কাজকর্ম নাই, এই জন্য ওদের ওখানে ইমাম সাহেব বা মসজিদের যে যারা যায় তারা বলে দিছে যে এখানে যত ফরেনার আছে তাদেরকে খাওয়া দাওয়া হেল্প করি, সবাইকে বলে দেওয়া হয়েছে। এখানে লিবিয়াতে যুদ্ধটা স্টার্ট হয়েছে যেখানে বেঙ্গাজি থেকে, ওখানে মাত্র যুদ্ধ হয়েছে 3 দিন, কিন্তু যুদ্ধটা আস্তে আস্তে বাড়তেছে ব্রেগার দিকে। ব্রেগা মানে কিছুদিন স্তব্ধ ছিল, তারপর আবার যুদ্ধটা বিশেষ করে ব্রেগা মিসরাতা সিরত ত্রিপুলির দিকে গেছে। তারপরে আজদাবিয়া প্রায় 2-3 মাসের মতো ছিলাম যুদ্ধের সময়, ওই এলাকার লোকের সাপোর্টের কারণে ওখানে থাকতে পারছিলাম আর কি। যখন যুদ্ধ আস্তে আস্তে মানে কঠিন থেকে কঠিনতর হইতেছে, বড় বড় শহরগুলোতে যাইতেছে, তখন আমরা ওইখানে মানে লোক সংখ্যা দিনেও লোক খুঁজে পাওয়া যাইত না এমন অবস্থা, কারণ এলাকার ওই স্থানীয় লোকগুলো সবাই মানে বিভিন্ন সাহারার দিকে যে গার্ডেন থাকে না, ওই গার্ডেন এরিয়াতে চলে গেছে শহর থেকে। তখন দিনে হাঁটতেও ভয় লাগতো, তখন আমরা
এরকম যে একটা পরিস্থিতি আপনারা আছেন বাড়িতে কি জানতে দিতেন এটা যখন কথা হতো?
ওই সময়টাতে যে সময়টাতে যে দিনে হাঁটতে ভয় হইতো ওই সময় যোগাযোগ আর হয়নি, প্রায় 32 দিনের মতো যোগাযোগ হয়নি, এর আগে দিয়ে যোগাযোগ হয়েছিল আর কি। যখন ওখানে কমিউনিকেশন বন্ধ হয়েছে, ইলেকট্রিসিটি বন্ধ হয়ে গেছে, মানে যুদ্ধটা কঠিন থেকে কঠিনতর হইতেছে, ওই সময় প্রায় 32 দিন বাড়িতে যোগাযোগ হয়নি বা আমরা কোনো কাজকর্ম করিনি, বসেছিলাম ওখানে।
আচ্ছা,
ওই শহরে দীর্ঘদিন থাকার পরে এমন পরিস্থিতি হয়েছে দিনে লোক খুঁজে পাওয়া যায় না, তখন আমাদের নিজের কাছেও ভয় লাগে যে আমরা বিদেশি, আমরা যদি এখানে এইভাবে থাকি নিরাপত্তা নেই। তখন আমরা একসাথে ওই 10-12 জন ছিলাম, এরপরে আমাদের একজনে মানে বেঙ্গাজি শহরে যাই যোগাযোগ করছে, যাওয়ার পর ওখানে স্থানীয় যে আগে পুরাতন যে বাংলাদেশি ছিল তাদের সাথে যোগাযোগ করার পর এরা বলতেছে যে তোমরা যদি থাকো এখানে চলে আসো, এখানে এখন কোনো যুদ্ধ টুদ্ধ নাই, কোনো সমস্যা নেই। এরপরে যোগাযোগ করে আসার পর পরের দিন আমরা মানে গাড়ি নিয়ে ওইদিকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, যাই আমরা যেখানে ছিলাম ওখান থেকে শহরের মাঝখানে চলে এসেছি, আসি এখানে এক বাসায় একদিন ছিলাম, মানে ওটা বাঙালি, বাঙালিদের সাথে একদিন এক রাত ওখানে থাকার পরে পরের দিন আমরা গাড়ি নিয়ে বেঙ্গাজি শহরে প্রায় 200 কিলোমিটার দূর আর কি, আজদাবিয়া বেঙ্গাজি এরকম। তো ওখানে যাই একটা রুম ভাড়া করলাম আমরা, মানে আগে যে পুরান বাংলাটা ছিল ও আমাদেরকে হেল্প করছে, ও রুম ভাড়া নিয়ে দিছে, এবং যে বাড়ি এলাকা থেকে ভাড়া নিয়েছে ওরা বহেরা বলছে যে এখানে কোনো সমস্যা হলে আমাদেরকে বলবো, আমরা এটা প্রোটেকশন দেবো, মানে কোনো কেউ যদি আসি কোনো কিছু বলে আমাদেরকে আগে ফোন করে জানাবে, বাড়ি এলাকা বলছে আর এই কথা। তো আমরা 9 জন একসাথে গেছি ওখানে, যাই ওখানে খাওয়া দাওয়া আর সবাই নিজেরা রুম টুম ক্লিন করে ওখানে খাওয়া দাওয়া রেডি করলো, খাওয়া দাওয়া করে ওখানে যুদ্ধের দেশ কিন্তু সিকিউরিটির অত স্ট্রং না আরে, বাইরে বাইরে চুরি ডাকাতি এগুলো হয় বেঙ্গালিতে, বিশেষ করে আমরা নতুন হিসেবে আমরা বাইরে বাইরে তো কম, আর ফুরেন যে আছে এর সাথে মাঝে মধ্যে বাইরেটা। দীর্ঘদিন প্রায় ওখানে ছিলাম, এরপরে ওখানে যাওয়ার পরে দেশে যে যোগাযোগ করার সুবিধা আছে 1 মিনিট 3 টাকার মতো, যেখানে 3 টাকা দিয়ে আমরা 30 মিনিট কথা বলতে পারতাম, ওখানে মাত্র 1 মিনিট 2 মিনিট ফোন করে বলছি যে আমরা ভালো আছি, কোনো সমস্যা নেই দেশের বাড়িতে। ওই শহরে যাওয়ার পর এর আগে দীর্ঘদিন যোগাযোগ মানে প্রায় 32 দিন মতো যোগাযোগ হয়নি। ওখানে আমরা ছিলাম, পরে ফুরেন যে লোক তো ছিল বাংলাদেশি, ও কাজ করার ইচ্ছে থাকলে কাজ করা যাবে, কোনো সমস্যা নেই। তো আমরা ওখানে মানে ডেলি হিসেবে কাজ করতাম, আর কাজ থাকলে কয়েকজন যেতাম, আর না থাকলে বাসা বসে থাকতো, খাওয়া দাওয়ার সমস্যা ছিল না, যদি একদিন কাজ করি কয়েকদিন বসে খাওয়া দাওয়া, ওখানে খাওয়া দাওয়া যেমন যে খুব যেটা আমাদের দেশে বনের মতো যেগুলো এগুলো সস্তা পাওয়া যায়, তো আমরা তো ওগুলো খাই অত সবসময় থাকতে পারি না, আমরা তো ভাত খেতে হবে, আমরা সবাই বাঙালি ভাত। আমরা যখন কাজ করতাম ডেলি মানে খাওয়াটা আগে কনফার্ম করে রাখতাম যে কারণ এখন যুদ্ধে সবসময় তো কাজ করা যাবে না,
খুব স্বাভাবিক।
আর যার কাছে থাকতো টাকা সে ব্যবহার করতে আবার টাকা কাজ করলে করে দেওয়া হতো। এভাবে দীর্ঘদিন ওখানে থাকার পরে মানে ডেলি কাজ কন্টিনিউ থাকতো না, মাঝে মধ্যে কাজ মাঝে মধ্যে কাজ থাকতো না। আর দেশে তো ওই সময় এনার টাকা ফাটাতে যাইতো না, মানে দেশের যে মানে খরচের জন্য কিছু টাকা ফাটাইতো। মানে যুদ্ধ প্রায় শেষ হওয়ার মাঝামাঝিতে তখন আর একটা ওই সময় যুদ্ধের সময় প্রায় সব কোম্পানি বন্ধ। যে এখন বর্তমানে আমি যে কোম্পানি থেকে আসছি, যুদ্ধ শেষ হবে, শেষ হবে এই মুহূর্তে ওদের কিছু লোকের দরকার। মানে কাজ বন্ধ ছিল, ওরা চাইতেছে যে যুদ্ধ শেষ হওয়ার আগে যদি আমি কিছু লোক নিয়োগ দিতে পারি তাহলে আমার ক্যাম্প গুলো রেডি করে রাখলে তারপরে আমি বড় কাজে হাত দিতে পারব, এরকম চিন্তা ভাবনা। এরা কিছু লোক নিয়োগ চাইতেছে আর কি। ওই কোম্পানিতে আমাদের দেশীয় বা বাংলাদেশি কয়েকজন লোক, ওরা যুদ্ধের সময় ও কোম্পানিতে কাজ করছিল ক্যাম্পের ভিতরে, মানে বাইরে যায় না কাজে। যখন ওই লোক ওইদের লোকের প্রয়োজন তখন আমরা এই বেঙ্গাজি থেকে আমাদের সাথে যোগাযোগ করছে, প্রায় আমরা 30-40 জন মতো ওই কোম্পানিতে মানে দেওয়ার সৌভাগ্য হয়েছে। কারণ এইসব কোম্পানিতে আমাদের দেশের লোক ঢোকাইতে অনেক কষ্ট, বিশেষ করে ওরা ফিলিপিন, থাইল্যান্ড ওদের থেকে লোক নিয়োগ করে সরাসরি, এদের সরকারের সাপোর্ট দিয়ে সরকারে ঢোকায়।
আচ্ছা,
কিন্তু আমাদের দেশের সরকারের ওই ধরনের সাপোর্ট নাই, বড় বড় কোম্পানিগুলোতে লোক ঢোকে না। তো যখন যুদ্ধের দেশ এবং লোকের ক্রাইসিস, লোক পাওয়া যায় না ঠিক মতো, তখন ওখানে আমরা ইন্টারভিউ দিলাম, ওরা ইলেকট্রিক্যাল বা বিভিন্ন ট্রেডের লোক নিবে আর কি। ইন্টারভিউ দেওয়ার পরে যখন আমরা বাঙালি দুইজন ইলেকট্রিক্যাল আমরা টিকছিলাম, টিকার পর আমি প্রথমে কাজ করছিলাম 103A, মানে এটা একটা সাইডের নাম মারি যতীনে কোম্পানির অয়েল ফিল্ড, ওটা অয়েল ফিল্ড। তো আমরা ওখানে ক্যাম্পে গেছি, ক্যাম্পে আমি সহ এবং আরো কয়েকজন গেছি, ক্যাটারিং এর লোক আছে, ইলেকট্রিক্যাল আছে, আর এমনি কয়েকজন লেবার আছে। মানে ক্যাম্পটা মেনটেন্স করতে হবে কাজ স্টার্টের আগে দিয়ে, মানে যুদ্ধ প্রায় শেষ পর্যায়ে আমরা ক্যাম্প মেনটেন্স বা ক্যাম্পের যে ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, এসি এগুলো কাজ করার জন্য আমরা প্রায় 6-7 জন গেছি। ওটা সারার ভিতরে মানে তেলের কোম্পানিটা হয়েছে, যে কোম্পানিতে আমরা সাপ্লাই লোক দেবো ওটা হচ্ছে যতীনে। ওখানে প্রায় আমি 6 মাস কাজ করছিলাম।
আচ্ছা,
6 মাস কাজ করার পরে ক্যাম্প কমপ্লিট রেডি হওয়ার পরে 2011-তে ফিলিপিন থেকে কোম্পানি লোক আনছে বা থাইল্যান্ড থেকে আসছে, পুরাতন যারা ছিল ওদেরকে আনছে। কাজ কমপ্লিট হওয়ার পর স্টার্ট হচ্ছে ওখানে, আমি ওখান থেকে ট্রান্সফার হয়েছি জেল্লা শহরে। জেলে তো একটা লোক ইলেকট্রিশিয়ান সে ছুটিতে যাবে, ওখানে ক্যাম্পের দায়িত্ব হিসেবে ইলেকট্রিক্যাল কাজে। ওখানে প্রায় আমি 1 বছর জেলে শহরে কাজ করছিলাম। 1 বছর কাজ করার পর আমি দেশে ছুটিতে আসছি। ওখান থেকে ছুটিতে আসি প্রায় 2 মাসের মতো ছুটিতে ছিলাম। ছুটি থেকে যাওয়ার পরে আমি আবার জেলা শহরে গেছি, কিন্তু ওখানে 1 মাস কাজ করার পর আবার 103D কাজে আসছি। 1 মাসের কাজ করি, ওখান থেকে আবার ট্রান্সফার হয়েছি আমি।
এটা কি মানে আপনার ইচ্ছে ট্রান্সফার নাকি?
না, কোম্পানির ইচ্ছে সবগুলো।
আচ্ছা আচ্ছা,
ওখান থেকে টার্মিনাল। মানে এটা কোম্পানির, এগুলো কোম্পানির 8টা সাইট ছিল। টার্মিনাল যেখানে মানে তেলটা বিক্রি করা হয় আর কি, টার্মিনাল ওখানে ছিলাম 8 মাস। ওখান থেকে আমি ট্রান্সফার হয়েছি বর্তমান যে গানি অয়েল ফিল্ড, গানি অয়েল ফিল্ড কন্টিনিউ।
তাহলে কোন সময় হলো না ট্রান্সফারটা, এটা সময়টা মনে আছে?
সময়টা এটা 2012
আপনি কি কি দায়িত্ব পালন করছেন
ওখানে? পুরো ক্যাম্প আমাদের এখানে প্রায় 70-80 জন লোক মানে কাজ করে অয়েল ফিল্ডে। ওই ক্যাম্পে যে যায় ওরা থাকে আর কি। ক্যাম্পে যেমন এয়ার কন্ডিশন, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, আমার আন্ডার আরো লোক ছিল, আমরা আমাদের বসও আছে এখানে। যত ইলেকট্রিক্যাল সিস্টেম, এসি সিস্টেম এবং প্লাম্বিং এগুলো দেখাশোনা করা, এগুলো মেনটেন্স করা, নষ্ট হলে রিপেয়ার করা এবং নতুন লাগলে ইনস্টলেশন করা এগুলো। তো ওখানে আমরা বাঙালি ছিলাম মাত্র 3 জন প্রথম, তিনজন, একজন ছুটিতে গেছে, সে আর আসতে পারে না বিশেষ সমস্যার কারণে। পরবর্তীতে ওই দায়িত্বটা আমার উপরে পড়ছে। আর একজন ছিল সাপ্লাইয়ের লোক, ওর বিয়ে মানে বিশেষ সমস্যার কারণে মানে ওরাই বাদ দিয়ে দিয়েছে। আমাদের এখানে অন্য দেশে বলতে যেমন টিউনিশি ছিল একটা, আর ফিলিপিনে ছিল, এবং বাংলাদেশে লাস্টের 1 বছর হেলাল, যে হেলাল উদ্দিন, এই লাস্টের বছর আমার কাছে ছিল আর ওখানে আমরা কাজ করতাম।
1 বছর ধরে আপনাদের?
1 বছর পড়েছে কাজ করতেছি। আমরা তো কাজ করি ওখানে, মানে সিকিউরিটি ওখানে ছিল ওই দেশের সরকারের আর্মিগুলা, যে অয়েল ফিল্ড ওখানে সিকিউরিটি সিস্টেম মানে শহর থেকে বা রোড থেকে অয়েল ফিল্ড গুলো অনেক ভিতরে, এবং এখানে ডুক্টরে সবসময় আর্মি চেকপোস্ট থাকে। আর্মি চেকপোস্ট গুলো এই যে ডিজিট পাস গুলো দেয় এগুলো কিন্তু ওই দেশের সরকার দেয়, লিবিয়া সরকার বা মানে এখানে এগুলোতে সাধারণ পাবলিক ঢোকার ইয়ে নাই, কোনো পারমিশন নাই। আর অয়েল ফিল্ড গুলোর কমিউনিকেশন মানে টেলি যোগাযোগ বা এগুলো খুব উন্নত মানের, আর বাসে কমিউনিকেশনটা কম হয় কারণ বাসে লং জার্নি, এই জন্য প্রত্যেক অয়েল ফিল্ডের নিজস্ব বিমান আছে।
আচ্ছা আচ্ছা।
এবং প্রত্যেক অয়েল ফিল্ডের পাশে নিজস্ব এয়ারপোর্ট ছোট আকারে মানে রেডি আছে।
অন্ধকারের গল্প, অন্ধকারের গল্পের আজকের আয়োজনে আমাদের সাথে যিনি অতিথি হয়ে আছেন, অলরেডি যারা আমাদের সাথে টিউনিং করে আছেন তারা তো শুনেই ফেলেছেন, তারা কথাগুলো শুনছেন। এবং লিবিয়ায় আলোচিত জঙ্গি সংগঠন IS এর হাতে অপহৃত হয়েছিলেন বাংলাদেশি নাগরিক আনোয়ার হোসেন, তিনি কিন্তু সেই বন্দিদশার দুর্বিষহ ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করছেন। একেবারেই ঢাকা টেকনোলজি পয়েন্ট ফোর অন্ধকারের গল্পের স্টুডিওতে সরাসরি বসে সেরকম ছবি কিন্তু আমরা ফেসবুকে দিয়ে দিয়েছি, এবং তাছাড়াও তার ছবিটি কিন্তু সস্ত্রিক রয়েছে। আমরা নিশ্চিত ভাবির কাছ থেকে সেই কথাগুলো শুনবো, তাকেও আমরা মাইক্রোফোনে নেব, এবং পাশাপাশি IS এই জঙ্গি সংগঠনের একটি তাদের কর্মকাণ্ডের একটি নজির, একটি সেরকম একটি দুঃসহ ছবিও আমরা ফেসবুকে আপলোড করে দিয়েছি। এবং লিবিয়ার আলঘানি যে তেল ক্ষেত্র যেখানে কাজ করতেন আনোয়ার হোসেন, সেই তেল ক্ষেত্রের একটি ছবি কিন্তু আমরা ফেসবুকে দিয়েছি। তিনটি ছবি দেখতে আপনি ফেসবুকে আসতে পারেন, facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন, সেখানে সিলেক্ট করে রাখতে পারেন। এছাড়া কিন্তু আপনি SMS করতে পারেন 16260 এই নাম্বারটিতে, এবং চাইলে খুব সহজে আপনি কিন্তু অন্ধকারের গল্প সবগুলো সর্বশেষ আপডেট নিয়ে নিতে পারেন facebook.com/OZ90.4 লিখে সার্চ করবেন, অন্ধকারের গল্পের অফিসিয়াল ফ্যান পেজটিও আপনি পাবেন। ওকে, আর এছাড়া যারা আমার সাথে জয়েন করেছেন আমি কিছু নাম পড়তে চাই। অনেকেই কিন্তু ঘটনাগুলো শুনছেন এবং অনেক তথ্য নতুন জানছেন, পাশাপাশি আনোয়ার হোসেনের সাথে তারা তাদের সহমর্মিতা প্রকাশ করছেন এবং মূল ঘটনা শোনার অপেক্ষায় অনেকেই আছেন। আমরা ধীরে ধীরে সেদিকে যাচ্ছি। এদিকে মিনহাজুল মঞ্জুর জয়েন করেছেন আমাদের সাথে, জয়েন করেছেন ইমরান হুসাইন, মিশর থেকে লিবিয়া তিনি গিয়েছিলেন টাকা রোজগার করতে এবং মানুষের মার খেয়েছি, তারপর আমি লিবিয়া থেকে ইতালিতে, এখন আমি অনেক ভালো আছি এবং লিবিয়ার কথা শুনলে অনেক খারাপ লাগে, এরকম একটি কমেন্ট তিনি করেছেন। সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে যে প্রচুর প্রবাসী মানুষ ঢাকা এফএম 90.4 অনলাইন স্ট্রিমিং এর মাধ্যমে সরাসরি শুনতে পান, এবং আপনারা শুনে যখন আমাদের সাথে থাকেন, আমাদেরকে আপনাদের কমেন্ট গুলো দেন এবং আপনাদের কিছুটা হলেও ভালো লাগে, সেগুলো আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় সামনের দিকে এগিয়ে যাওয়া, সামনে কথা বলতে, এবং আপনাদের প্রতি সবসময় সেই শ্রদ্ধা এবং সবসময় সেই বিনয় বা ভালোবাসা যা কিছুই বলেন আপনাদের প্রতি আছে। এবং সবসময় আমরা বলি যে অনেক বেশি ভালো থাকুন, আপনারা আমাদের গর্বের মানুষ, আপনারা আমাদের অহংকার। আর নাসিমুদ্দিন মজুমদার তিনি জয়েন করে আছেন, তিনি বলছেন আমিও শুনছি, ওয়াসিকা সুলতানা পূর্বা জয়েন করে আছেন, আমিও আছি আপনাদের সাথে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পিকলু বিশ্বাস জয়েন করেছেন, শুনছি ভাষাটা মনে হয় নোয়াখালীর, হ্যাঁ আনোয়ার হোসেন আজকের অতিথি তার বাড়ি নোয়াখালীতেই। আচ্ছা আলামিন আহমেদ জিহাদ আছেন আমাদের সাথে, ছদ্মনামে যারা আছেন তারা, ছদ্মনামে যারা আছেন তাদের নামগুলো আমি পড়ছি না। এছাড়া আছেন সাইফুল ফরিদপুর থেকে জয়েন করে আছেন আমাদের সাথে, আলামিন আহমেদ জিহাদ, ওকে কেমন আছো, অনেক ভালো আছি। এম এস সাইমুম জয়েন করে আছেন, আচ্ছা তিনি একটি আসলে ক্ষোভ ঝেড়েছেন সেই জঙ্গিদের প্রতি। এবং শোয়েব ইসলাম জয়েন করে আছেন আমাদের সাথে, জয়েন করেছেন আনা এলান, এলান মামুন জয়েন করেছেন, এদিকে আমান শেখকে দেখতে পাচ্ছি আমরা, জয়েন করেছেন আমাদের সাথে, মিথুন জয়েন করেছেন, রুবেল সবসময় জয়েন করেন, এই তো আমি ভালো আছি, আপনি কেমন আছেন। এদিকে রুনা জয়েন করেছেন, ফয়সাল হুসাইন জয়েন করেছেন চিটাগাং থেকে, এবং অসংখ্য ধন্যবাদ সবাইকে। আছেন আমাদের সাথে আরো অনেকেই পাশাপাশি জয়েন করেছেন আমাদের সাথে, সুজানা, ওকে সাইফুলের কথা বলেছি আমরা, বাচ্চু শেখ জয়েন করেছেন আমাদের সাথে, নামগুলো মেটলিস্ট পড়ে যাচ্ছি, সালাউদ্দিন আয়ুবি জয়েন করে আছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে এত কমেন্ট করে আমাদেরকে ইন্সপায়ার করার জন্য। এদিকে জয়েন করেছেন বাবু জয়েন করে আছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, চাইছি যে খুব বেশি জেগে থাকতে ক্ষতি না হলে আপনি জেগে থাকুন এবং আমাদেরকে শুনুন, এরকম করে আমরা এসএমএস কমেন্টগুলো পড়বো। আমরা আরেকটি বার ফিরে যেতে চাই, ইনফ্যাক্ট সেই কথাগুলোই শুনতে চাই আমাদের আজকের অতিথি আনোয়ার হোসেন তার কাছ থেকে। আনোয়ার ভাই আপনি তারপর বলছিলেন যে সেখানে বর্তমান যে কর্ম ক্ষেত্র আলঘানিদের ক্ষেত্র সেখানে কথা বলছিলেন, সেখানে গিয়ে আপনার হেলালুদ্দিন তার সাথে পরিচয়, তার পরের ঘটনাগুলো শুনতে চাই একটু।
মানে ওখানে একটা অয়েল ফিল থেকে আর একটা অয়েল ফিল বা বিভিন্ন শহরে যোগাযোগের জন্য ওদের নিজস্ব বিমান আছে, বিমান গুলো 20 সিটের এবং 70 সিটের, এই দুই কোয়ালিটির বিমান, মানে যেখানে লোক কম ওখানে ছোটটা যায়, যেখানে লোক বেশি ওখানে, এগুলো সাপ্তাহিক 2 দিন বা 3 দিন এরকম, 4-5 দিন এরকম যোগাযোগ করে। তো ওখানে সব অয়েল ফিল্ডের সিকিউরিটি সরকারি আর্মি, আর্মিরা সবসময় এগুলো চারিদিকে গাড়ি দিয়ে ওরা ডিউটি করে, এবং এগুলো সাধারণ পাবলিক থেকে একটু দূরে, মানে শহরের কাছাকাছি না, শুধু শহরে যে সব জাহাজে উঠানোর জন্য যেগুলো, এগুলো একটু শহরের কাছাকাছি হলো, তবুও লোকালয় থেকে একটু দূরে। আমরা যে ঘানি অয়েল ফিল্ড আছে ওখানে, আমরা বাঙালি হিসেবে আমার সাথে যে হেলাল উদ্দিন কাজ করেছিল ওর সাথে 1 বছর ওখানে একসাথে আমরা কাজ করেছি, আর আমার সাথে আরো কাজ করে আছে বৈদেশি সিকিউরিটি, বৈদেশি লিবিয়ান আর ফিলিপিন আছে, ইন্দোনেশি তিউনেশি ছিল, আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি বা সিকিউরিটি আছে দীর্ঘদিন থেকে লিবিয়াতে, বা লোকাল যে পলিটিক্যাল এবং যুদ্ধের পরে যে যুদ্ধগুলো শহর ভিত্তিক হইতো, এগুলো আমরা বাংলাদেশ থেকে অন্যান্য লোকের খবর শুনতে আমরাও খবর শুনতাম, মানে অয়েল ফিল্ড গুলো এত সেফ ছিল, নিরাপদ ছিল, সবসময় সরকারের লোকেরা এগুলো প্রোটেকশন, এই জন্য আমরা খবরে যে অনেক যে যুদ্ধে এতজন মারা গেছে বা ওই শহরে এতগুলো লোক মারা গেছে, এই দেশ থেকে বললো আমরা বলতাম আমরা তো নিরাপদে আছি, বা
আপনাদের কাছে ওরকমই লাগতো, মানে আলাদা করে আসলে
কিছু আর আলাদা করে এগুলো নিয়ে, আর সবসময় বলতাম যে আমাদের তো কোনো সমস্যা নেই, কারণ আমরা যেখানে আছি এখানে সরকারে যখন নিরাপত্তা দিতেছে আমাদের সমস্যা কি, সিটিতে যুদ্ধ হইলে তো এটা আমাদের দেখার বিষয় না, ওই রকম চিন্তাধারাতে আমরা কাজ করতেছি, সব সময় কাজ করতেছি। আমাদের ওখানে সিস্টেম হইছে সাপ্তাহিক ছুটি, ওখানে অয়েল ফিল্ডে ছুটি নাই বললে চলে আমাদের জন্য যারা ফরেনার, আর ওই দেশের জন্য 15 দিন ছুটি 15 দিন রেস্ট।
আচ্ছা আচ্ছা,
আমাদের
বড় বৈষম্য বলা যায়,
বৈষম্য বলা যায়। আর বিশেষ করে ইউরোপিয়ান বা আমেরিকান ওদের ওই ধরনের কোয়ালিটি জব যারা, ওদের আবার 3 মাসে 1 মাস ছুটি।
আচ্ছা আচ্ছা,
ক্লাসিফিকেশন আছে অনেক। আমাদেরকে সাপ্তাহে ক্যাম্পে হাফ ডে দিতে পারে, শুক্রবার আমরা অর্ধেক সময় করতাম কাজ, বাকি অর্ধেক সময় রেস্ট, শুধু শুক্রবার। যেমন 6 মার্চ যেদিন আমরা ঘটনাটাতে ঘটলো ওই দিনই ছিল শুক্রবার, শুক্রবার প্রায় নামাজের পরে।
আমরা ধীরে ধীরে সেই ঘটনার দিকে যাব, তার আগে কিছু বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। এই যে তেলখানিতে কাজ করছিলেন, আর কোন কোন বিষয়ে আসলে অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন? আমরা সেই ঘটনার দিকেই যাব, সেই ঘটনাগুলো আমরা একদম ডিটেলসে শুনবো। তার কিন্তু এই যে এতদিন ধরে কাজ করলেন, এক শহর থেকে আরেক শহরে যাওয়া, সরকারের বিভিন্ন নিরাপত্তার কথা আপনি বলছিলেন, এর বাইরে একজন বাংলাদেশি হিসেবে কি ধরনের প্রবলেম আপনারা সেখানে ফেস করছিলেন যখন সবকিছু এমনি ঠিকঠাক চলছিল?
ওইখানে যেমন বাংলাদেশি সরকার বা বাংলাদেশি এমপ্লয় কাজ করার মতো, বা ওখানে যে বিদেশি কোম্পানিরা যে আমাদেরকে খাওয়া দাওয়া দেয়, ওখানে খাওয়া সাপ্লাই দেওয়াটাই অনেক কঠিন। কিন্তু যেসব কোম্পানি একাধিক অনেকগুলো লোক রাখে বা এদের কমিউনিকেশন বা যোগাযোগের ব্যবস্থা উন্নত থাকার কারণে, যেমন যদি ওখানে কোনো কিছু কিনলে পাওয়া যাবে না, টাকা আছে কিন্তু আপনি খাইতে পারবেন না। আর ওখানে কোম্পানি যে খাওয়াগুলো, যেমন 1 মাসের 2 মাসের 3 মাসের খাওয়া স্টক রাখে, কারণ ওখানে চাইলে কোনো কিছু কিনে নেওয়া যায় না, মানে শহর থেকে অনেক দূরে। যেমন পানি খাওয়া দাওয়া 1-2 মাসের স্টক রাখতে হয়। বা ওইখানে যে ক্লাইমেট, সানস্টোন বলতে যে একটা কথা, বালুর জ্বর, বালুর জ্বর হলে বাইরে কাজ করা যায় না। আর ওইখানে ঘরগুলো সিস্টেম হচ্ছে, যেমন আমাদের দেশে যে মাল পরিবহন করে যে কন্টেনার, কন্টেনার সিস্টেম।
আচ্ছা আচ্ছা,
এবং উপরে যে ওই ভিতরে ফ্লাইউড দিয়ে বা স্ট্যান্ডার্ড করে, এবং এসি সিস্টেম করে, মানে স্ট্যান্ডার্ড করে আর কি, কারণ ওখানে এসি ছাড়া মানে থাকাই যায় না, যে যতগুলো গরম। আর ব্লক, মানে রুমটা যদি কমপ্লিট ব্লক না করে তাও থাকা যায় না, কারণ সানস্টন হইলে বা বালু জ্বর হইলে যদি ছিদ্র থাকে তাহলে ওখানে বালু ঢুকে নিঃশ্বাস ফলাইতে কষ্ট হয়েছে। এরকম মানে অয়েল ফিল্ড গুলোতে এইসব অসুবিধা আছে।
আচ্ছা, কখনো খুব এমনি কোনো বিপদে পড়েনি, এরকম কোনো ঘটনা কি আছে?
আমরা তো কোম্পানির নির্দেশনা ছাড়া বাইরে কোথাও যাইতাম না, যাওয়ার যে কোনো দিকে যাই কোম্পানির ড্রাইভার বা কোম্পানির পারমিশন ছাড়া বাইরে গেলে সমস্যা, কারণ দূরত্ব ফরটা অনেক, শহরে যেতে 50 মাইল 100 মাইল দূর থাকে, তাহলে শহরে যেতে কোম্পানির পারমিশন লাগে এবং কোম্পানির গাড়ি লাগে। ওখানে পাবলিক গাড়ি এত অ্যাভেলেবেল না, বা শহরের রোডে উঠলেও অয়েল ফিল্ড এরিয়াতে পাবলিক গাড়ি পাওয়াটাই কঠিন, কোম্পানির গাড়িই ব্যবহার করতে হবে। এইসব দিকগুলো মানে অয়েল ফিল্ডে খুব ডিফিকাল্ট।
আচ্ছা,
এগুলো সাধারণ কোম্পানি সাপ্লাই দিতে পারে না, আর সাধারণ লোকে যায় কাজ করতে পারে না কোম্পানি যদি এগুলো অ্যারেঞ্জমেন্ট না করে।
আচ্ছা, আর 8 ঘন্টায় কাজ করতে হতো নাকি বাইরেও কাজ করতে হতো?
8 ঘন্টা অনেক সময় বেশি করতে হতো,
সেক্ষেত্রে কি এক্সট্রা কোনো পেমেন্ট করে কিছু?
মাঝে মধ্যে ওভারটাইম সিস্টেম আছে, যদি কাজ বেশি থাকে ওভারটাইম কিন্তু সময়টা, সময় ইমার্জেন্সি বলিতে যে জিনিস ওগুলো পাওয়া যায় না।
আচ্ছা, এবং খাবার দাবার ব্যাপার বলছিলেন যে সেখানে ন্যাচারালি কি কি ধরনের খাবার দাবার হতো, বা আপনারা তো বাংলাদেশি যারা সেখানে থাকেন, সেখানে তো খাবার আমাদের যে খাদ্যাভ্যাস সেটা তো পুরোটাই ভিন্ন, বা নিজেদের মতো কোনো কিছু খাবার ইচ্ছে থাকলে বা সেই খাবারটা চাইলে তখন কি করতেন, বা সেটা নিয়ে কোনো প্রবলেম?
ওখানে খাওয়া দাওয়া ওদের সিস্টেম আছে, আর ফিলিপিন অয়েল ফিল্ডে প্রায় ফিলিপিন আছে বা থাইল্যান্ড আছে, ওরা তো ভাত খায়, এই জন্য ওরা যেখানে থাকে ওখানে ভাতের সুবিধাটা পাওয়া যায়।
আচ্ছা,
আর ওই দেশের খাওয়ার প্রধান হচ্ছে নুডলস, যেটা ওরা বলে মাকড়ানা। আর
কি বলে
ওদের ভাষা? মাকড়ানা।
মাকড়ানা?
হ্যাঁ, আমাদের ভাষা হচ্ছে নুডলস আর কি।
আচ্ছা,
ওই খাওয়াটা ওদের প্রধান খাদ্য।
আচ্ছা,
তারপর আছে কুসকুস, ওদের ভাষা কুসকুস। মানে এটা ছোট, আমাদের দেশে ছোট চাউল যেটা বলে, এগুলো মাঝে মাঝে যাও পাকাইতে যে ছোটগুলো ব্যবহার করে ওগুলো আর কি।
আচ্ছা, তো এর বাইরে আসলে দিন চলছিল। এছাড়া আপনারা কি করতেন, মানে কাজের বাইরে যে অবসর সময়গুলো থাকতো সেই সময়গুলো কি করতেন?
ওখানে কাজের বাইরে কাজ করার সিস্টেম নাই অয়েল ফিল্ডে,
বিনোদনের জন্য নিজেরা কি করতেন?
ওখানে আছে টিভি আছে বা ক্লাব আছে, কেউ কোনো কিছু খেলতে চাইলে খেলার ব্যবস্থা আছে। আমি বেশিরভাগ ইন্টারনেটে সময় পাস করতাম বা ফেসবুকে, ফেসবুক স্কাইপে বাড়িতে কথা বলতাম। আমাদের ওখানে নেট সিস্টেম ছিল।
আচ্ছা, ইন্টারনেটের ভালো সুবিধা ছিল?
ইন্টারনেটের কোম্পানির তরফ থেকে ইন্টারনেটের ব্যবস্থা ছিল।
আচ্ছা আচ্ছা,
স্কাইপে যোগাযোগ করা যেত।
আচ্ছা আচ্ছা,
প্রতিদিনই যোগাযোগ করতাম স্কাইপে,
মানে সরাসরি কথা বলতেন?
সরাসরি কথা বলা যেত, আর ফেসবুক ছিল।
অর্থনৈতিকভাবে কি সচ্ছল হচ্ছিলেন?
অর্থনীতি মানে ওখানে বৈষম্য একটা থাকেই যায়। যেমন আমাদের দেশে আমরা ছিলাম বাংলাদেশি, বা ওখানে আবার ইউরোপিয়ান আছে, বা যে কোম্পানি, যে দেশের কোম্পানি ওই দেশের লোকগুলাই ওরা বেশি প্রাধান্য পায়, ভিন্ন দেশের লোকগুলো অত প্রাধান্য পায় না।
আচ্ছা,
এগুলোর বৈষম্য, এগুলো বিশেষ করে এইসব বৈষম্যের প্রধান কারণ হচ্ছে রাষ্ট্রীয় সাপোর্ট না থাকার কারণে।
এবং আপনার কাছে এটা জানতে চাই যে এই ধরুন আপনি খুব ভালো কাজ করছেন, একটা কোম্পানিতে খুব ভালো পারফরমেন্স করছেন, সেক্ষেত্রে কি পদোন্নতি বা সেই সুযোগ গুলো থাকতো নাকি সেখানে একটা বৈষম্য থাকে?
ওইখানে একটা বৈষম্য থাকে, বা আমি যদি বাংলাদেশি হই বা আমারটা হয়তো সময় নিব বেশি, আর যদি যে যে দেশের কোম্পানি ওই দেশের লোক হইলে হয়তো বা শর্ট টাইমে হয়ে যেত। আর আমার কাজটা হয়তো 100% কারেক্ট হইতে হইব, এর কাজটা 50% হইলে চল। এইসব জিনিসগুলো অনেক বৈষম্য আছে।
আমরা যারা শুনছেন আমাদেরকে, অন্ধকারের গল্প আপনি শুনছেন এবং ইমান্ত আপনার সাথে আছি। অন্ধকারের গল্পের এই আয়োজনে যারা আমার সাথে এখন জয়েন করে আছেন, অনেকেই জয়েন করে ফেলেছেন, তাদের নাম থাম সবকিছু অবশ্যই পড়ব। এবং পাশাপাশি যারা এসএমএস করছেন তাদের জন্য বলি, এসএমএস করতে পারেন এখনো, যারা টিউন করলেন খানিকটা আগে বা কিছু সময় ধরে শুনছেন তাদের জন্য বলি যে আমাদের এই পুরো আয়োজনে আপনি আপনার মতামত জানাতে পারেন। দুটি উপায় আছে, আপনি কিন্তু খুব সহজেই ফেসবুকে আসতে পারেন, facebook.com/dhaka-fm90.4 লিখে সার্চ করলে আমাদের ফ্যান পেজটি আপনি পাবেন। এছাড়া আপনি এসএমএস করতে পারেন 16260 এই নাম্বারটিতে, এবং চাইলে কিন্তু আপনি 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 ফেসবুকে এসে যে ছবি তিনটি দেখছেন সেটাকে শেয়ারও করে দিতে পারেন, যাতে আপনার অন্যান্য বন্ধুরাও আমাদের এই ইনফরমেশনগুলো পেয়ে যায়। এবং সরাসরি কথা বলছেন আজ আনোয়ার হোসেন, লিবিয়ায় আইএস জঙ্গিদের দ্বারা অপহৃত দুই বাঙালির একজন তিনি, এবং তিনি মুক্ত হয়ে আলহামদুলিল্লাহ দেশে ফিরে এসেছেন, এবং তিনি আজ স্টুডিওতে আছেন। সরাসরি তার কাছ থেকে কথা শুনছি, তার সাথে তার পুরো পরিবারকেই আমরা পেয়েছি, তাদের কথাগুলো ধীরে ধীরে আমরা শুনতে থাকবো। আর যারা আমাদের সাথে আছেন, এসএমএস কিছু পড়তে চাই, আমি মাইনুল ইসলাম, তিনি জয়েন করেছেন এবং তিনি এত কষ্টের কথা শুনে বলছেন যে দেশেই কিছু করা যেত কিনা, আমরা সেই সেই প্রশ্নগুলো করবো নিশ্চয়ই আজকে অতিথির কাছে। লিখেছেন আমাদেরকে শাহাদাত রহমান, তিনি বলেছেন আলহামদুলিল্লাহ তিনি দেশে ফিরে এসেছেন এবং আচ্ছা দেশে, ওকে, আরো অনেক লম্বা কিছু টেক্সট তিনি পাঠিয়েছেন এবং সবই সহমর্মিতা জনিত। এবং আচ্ছা, আমাদের সাথে জয়েন করেছেন, মিলি জয়েন করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এরকম একটি আয়োজনের জন্য তিনি পুরো অন্ধকারের গল্পে গল্পের টিমকে তিনি থ্যাঙ্কস দিচ্ছেন। আমিও ধন্যবাদ জানাতে চাই অন্ধকারের গল্পের প্রডিউসার সাদিক সামি, আমাদের টিম মেম্বার মুইন, জানাতুল ফেরদৌস, শিপন সহ সবাইকে। আচ্ছা, আমাদের সাথে রায়হানকে দেখতে পাচ্ছি। রায়হান বলছেন, শুনছি কখন সেই মূল ঘটনা শুরু হওয়ার অপেক্ষায় আছে। আমি জানি সবাই সেই অপেক্ষাটা করছেন, আমরা হয়তো এখনই শুনতে থাকবো আনার ভাইয়ের কাছ থেকে যে ধীরে ধীরে সেই দুর্বিষহ সময়টার কথা। আচ্ছা, আমাদের সাথে আচ্ছা, শাকিল জয়েন করেছেন, শাকিল বলছেন যে তিনিও ধন্যবাদ জানিয়েছেন এরকম একটি আয়োজনের জন্য, এবং ধন্যবাদ জানিয়েছেন আমাদেরকে মামুন মামুন হক রুবাইয়াত, তিনি বলেছেন যে আজ আনোয়ার ভাইকে আনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, এবং সেই কথাগুলো তার কাছ থেকে শুনতে পাবো। হ্যাঁ, আসলে আমাদেরও ভালো লাগছে যে আমরা সরাসরি এই কথাগুলো আপনাদেরকে শোনাতে পারছি। এরকম করে SMS এবং কমেন্ট আমরা শুনে নিতে থাকবো। ফেসবুকে রনি লিভার জয়েন করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, জয়েন করেছেন আমাদের সাথে। ইমরান খান জয়েন করেছেন, আজ প্রথম শুনছি, আমি চাই যে আপনি প্রতি রোববার 10:30 ইনশাল্লাহ শুনবেন। ওকে, শরণ জয়েন করেছেন আমাদের সাথে, মোহাম্মদ আসরাত জয়েন করেছেন কুয়েত থেকে, তিনি শুনছেন, অনেক প্রবাসী মানুষ আমাদেরকে শুনছেন, অসংখ্য ধন্যবাদ। ফরিদপুর থেকে সাইফুল শুনছেন আমাদের সাথে আছেন, ছদ্ম নামে যারা আছেন তাদের নামগুলো আমি পড়ছি না। আচ্ছা, ইয়াসিনুল জুম্মা তিনি জয়েন করেছেন, জয়েন করেছেন আমাদের সাথে অনেকেই। আচ্ছা, সিদ্দিকুল আলম জয়েন করেছেন, অনেকেই ধিক্কার জানাচ্ছেন এই জঙ্গিদেরকে, এবং জান্নাতুল বিকি জয়েন করে আছেন আমাদের সাথে, মোহাম্মদ হান্নান জয়েন করে আছেন, আমি লিবিয়া থেকে খুব খুব কষ্ট করে শুনছি, আমিও আর কাছে থাকি, সবাই দোয়া করবেন। আচ্ছা, আমিও আর কাছে থাকি কথাটা আমি ঠিক বুঝিনি, এবং আপনি শুনছেন এর জন্য ধন্যবাদ, এবং আপনি নিজের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন সে প্রত্যাশা আপনার প্রতি আমরা করি। ওয়াসিম আকরাম জয়েন করে আছেন, তিনি বলেছেন বাস্তবতা বড়ই কঠিন। ওবায়দুল্লাহ সানি জয়েন করেছেন আমাদের সাথে, নিজাম সবাই শুনছেন আমাদেরকে, অসংখ্য ধন্যবাদ। আমরা আবার একটু আনোয়ার ভাই আপনার কাছে যেতে চাই, তারপর আপনি সেই দিনটির কথা 6 মার্চ সেদিনের কথা বলছিলেন, এবং ধীরে ধীরে আমরা সেই পুরো ঘটনাটাই আপনার কাছ থেকে, শুধু আমি না, এই মুহূর্তে ঢাকা FM 90.4 এর লক্ষ লক্ষ শ্রোতা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদেরকে শুনছেন, তারা সবাই সেই মূল ঘটনাটির জন্য আসলে অপেক্ষা করছিলেন। আপনার কাছ থেকে আমরা একেবারে বিস্তারিতভাবে সেই ঘটনাগুলো একটা না শুনবো, প্লিজ।
যেমন আমাদের সাপ্তাহিক ছুটি ছিল শুক্রবার, হাফ ডে, মানে ফুল ডে না, তো ওই দিনও সাপ্তাহিক ছুটি, শুক্রবার আমরা নামাজ ওই দিন আমরা মসজিদে পড়তাম, ওই দিন মসজিদে যাই নাই, কারণ ওই দিন আমাদের ড্রাইভারটা ছিল না, ড্রাইভার অ্যাবসেন্ট ছিল, এই জন্য 2-3 কিলো দূর যাইতে হয়, এই জন্য আমরা আর হাঁটি যাই নাই। আমরা নামাজ পড়ছি বা 11:30-12টার দিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে না নামাজ পড়ে আমি নেটে গেছি, যোগাযোগ করুন দেশে স্কাইপে কথা বললাম এই অপেক্ষা নেটে গেছি, কিন্তু নেটে যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আওয়াজ আসছিল, কিন্তু আমি নেটে ছিলাম, ওখানে জেনারেটর চলছিল, আমি আওয়াজটা ক্লিয়ার শুনতে পাইনি। হেলাল উদ্দিন রুমে ছিল, সেই আওয়াজ শুনে আমার কাছে আসছে, বলতেছে যে আওয়াজ শোনা যাইতেছে, কি ঘটনা, কি হয়েছে? আমি নেট থেকে বাইরে, আমি কি কিসের আওয়াজ, কোনো আওয়াজ নেই, শুধু শুধু উল্টা সিধে তুমি কথা বলো কেন? কিন্তু আমার বস রুম থেকে বাইরে এসছে, বলতেছে যে হোয়াট হ্যাপেন্ড, এনিথিং ওকে, এভরিথিং ওকে। এই কথা বলি আমরা দুইজনে তিনজনে বাইরেছি, বাইরে হওয়ার হেলাল রুমের দিকে গেছে যে রুমে যায় টিভি দেখতেছে, আর আমার বস আর আমি অফিসের দিকে আসছি, অফিসের থেকে আসতে দেখতেছি যে অয়েল ফিল্ডের ভিতরে অন্ধক, মানে কালো ধোঁয়া বাড়িতেছে, এখন কালো ধোঁয়া বাড়তেছে, এত মানে কালো ধোঁয়া বাড়তেছে যে ট্যাঙ্ক, বড় ট্যাঙ্কটা যেটা ওইটার থেকে, কিন্তু আওয়াজ আসছে এর আগে থেকে। তখন আমরা বুঝতে পারলাম যে কোনো সমস্যা হয়েছে ওখানে, তো বসে বলতেছে যে আচ্ছা আমি উপরে যাই দেখি আসি, তুমি এখানে অপেক্ষা করো অফিসের সামনে। আমি অফিসের সামনে অপেক্ষা করতেছি, আর বস ওই আমাদের কোম্পানির সিকিউরিটিকে সাথে নিয়ে উপরের দিকে যাওয়া, ওই অয়েল ফিল্ডে যাওয়ার চেষ্টা করতেছিল আর কি, কিন্তু আমাদের ওখানে যে সিকিউরিটি সবসময় থাকে সরকারি সিকিউরিটি, আমরা ওই হিসেবে যে প্রতিদিনের সিকিউরিটি আছে চারিদিকে, এ একটা মানে আশ্বস্ত আর কি, কিন্তু ওই সিকিউরিটি গুলো যে ISL লোক বা জঙ্গি এটা আমরা বুঝতে পারিনি, কারণ ওদের গায়ে আর্মির পোশাক বা আর্মির অস্ত্রগুলো এদের কাছেই আছে। এখন কিছুক্ষণের মধ্যে দেখি আমাদের গেটে আর্মি 3 জন আসছে, এখন হঠাৎ করে মানে প্রায় আসে আর্মি সিকিউরিটি যারা আগে থেকে সরকারি, ওরা আসলে আমরা গেট খুলে দিই, আমরা তাও তো ভয় পাই না, কারণ এরা আমাদেরকে সিকিউরিটি দিতে আমরা একটু ভয় পাবো, কারণ প্রায় সময় এরা চারিদিকে রাউন্ডিং দিচ্ছে। কিন্তু ওই দিন আসার পরে বলতেছে যে গেট খোলো, তো গেটটা তো এমনি খোলাই ছিল, আমি সেটা ধাক্কা দিয়ে গেটটা ওপেন করছি। ওপেন করার পরে এরা তিনজনের মধ্যে একজনে গেটে দাঁড়ায় দিয়েছে, ও আর ভিতরে ঢুকে নেই গান সাথে নিয়ে, আর দুইজন আসছে, একজনে অফিসের দিকে ঢুকছে। আমাদের কোম্পানি একটা বাস ছিল, সে বলতেছে বাস সাবি করে, আর একজন বলতেছে এই ক্যাম্পে কতজন আছে সবগুলোর বাইরেতে বলো। এখন যে সাবি হে, আমি বলতেছি সাবি আমার কাছে নাই, সাবি বসের কাছে, তোমার বস কই? আমি তো বস তো উপর দিকে গেছে, তো হেরা রেডিও সিস্টেম আছে এদের কাছে, হেরা ওদের রেডিওতে যোগাযোগ করে বলতেছে যে বসটা বসের কাছে জিজ্ঞাসা করলো সাবির ব্যাপারে, এই ফাঁকে তো জিজ্ঞাসা করতেছে এবং অফিসে খুঁজতেছে ওরা বাসের সাবিটা, এবং একজনে আমার সাথে নিয়ে বলতেছে যে ক্যাম্পে কতজন আছে সবাইকে বাইরে, এবং সে মানে আওয়াজ করে বলতেছে সবার বাইরে হওয়ার জন্য। ওখানে ফিলিপিনে ছিল চারজন, ওরা যে উপরে যে আগুন জ্বলতেছে ওরা দেখার জন্য বাইরের দিকে আসে, আওয়াজ শুনছে যে এই জন্য ওরা বাইরে আসছে, ফিলিপিনে চারজন, আর আমরা বাংলাদেশি দুইজন ছিলাম। ওরা আর্মিরা ফিজাফিজি করে রুম থেকে কজন আছে সবাই, এবং টিউনিশি ছিল একজন, এগুলোর সবাইগুলো বাইর করে একবারে দ্রুত সময়ে, মানে ওরা ওখানে আর অপেক্ষা করে নাই, একজনে সাবি নিছে আর একজনে শুধু লোকগুলো কালেকশন করে গেটে নিয়ে অপেক্ষা করতেছে। গেটে কিন্তু আর্মি একটা গান নেওয়া, ওদের যারা যাইতেছে ওদেরকে বসায় রাখে, গান ওদের দাঁড়িয়েছে, মানে দ্রুত সময়, এখানে অত সময় বেশি অপেক্ষায় করে নাই। আমাদের বস যে আগে গেছে উপরের দিকে উঠে রোডের দিকে ওরা আটকে ফেলছে ওদের আরেক গ্রুপ। এখন এখানে আমরা মানুষ নয়জন, ছয়জন ফিলিপিন, বাংলাদেশি দুজন, গানা একজন, এবং টিএনসি একজন, আর যে সিকিউরিটি এবং আমাদের বস এদেরকে আগে ওরা ধরে ফেলছে। ওদেরকে নিয়ে মানে ওই কোম্পানি থেকে এয়ারফোর্ট যে একটা কোম্পানি যে নিজস্ব এয়ারফোর্ট ওইখানে এরিয়াতে নিয়ে গেছে, ওদেরকে আগে নিয়ে গেছে। আমাদেরকে বাসে উঠে, বাসে উঠানোর পরে ওদের একজনই বাস চালাইছে এবং দুইজন সিকিউরিটি মানে গেটে দাঁড়িয়েছে বাসের গেটে, তাদের বন্ধ করে গেটের ভিতরে আমাদের সবাইকে ভিতরে নিয়ে এরা দ্রুত চালায়।
আমি কি জানতে চাই যে তখন এই যখন এই ঘটনাগুলো ঘটেছিল তখন কি বুঝে গিয়েছিলেন, মানে কি মনে হচ্ছে তখন আপনি আপনার মনে কি হচ্ছিল বা আপনার কি হচ্ছিলেন?
মানে যখন ওরা মানে যখন বলতেছে এখানে কতজন আছে এবং সবাই বাইরেও মানে বন্দুক দিয়ে যে আওয়াজ করে কথা বলছে, তখন তো আমাদের একটা ভয় ঢুকে গেছে, কি রে যদি এটা সরকারি সিকিউরিটি হইতো সরকারি আর্মিতে তাহলে তো আমাদের সাথে এরকম ব্যবহার করার কোনো প্রশ্নই নেই। তখন আমরা মানে এদের আলামত দেখে আমরা মনে হচ্ছে হয়তো আমাদের সবাইকে নিয়ে দূরে নিয়ে হয়তো গুলি গুলি মারি ফেলবে। চোখের সামনে যদি ওদেরকে না দেখতাম তাহলে হয়তো বা পালানোর চেষ্টা করতাম, কিন্তু ওরা তো চারিদিকে ঘেরাও, ওদের লোকগুলো চারিদিকে, এখন যদি আমরা চেষ্টা করি হয়তো বা সাথে শুট করে দিবে।
আচ্ছা, এর আগে কি এই ঘটনার আগে কখনো আইএস জঙ্গিদের কথা শুনেছেন?
ওই যেরকম আমরা সবাই ফেসবুকে দেখি, ফেসবুকে দেখছি, মানে তখন ওই কথাটা ফেসবুকের হিস্টোরি গুলো মনে আসছে।
আচ্ছা,
যে হয়তো আমরা ওই রকম কোনো একটা সিচুয়েশনে পড়তে যাচ্ছি।
আচ্ছা, তারপর
এখন আমরা ওদের ভয়ে মানে ওরা যে এইভাবে কথাবার্তা বলতেছে শাউটিং দিয়ে কথা বলতেছে, ওই ভয়ে আমরা আর বিকল্প বা ফলানোর চেষ্টা এগুলো আর
আসেনি ওদের কথাগুলো তখন শুনছিলেন, কিন্তু মনের মধ্যে তখন কি কাজ করছিল, মানে কি আপনার মনের অবস্থাটা জানতে চাই?
মানে ওই সময় আমার যেমন আমি যে নেট থেকে বাইরেছি, নেট আমার সাবিটা ওখানে রয়ে গেছে, মানে সাবিট যে পকেটের লং এই মাইন্ডটাও তো কাজ করতেছে না, বা আমার ল্যাপটপটা তো ওখানে রয়ে গেছে যে এটা একটু সেভ করে রাখতে হবো, মানে ওই সবগুলো আর মাইন্ড মানে বসে ফালামু দুই এক মিনিটে যে ফালামু এরকম মাইন্ডও কাজ করে না, মানে ওই সময় আর মনে যেন আমি কিছুই জানি না এমন অবস্থা হয়েছে। আর যখন পরবর্তীতে গাড়িতে ঢুকেছে তখন তো মানে চিন্তা এসে গেছে হয়তো বা পাঁচ দশ মিনিট পরে আমাদেরকে মারি ফেলবে।
আচ্ছা, তো সরকারি সিকিউরিটির কথা বলছিলেন, তারা তখন কি তাদের মানে পরে কি জানতে পেরেছেন, মানে তাদের কি হয়েছিল তাদের সাথে?
প্রথমে তো আমরা বুঝতে পারি না কি হয়েছে, বা আমরা দেখতেছি আগুন, মানে উপরেও আগুন, পরে যে এয়ারপোর্ট ওখানে যে সিকিউরিটি একটা গেট মানে ছিল আর্মিদের ওখানেও আগুন।
আচ্ছা,
পরবর্তীতে আমরা যখন ছাড়া পাইছি তখন বুঝতে পারিছি যে ওখানে যতগুলো আর্মি ছিল সবগুলো ওরা মেরে ফেলছে।
আচ্ছা, মানে ওদের সাথে আগে তাদের সাথে একটা যুদ্ধের মতো হয়েছে আগে,
আগে তাদের সবাইকে মাইরা তারপরে আমাদের ওখানে ঢুকছে।
আচ্ছা, আমি
এই জিনিসগুলো আমরা জানতে পারছি যখন আমরা ছাড়া পাইছি তখন।
একেবারে আমরা ঘন্টা শেষে চলে এসেছি, আমি ঘন্টা শেষ হওয়ার সময় একেবারে ছোট একটা সময়ের জন্য আসলে আমরা আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিই, তারপর আবার নতুন ঘন্টা ফিরে আসে। নতুন ঘন্টা মানে একেবারে ক্যালেন্ডারের পাতায় নতুন একটি দিনও। আনোয়ার হোসেন তিনি বলছিলেন যে 6 মার্চ সেদিন শুক্রবার তার কাজ শেষ করে নিয়মিত যেভাবে তিনি ইন্টারনেটে বসতেন, বাড়িতে কথা বলতেন, সেরকম একটি প্রক্রিয়ার মাঝখানে তিনি যাচ্ছেন এবং হুট করে তিনি শব্দ শুনলেন, ভীষণ শব্দ, তারপর তার সাথে যে হেলালুদ্দিন ছিল তিনি শব্দের কথা বললেন এবং জেনারেটরের শব্দের কারণে আনোয়ার হোসেন তিনি সেই শব্দকে অনেক বেশি গুরুত্ব দেননি কিংবা ঠিকভাবে শুনতেও পাননি। তারপর কিন্তু এসে যখন তিনি পুরো বিষয়টা দেখবার চেষ্টা করলেন তখনই দেখলেন যে ওই লিবিয়াতেই তাদেরকে যেভাবে নিরাপত্তা যারা দিত সেরকম করে আর্মি পোশাক পরা বেশ কয়েকজন মানুষ তারা আসলেন এবং ধীরে ধীরে এসে তারা তাদের কোম্পানির আনোয়ার ভাইদের কোম্পানির যে বাস ছিল সেটার চাবিটা খুঁজছেন এবং সেই চাবি তাদের কোম্পানির বস যিনি ছিলেন তার কাছে থাকাতে সেই ঘটনায় তিনি বলেন এবং তারা সেই চাবিটা খোঁজবার চেষ্টা করে। পাশাপাশি ওইখানে অবস্থানরত যে কয়েকজন মানুষ ছিলেন তাদেরকে সবাইকে বের হয়ে আসতে বলে এবং তাদের সবাইকে নিয়ে সেই বাসে ওঠে এক পর্যায়ে। এবং তার আগে পরবর্তীকালে ঘটনা জানা যায় যে মূল নিরাপত্তায় যারা ছিল মানে লিবিয়ার সরকারি সেই সিকিউরিটি ফোর্স তাদের সাথে এর আগে একটি একটি গোলাগুলি বা যুদ্ধ ছোটখাটো যা কিছুই বলেন না কেন জঙ্গিদের সেই বিভীষিকাময় একটা দুর্বিষহ ঘটনা ঘটিয়ে সেই সিকিউরিটি ফোর্স সবাইকে মেরে ফেলে এই আইএস জঙ্গিরা এন্ট্রি করে এবং তারপরই মূলত আসলে নিজের অজান্তেই আনোয়ার হোসেন তার সহ 9 জন তারা অপহৃত হয়ে যান। এরপর কি হতে যাচ্ছে, কিভাবে সেই বাকি সময়গুলো কাটলো, কতটা দুর্বিষহ সময়ের মাঝখান থেকে তারা গেলেন, সেই সব কিছু জানবো অন্ধকারের গল্পে এই ঠিক নতুন ঘন্টাটায়। আর জানতে জানতে শুনতে শুনতে আপনার কথাগুলো শুনতে চাই যারা আমাদেরকে অলরেডি লিখে ফেলেছেন, ফেসবুকে আছেন এবং আমাদের এসএমএস প্যানেলে আছেন, প্রচন্ড প্রচন্ড পরিমাণে বিনয় এবং শ্রদ্ধার সাথে বলতে চাই সবার এসএমএস বা কমেন্টগুলো হয়তো আমাদের পক্ষে পড়বার সম্ভাবনা নেই, হয়তো পড়া সম্ভব হবে না, বাট আপনাদের কাছ থেকে ম্যাক্সিমাম মেসেজগুলো নিয়ে সেভাবেই কিন্তু সেই কথাগুলো আমরা আনোয়ার ভাইয়ের কাছ থেকে জানবার চেষ্টা করছি। পাশাপাশি আমাদের স্টুডিওতে মাঝে মাঝেই আমরা কিছু শব্দ হয়তো আশপাশ থেকে শুনতে পাচ্ছি, যেমনটা বলছিলাম যে আনোয়ার ভাই কিন্তু আজকে পুরো পরিবার নিয়ে এসেছেন, 6 স্ত্রীকে নিয়ে এসেছেন, তা আমরা ভাবি সাথেও কথা বলবো সেই মানুষটার কি অবস্থা ছিল। এবং একজন আনোয়ার হোসেন আসলে একজন হেলালুদ্দিন দুজন মানুষ মিলে আসলে এটি বাংলাদেশ হয়ে গিয়েছিলেন, পুরো বাংলাদেশ তাদের অপেক্ষায় ছিল, তাদের পরিবার তো আরো বেশি করে তাদের অপেক্ষায় ছিল। কি ঘটেছিল সেই সময়গুলো সেই সব কিছু নিয়ে ফিরছি একেবারে অল্প সময়, একটা বিরতি, টিউন ইন করে থাকুন ঢাকা এফএম 90.4। চলছে অন্ধকারের গল্প এবং একেবারে ক্যালেন্ডারের পাতা নতুন একটি দিনে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। 12:01 দিনটা বদলে গেছে, আজ সোমবার হয়ে গেছে, 20 এপ্রিল 2015, 7 বৈশাখ 1422 এবং 30 জমাদি উসমানি 1436 হিজরি। অন্ধকারের গল্পে আজ আমাদের অতিথি হয়ে এসেছেন আনোয়ার হোসেন, লিবিয়া থেকে IS জঙ্গিদের হাতে যিনি অপহৃত হয়েছিলেন এবং তিনি তার সাথে জালালউদ্দিনও ছিলেন, তার মাঝখান থেকে আনোয়ার হোসেন, তিনি আমাদের সাথে ঢাকা FM 90.4 এর অন্ধকারের গল্পের আজকে স্টুডিওতে বসে সরাসরি সেই কথাগুলো বলছেন। এবং যারা আমাদের সাথে অনেকক্ষণ ধরেই টিউন ইন করে আছেন তারা অলরেডি জানেন যে কিভাবে আপনি আপনার কথাগুলো আমাদেরকে জানাবেন বা জানাতে পারবেন, অলরেডি অনেকে জানাচ্ছেনও। আর যারা খানিকটা সময় ধরে হয়তো টিউন ইন করে আছেন এবং প্রক্রিয়াটা জানতে চান কিভাবে আপনার কথাগুলো আপনার মনে হচ্ছে সেটা আমাদেরকে জানিয়ে দেবেন, কিংবা আনোয়ার হোসেন বা তার স্ত্রী সহ একটি স্টুডিওতে বসা ছবি আমরা আপলোড করে দিয়েছি, পাশাপাশি IS জঙ্গি তাদের একটি নির্মমতার ছবি, কর্মকাণ্ডের ছবি, পাশাপাশি সেই তেলক্ষেত্র তেল সেইখানকারও একটি ছবি কিন্তু আমরা পোস্ট করে দিয়েছি। সেই সব কিছু দেখতে আপনি ফেসবুকে আসতে পারেন, facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পেয়ে যাবেন, সেখানে এসে দেখতে পারেন। এছাড়া SMS করতে পারেন 16260 এই নাম্বারটিতে। আমরা মাইক্রোফোন ফিরিয়ে দিতে চাই আনোয়ার হোসেনের কাছে, তার আগে বলতে চাই চমৎকার এই আয়োজনের জন্য ধন্যবাদ জানাতে চাই প্রডিউসার সাদিক সামি এবং অন্ধকারের গল্পের টিম মেম্বার মঈন এবং জান্নাতুল ফেরদৌস শিপন সহ সবাইকে। আর যারা আছেন আমাদের সাথে আপনাদের SMS কমেন্টগুলো কিন্তু অবশ্যই পড়বো, আর যেগুলো পড়া হবে না তারপরে কিন্তু আপনাদের কথা ধরেই, আপনাদের জিজ্ঞাসার জায়গা ধরেই কিন্তু আমরা অনুষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর অনেকটা সময় আপনার সাথে আছি, চাইছি টিউন ইন করে থাকুন ঢাকা FM 90.4। ম্যাক্সিমাম ফিরিয়ে দেবো আমাদের অতিথি আনোয়ার হোসেনকে। আনোয়ার ভাই, তারপর বলছিলেন যে আপনাদেরকে বাসে ওঠানো হলো, তারপর থেকে আমরা একটা না শুনে আপনার কাছ থেকে শুনতে চাই।
বাসে যখন উঠেছে তখন মানে দ্রুত গতিতে বাসটা ওই আমাদের অয়েল ফিল্ডে যে এয়ারপোর্টটা ওইখানে নিয়ে গেছে, মানে ওইখানে তাদের আরো অন্যান্য গ্রুপের যে সদস্য আছে সবাই ওখানে অবস্থান করতেছে। তো ওখানে নেওয়ার পরে আমরা তো অনেকে আমরা নয় জনের ভিতরে আমরা বাসে হয়তো বা এখানে আমাদেরকে লাইন ধরে মারি ফেলবো, মানে এই টেনশন আমরা কাজ করতেছি আগুন জ্বালায় দিয়েছে। ওখানে যে লোক মারা গেছে জিনিসটা কিন্তু আমি উপলব্ধি করিনি, মানে আমি শুধু আগুনটাই দেখলাম, আমার সাথে যারা হেরা লোকগুলো যে মারছে ওখানে ওরা দেখতে পাইছে, মানে আগুন জ্বলতেছে যে ওরা ওটা খেয়াল করছে, কিন্তু আমি ওই জিনিসটা খেয়াল করিনি। মানে ওরা আমার পরে বলছে যে লোক তো ওখানে মারি ফেলছে ওদেরকে। এখন যে অবস্থা, মানে আমরা আর শুধু কলমা পড়ে রেডি, আমি মুসলমান হিসেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা মনে মনে পড়তেছি, হয়তো বা গাড়ি থেকে নামে আমাদেরকে মারি ফেলবো এই হিসেবে আমরা অপেক্ষা করছি। পরবর্তীতে দেখতেছি যে এরা আর মানে ওই আমরা যেটা চিন্তা করতেছি ওই কাজে যায় না, ওরা আমাদের গাড়িতে বসে রাখছে এবং গাড়িটা সাহারার দিকে কন্টিনিউ করতেছে চালাইতে। এবং ওদের যে গ্রুপ গুলো ছিল ওদের কাছে মানে 25-30টার মতো গাড়ি ছিল এবং প্রায় সবগুলো আর্মির, মানে কয়েকটা ল্যান্ড ক্রুজার ছাড়া সবগুলো আর্মি টয়োটা গাড়ি এবং গাড়িগুলো সবগুলো নতুন। ওরা পিছনে এবং সামনে গাড়িগুলো লাইন ধরে মানে আমাদের বাসটা মাঝখানে রেখেছে এবং ওরা ওখানে আমাদেরকে কিছু জিজ্ঞাসাবাদ না করে ওখানে যে সামনের দিকে গাড়িটা টানতেছে, পরে আসতে ভিতরে 15-20 কিলোমিটার সাহারার ভিতরে যাওয়ার পরে এরা এদের মানে কিছু রেস্ট নিতেছে, এবং ওদের কিছু লোক আমাদেরকে জিজ্ঞাসা করতেছে মানে ঠিকানা কোন দেশে। তো এখানে আমরা বাংলাদেশি দুজন ছিলাম মুসলমান, গানার একজন ছিল মুসলমান, আর ফিলিপিনে চারজন, অস্ট্রিয়ার দুজন। তো আমরা যখন মুসলমান বলছি তখন এরা আমাদেরকে আশ্বস্ত করছে যে তোমরা মুসলমান, তোমরা আমাদের ভাই ভাই, তোমাদেরকে আমরা মারবো না, তোমরা শহরে গেলে তোমাদেরকে আমরা ছেড়ে দেব। এবং ফিলিপিনে যে সাতজন এবং অস্ট্রিয়ার দুজন, ওদেরকে ওদের কথা বলতেছে যে ওদেরকে আমরা যে মানে জেলে রাখো, ওদেরকে মারার কথা কিছুই বলে না ওখানে। ওরা আশ্বস্ত করলো কিন্তু আমাদের ভয়টা রয়ে গেছে আমাদের ভিতরে। এবং ওদের যে কাজের অ্যাকশন বা চলাফেরা অ্যাকশন, ওই জিনিসগুলো আমাদের ভয়ে কাজ করতেছে। এবং আমরা প্রায় দুইটার দিকে গাড়িতে উঠছি, ওই গাড়িটা সাহারা দিয়ে চলতে চলতে প্রায় রাতের 8টা বাজছে, মানে সাহারা দিয়ে চলতেছে। এবং প্রায় 200 কিলোমিটার পরে যায় ওরা, একটা অয়েল ফিল্ড, আর একটা অয়েল ফিল্ড আছে, ওখানে কোনো কার্যক্রম নাই আর কি। ওরা 25-30টা গাড়ির ভিতরে কিছু গাড়ি আগে ফেলে গেছে, আমরা মাঝখানে ছিলাম, আমরা লাস্টে যাই ওখানে হচ্ছে। কিন্তু আমাদের বাসটা যখন প্রায় 30-40 কিলোমিটার যাওয়ার পরে এটা বালুতে আটকে গেছে, এটা আর যায় না, কারণ বাসটা তো ফোর হুইল টাইপ না, বালুতে চলে না। তখন ওরা আমাদেরকে ও বাস থেকে আমাদের মুসলমান তিনজনকে দুই গাড়িতে সেপারেট করে নিয়েছে এবং ফিলিপিন নন মুসলিম ছয়জনকে দুই গাড়িতে সেপারেট করে নিয়েছে। ওই গাড়িগুলো ওদের গাড়ি, আমাদের গাড়িটা বাসটা রেখে দিয়ে ওখানে ওদের গাড়িতে করে আমাদেরকে ওই অয়েল ফিল্ডে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে প্রায় 8টার সময় ওখানে আমাদেরকে এশার নামাজ পড়াইছে এবং এই ফলার ফতে হেরা আমাদেরকে কিছু খাওয়ার কেক বিস্কুটের মতো এগুলা জুস এগুলা দধি টধি এগুলো দিতেছে। কিন্তু আমরা দিতেছে আমাকে খাওয়া হচ্ছে না, মানে আমাদের ভয়ে কাজ করে আমরা খাইতেছি না কিছু, বা রাত্রে আর কোনো খাওয়া দাওয়া হয়নি। ওখানে আমাদেরকে বাইরে খোলা জায়গা বালুর উপরে শোয়াইছে, মানে একটা কম্বল দিয়েছে উপরে বালুর উপরে, ওটাতে আমরা তিনজন শুয়েছি মুসলমান, আর নন মুসলিম যে ছয়জন ওদেরকে গাড়ির ভিতরে রেখে লক করে রাখছি, গাড়ির ভিতরে শোয়ার ব্যবস্থা করছি। এবং আমাদেরকে বলছে যে তোমরা বাইরে আসো, তোমরা মুসলমান ভাই ভাই, এবং তোমাদেরকে আমরা শহরে ছেড়ে দেবো, কিন্তু তোমরা এখানে যদি এমন কোনো অফিতিকর কাজ করে, যেমন এখান থেকে ফালানোর চেষ্টা বা এখানে কোনো কিছু করার চেষ্টা করলে কিন্তু তোমাদের কি হবে আমরা বলতে পারব না, অবস্থা খুব খারাপ হতে পারে, এরকম একটা থ্রেডের মতো দিয়ে দিছি প্রথম। তোমরা এখানে যদি থাকো কোনো সমস্যা না, তোমাদেরকে আমরা শহরে গেলে ছেড়ে দেব। এরা কম্বলের একটা নিচে দিয়েছে এবং আমাদের শোয়ার পর উপরে দিয়ে দুইটা কম্বল দিয়েছে, আমরা তিনজন একই সাথে ওই কম্বলগুলোতে শুইলাম। কিন্তু তবুও কম্বলে শীত আছে, কারণ ওখানে অনেক শীত। শোয়ার পরে কিন্তু সারা রাত আমরা ওখানে শুয়েছি কিন্তু ঘুমাইতে পারিনি, মানে ঘুম আসে না ভয়ে। এবং যখন ফজর আজান দিয়েছে তখন আমরা উল্টি সবাই মিলে ফজর নামাজ পড়ছি ওখানে। ওখানে এমনি স্পেশাল কোনো পানির ব্যবস্থা নাই, কিন্তু ওদের খাওয়ার পানির বোতল যে ছোট ছোট ওইখানে ওরা ওই ব্যবস্থা আছে, ওরা গাড়ি করে আগে নিয়ে আসছে পানি, ওই পানি দিয়ে আমরা উজু টুজু করে ফজর নামাজ পড়ছি। ফজর নামাজ পড়ার পরে যখন সূর্য উঠছে ওরা গাড়িগুলো ওদের গাড়িগুলো একটু ছ্যাক ট্যাক করে আবার 8টা 9টার দিকে এরা সারার পথে কন্টিনিউ করতে, সারা পথে। পরের দিন যেমন শনিবার সারাদিন গাড়ি চালাইছে ওরা, আবার সারাতে মানে ফতের মধ্যে মাঝে মধ্যে 5-10 মিনিট দাঁড়ায়, ওরা নাচাপাচা করে, এভাবে কন্টিনিউ করে। কন্টিনিউ করতে করতে মাঝে দুই তিনবার মানে রেস্ট করে, এক জায়গায় রেস্ট করে। একবার সারা তো রোড, নির্দিষ্ট কোনো রোড নাই, কারণ ওরা যে জিপিএস ব্যবহার করে, একজনে মানে লিডার যে জিপিএস ব্যবহার করে আর লিডারদের সবাই ফলো করে, যে নির্দিষ্ট কোনো রোড নেই, বালু রোডে বালু পাথর এগুলার মাঝে মধ্যে গাছপালা আছে ছোটখাটো, মাঝে মধ্যে কোনো গাছপালা নাই, শুধু বালু আর বালু। কিন্তু ওরা তবুও আমাদেরকে মাঝে খাওয়া দাওয়া দিয়ে, আমরা ভয়ে খাই না, পরের দিনও খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি, কিন্তু ওদের সাথে আছি। ওরা আমাদেরকে বারবারে আশ্বস্ত করছে তোমাদেরকে আমরা মারবো না, কারণ তোমরা মুসলমান। পরের দিনও কন্টিনিউ গাড়ি চালাইছে, গাড়ি চালায় প্রায় মাগরিবের পর ওরা একটা কালো রোডের কাছাকাছি একটা স্কুলের মতন মানে নতুন বিল্ডিং আর বিল্ডিং কাজ শেষ হয়েছে এরকম দেখা যাইতেছে। ওখানে ওদের গাড়ির সংখ্যা প্রায় 25-30 মতো এবং লোক মনে হয় 70-80 মতন হবে, কিন্তু আমাদের মুসলমান তিনজনকে এরা আমাদের প্রথম তিন গাড়ির ভিতরে রাখছে, মানে তিনটার পরে আমাদেরকে রাখছে। আর পিছনে যে গাড়ির লাইন মানে একটা গাড়ি থেকে একটা গাড়ি তোমার 100-200 মিটার দূরত্ব বজায় রাখি এরা গাড়ি চালায়, এভাবে 30টা গাড়ি কত লম্বা মানে আঁকা বাঁকা করে রাখত, সামনে দাঁড়া থাকলে পিছনে গাড়ি দেখা যায় না এরকম। ওই দিন যে নন মুসলিম যে 6 জন এদেরকে যে পিছনে রাখছে ওই দিনের পর থেকে আর আমরা দেখিনি, ওদেরকে ওদেরকে মারি ফেলছে না ওদেরকে ওখানে রাখছে এটা আমরা কনফার্ম বলছি, কিন্তু আমাদেরকে প্রথমে বলছে যে ওদেরকে জেলে রাখবে এটাই বলছিল, কিন্তু পরবর্তীতে কি হয়েছে এটা আর আমরা এখন থেকে এখন পর্যন্ত জানি না। কিন্তু আমাদের তিনজনকে ওরা যে রোডের পাশে যে একটা স্কুলের মতো স্কুল কি না মেডিকেল তা বুঝে জানে, কিন্তু দুইটা বিল্ডিং আছে এবং বিল্ডিং এর চারিদিকে বাউন্ডারি আছে, ওখানে নিয়ে ওরা আমাদেরকে, আমার কাছে মোবাইল ছিল ওটা নিয়ে গেছে এবং আমাদেরকে বিভিন্ন সুরাকারে জিজ্ঞাসা করছে, মানে এরা কনফার্ম হইতে চাইছে যে আমরা কি মুসলমান কি না, এবং খাওয়া দাওয়া দিয়েছে মানে মাকরানা দিল আর এটা, এবং খাওয়া দাওয়ার পর আমাদেরকে একটা রুমের ভিতরে আমাদেরকে লক করে রাখছে। মানে রুমগুলো খুব শক্ত, মানে সরকারি বিল্ডিং এর মতন তো রুমগুলো এবং দরজাগুলো খুব শক্ত মোটা এবং হেভি ডিটির মতো এরকম, তো লক করে রাখছে। এবং ওদের ওখানে সিকিউরিটির মতো লোক আছে চারিদিকে, এবং টয়লেটে যাওয়ার সময় নামাজের সময় হলে এরা ওই আমরা নক করলে এরা দরজা খুলে দিই, আর খাওয়া দাওয়ার সময় হলে ওরা দরজা খুলে দেয়। এইভাবে 3-4 দিন আমাদেরকে ওই বিল্ডিং রাখছিল, কিন্তু আমরা সময় পাস করতাম নামাজের সময় নামাজ পড়ে আর বাকি সময় কোরআন তেলাওয়াত করতাম, এইভাবে নামাজ বা ঘুমাইতাম। ওরা আমাদেরকে কোনো কাজকর্ম দেয় নাই বা কোনো পেশা ক্লিক করতে বা আমাদের সাথে যোগাযোগও করতো না বেশি, বা মানে সময় মতো আমাদের কোনো কিছু প্রবলেম আমরা যদি নক করতাম দরজা খুলে দিতাম, আমরা টয়লেটে যেতাম বা খাওয়ার সময় লেহেরা আমাদেরকে নক দরজা খুলে দিত। এভাবে 3-4 দিন কাটার পরে হঠাৎ করে ওরা আবার আর একটা বিল্ডিং আমাদেরকে চেঞ্জ করছে। ওই বিল্ডিং এর ভিতরে রুমের ভিতরে টয়লেট আছে, মানে বাইরে দিয়ে লক করলে আর টয়লেটে যাওয়ার জন্য বাইরের পারমিশন লাগতো না। ওইখানে আমরা দুই তিন দিন ছিলাম ওই রুমে। রুমে থাকার পরে ওদের ওখানে পানি এবং ইলেকট্রিসিটির সমস্যা হয়েছে, মানে ওখানে আমাদের ধারণা মনে হয় বিমান হামলা হয়েছে ওদের উপরে, মানে আমাদেরকে ধরার পরে ওই দেশের সরকারে আমাদেরকে উদ্ধারের জন্য বিমান হামলা করছিল মনে হয়। ওই বিল্ডিং এ না মানে বাইরে ওদের সিকিউরিটি যেগুলো থাকে ওখানে, তো ওখানে ইলেকট্রিসিটি না থাকার পরে পরের দিন আমাদেরকে ওখান থেকে আবার আরেক জায়গায় নিয়ে গেছে, প্রায় 15-20 কিলোমিটার দূরে আর একটা ছোট্ট শহর হবে মানে পুরাতন বিল্ডিং গুলো সব, ওখানে একটা বিল্ডিং এ আমাদেরকে সবাই এক রুমে রাখছিল। ওখানে ইলেকট্রিসিটি আছে, পানিও আছে, কিন্তু টয়লেট সেপারেট। রাখার পরে ওখানে আমরা দুই তিন দিন ছিলাম, খাওয়া দাওয়ার প্রয়োজন হলে নক করলে ওরা গেট খুলে দিত, আর টয়লেটে যাওয়ার গেট খুলে দিত, বা খাওয়ার সময় হলে হয়তো বা যদি খাওয়ার সময় হইতো হয়তো দুই ঘন্টা পরে খাওয়া আসতো বা তিন ঘন্টা পরে, মানে নির্দিষ্ট কোনো সময় নাই বা খাওয়ার পরিমাণও নির্দিষ্ট না, ওদের ইচ্ছা মতো বা ওদের অ্যাবিলিটি অনুযায়ী। আর ওরা যে ধরনের খাওয়া, খাওয়ারও কোনো নির্দিষ্ট নেই যে প্রতিদিন এটা খাওয়াবো, এটা কোনো নির্দিষ্ট নেই, যে সময় যেটা খাওয়া, কোনো সময় খোবজা, কোনো সময় মাকড়া না, এরকম আর। তৃতীয় দিন যখন নয়টার সময় হয়েছে, মানে খাওয়া নাস্তা দিবে এই সময়, কিন্তু নাস্তা দেয় নাই, তখন এরা বলতেছে যে তাড়াতাড়ি তোমরা সবাই গাড়িতে ওঠো। তো আমরা এরা বলতেছে তাড়াতাড়ি উঠে, আমরা পিছনে একটা গাড়িতে তাড়াতাড়ি গাড়িতে উঠলাম, গাড়িতে উঠছি। ওখান থেকে আগে তো কম্বল ছিল, এখন আর কম্বলে নিতে সময় খাইনি, বলছে ওটা লাগানো লাগবে না, তাড়াতাড়ি গাড়িতে উঠতে। আমরা সবাই গাড়িতে উঠছি এবং হেডের লোকও কিছু আমাদের গাড়িতে ছিল, এরকম তিন চারটে গাড়ি ওরা আমাদেরকে নিয়ে সারাতে চলে গেছে। এবং ওদের গাড়িগুলো, বাকি গাড়িগুলো ওরা ওখানে বিমানের হামলার সাথে ফাইট করতেছে। আমাদেরকে সারাদিন গাড়িতে চড়তে ওদের সাথে, কিন্তু খাওয়া দাওয়া নাই। ওরা চার পাঁচটা করে খেজুর দিছে, খেজুর খাই আর সামান্য পানি দিছে। মানে সারাদিন গাড়িতে ছিলাম, গাড়ি মানে চালাইতেছি সারার ভিতরে, সন্ধ্যের পরে যায় ওরা এক জায়গায় আমাদেরকে বলতে যে এখানে রাত্রি যখন হইব, কম্বল নাই কিছুই নেই, শুধু বালুর, বালুরকে গর্ত করে বালুর ভিতরে আমরা তিনজন একসাথে আর একটা মানে ছোট গাছের মতো জঙ্গল, ছোট ছোট সারার ভিতরে যেগুলা গাছের পাশে আমরা বালু গর্ত করে বালুর উপর দিয়ে বসে রয়েছি। মানে এই বালুগুলো একটু গরম ছিল কিন্তু ওখানে ঠান্ডা। এই শুধু এক কাপড়, এক জ্যাকেট, এইটার উপরে কোনো এক্সট্রা কোনো কাপড় চোপড় নাই। সারা রাত ওখানে বসা ছিলাম শীতে এবং রাত যখন এসে আর সকালে উঠে আজানের সময় নামাজ পড়ছি সবাই ওদের সাথে, ওদের লোক ছিল ওখানে চারিদিকে। ওরা যেখানে থাকে ওখানে অনেক দূর এরিয়া নিয়ে ওদের সিকিউরিটি দিয়ে রাখে, কোনো ফালানোর ব্যবস্থা নাই, আর ফালাইলেও মরণ, কারণ সারাতে ওরা এমনি সারি দিয়ে আসলে আসার ব্যবস্থা নাই। অনেক দূর মানে সিটি অনেক দূর, পায়ে হেঁটে আসার মতো কোনো ব্যবস্থা না, অথবা খাওয়া থাকবে না, পানি থাকবে না, ওখানে মারা যাবে, এরকম পরিস্থিতি। মানে ওখান থেকে পালাই আসা আর আত্মহত্যা করার সেম। এরপর ওখান থেকে পরের দিন সকালে আবার কন্টিনিউ, শুধু জার্নি সারা রাতে, কোথায় যাচ্ছে কই যাচ্ছে আমরা কিছু মানে কোনো ঠিকানা নাই। ওদের কাছে জিপিএস আছে, শুধু ওদের লিডারে বলতে পারে কোন দিকে যাচ্ছে, আর গাড়ির কোনো নির্দিষ্ট রাস্তা নাই যে ওই দিকে যাচ্ছে, কোনো নাম ঠিকানা কিছুই নেই। সারাদিন গাড়ি টানছি, গাড়ি টানার পরে আবার সন্ধ্যার পরে এক জায়গায় মানে রাত্রি যাপন করবো, ওখানে ওদের লোক ছিল অনেক, ওখানে তিন দিন ছিলাম একসাথে এক জায়গায়। তিন দিন ও সারাতে থাকার পর মানে ওখানে খাওয়া দাওয়া পানি সব কষ্ট, হয়তো সকালে এক মুঠ নাস্তা খাইলে নটা দশ বাজে, আবার বিকেলে এক মুঠ নাস্তা, এরকম। আর ওখানে মাকড়না মাঝে মধ্যে মাকড়না সামান্য পাকাইলেও মানে লোক সংখ্যা বেশি, খাওয়ার পরিমাণ কম, পানি কম, খাওয়ার পরিমাণ মানে চাহিদা বেশি। তিন দিন থাকার পরে মানে ওদের লিডার যে আমাদেরকে বলছে যে আমাদেরকে শহরে গেলে ছেড়ে দিব, আমরা কিন্তু দ্বিতীয় দিন যখন ওদেরকে জিজ্ঞাসা করছি ও বলছে যে তোমরা এখানে কিছুদিন থাকো, মানে আমরা যে মুসলমান এগুলো এরা জাস্টিফাই করবে আর কি, আমার ধারণা যেটা। তো ওরা দীর্ঘদিন আমাদেরকে জাস্টিফাই করার পর দেখতে পাচ্ছে যে আমরা কোরআন শরীফ পড়তে পারি, নামাজ পড়ি ঠিক মতো, সূরা কারাত পারি, তখন এরা আশ্বস্ত হয়েছে এরা মুসলমান, আমরা তিনজনই মুসলমান। তো শাহরাতের লাস্টের তিন দিনে ওদের যে লিডার, ওখানে ওদের লিডারের ওয়ার্ডার ছাড়া অন্য কেউ কারো ক্ষমতা নেই যে কোনো কাজ করা, ওদের লিডার ওখানে উপস্থিত থাকার কারণে লিডার আমাদের মানে আমরা অনেক দুর্বল হয়ে গেছি তিনজন, খাওয়া দাওয়ার কষ্ট বা পরিবেশ, যে পরিবেশ ও পরিবেশে থাকা খাওয়া খুবই কষ্ট। তো লিডার আমাদেরকে বলতেছে যে তোমরা দেশে যাইবা লাস্টের দিন, সকালে বলছিল এই কথাটা, কিন্তু সারাদিন আমরা মানে আমাদেরকে গাড়ির ব্যবস্থা করে দিব, শহরে পাঠাই দিব, এটা সকালে বলছিল ওদের লিডার, এবং লিডার এবং ফাঁসের লোকদেরকে বলে দিয়েছে যে এদেরকে শহরে পাঠাই দিব। সকালে বলছে আমরা সারাদিন অপেক্ষা করতেছি গাড়ি কখন আসবে, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে গাড়ি আসে নাই, যখন রাতে দশটা বাজছে তখন ওদের গাড়ি দুইটা শহরে যাবে, আমাদেরকে ওরা খুঁজতেছে আমরা কোথায়, আমরা দশটা বাজে তো সন্ধ্যের পরে আসে না, আমাদের পরে আমরা ঘুমাই যাই। তো আমরা যখন ওখানে ঘুমাই তখন আমাদেরকে রাত্রে ডাকতেছে যে বাংলাদেশি দুইটা লোক কই, তখন ওরা বাংলাদেশি বলার সাথে সাথে আমরা খাড়াইছি, দাঁড়াই ওদের গাড়িতে উঠছি, গাড়িতে উঠার পরে বলতেছে তোমরা শহরে যাবে মানে সিরত শহর। রাতের দশটা বাজে গাড়িতে উঠছি, সারা রাত গাড়ি টানছে মানে সাহারার ভিতর দিয়ে, এরপরে ফজরের সময় মানে ফজরে যে আজান দিয়েছে আজানের পরে যে আমরা ওই সিরত শহরে পৌঁছিলাম, এখানে দিয়ে সাহারা এবং কালো রোড অনেক দূরত্ব, কত মাইল এটা নির্দিষ্ট করি আমরা বলতে পারি না বা কোনো নাম ঠিকানা বুঝার মতো নাই। শহরে আমরা যখন ফজর নামাজ তখন ওখানে আসি, নামাজ পড়ছি এবং ওখানে ওরা নাস্তা দিয়েছে, নাস্তার ব্যবস্থা আছে, এবং আমরা ওরা নাস্তা খাই, ওদের কিছু লোক ঘুমাই গেছে ঘুমাইতেছে আর আমরা তো ঘুমাইতেছি না, আমরা সারা রাত ঘুমাই নাই, তবুও ঘুমাইতেছি না, কারণ আমাদের উদ্দেশ্য এরা আমাদেরকে গাড়ির ব্যবস্থা করে দেবো, আমরা আজদাবিয়ে শহরে চলে যাবো, আমরা দেশে যাবো। আমরা ওদেরকে বলতেছি যে যখন তেলের খনি বন্ধ হয়ে গেছে তখন আমরা এই দেশে আর কাজ করবো না, আমরা দেশে যাবো, ওদেরকে এটা আগে বলে দিয়েছি, তখন ওরা গাড়ির ব্যবস্থা করে দিব, আমরা দেশে যাবো, আমরা আর ঘুমাই নেই মসজিদে। কিন্তু ওদের কোনো লোক ফাইনে যে বিশ্বস্ত যে আমাদেরকে গাড়ির ব্যবস্থা করবে এমন লোক খুঁজতেছি আমরা পাইতেছি না, যে লোকের দায়িত্ব দিয়েছি ও ওখানে নাই, তখন অনেকের খুঁজতে খুঁজতে মানে কেউ আসার দেয় না যে গাড়ি বলতেছে যে এখানে গন্ডগোল এখন গাড়ি যাবে না, এভাবে সারাদিন। দুপুর বেলা হয়েছে আমরা গোসল করছি, ওখানে গোসল টোসল করে আমরা জামা কাপড় যেগুলো আছে এগুলোই মানে গায়েতে যে ভালোগুলো মাথাতে যে ভালো ছিল গোসল করার পরে এগুলো একটু ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে গাড়ির ব্যবস্থা করে না। মাগরিবের নামাজ পড়ার পরে ওদের একজন বলতেছে যে এখানে তোমরা থাকিও না, এখানে নিরাপদ না, এখানে গন্ডগোল হতে পারে, তোমাদেরকে আমরা শহরে এক হোটেলে রাখুন। তখন আমাদেরকে গাড়ি একটা দিয়ে আমাদেরকে আর জায়গা নেই শহরের ভিতরে গেছি, দেখি ওখানে ওটা মাদ্রাসার মতো, ওখানে আরো তিন চারজন মাদ্রাসার ছাত্র আছে ওই দেশি। আমরা ওইখানে রাত্রে যখন করার পরে সকালে যখন নামাজ পড়ছি তখন আমরা ওই বাচ্চাদের বলছি যে আমরা একটু ফোন করার দরকার, সে কিছু কোনো সমস্যা না ফোন করা যাবে। তো আমরা নামাজ পড়ি, ফোন করলাম দেশে, ফোন করছি যে আমরা ভালো আছি, এবং ওইখানে আমাদের গানা যে একটা লোক ছিল হের ভাই আমাদের কোম্পানিতে কাজ করে, ওই হের ভাইয়ের নাম্বারটা ওর মুখস্থ ছিল, ঘানার লোকটা ফোন করছে, হেটে কোনো যোগাযোগ ব্যবস্থা আসেনি, কোম্পানিতে কল দিতে। তো তখন এ বলতেছে যে আমার বাড়ির নাম্বার আছে, তো ওই ছাত্রের মোবাইল দিয়ে কোম্পানিতে ফোন করছি। ফোন করার পরে ওই ভাই কোম্পানিতে অফিসে গেছে যে এই অবস্থা, এরা ওখানে আছে। তো কোম্পানির লোকে আবার ডাইরেক্ট ফোন করছে যে মাদ্রাসা ছাত্র হেরে যে ঠিকানাটা কোন জায়গায় জানার জন্য। ওই দিন যখন যোগাযোগ হয়েছে ওই দিনই আমরা ওখান থেকে বাইরে আসি, কোম্পানি বিকেলে ওই দিনের ভিতরে ড্রাইভার ব্যবস্থা করে ওখান থেকে ওই শহরের সরকারি আর্মির কাছে দিয়ে দিছে। মানে কোম্পানির লোক সরাসরি যায়নি, কিন্তু ওরা ওখানে ওই শহরের লোকের সাথে যোগাযোগ করে ওই দেশি লোকেরাই যে এদেরকে এখান থেকে নিয়ে ওখানে রাখো, এরা আমাদের লোক, মানে আমার কোম্পানির লোক বলছে। তো ওরা যে আর্মি হসপিটাল, ওই হসপিটালে নিয়ে আমাদেরকে দিয়া ওখান থেকে চলে আসছে। তো আমরা আবার ওখানে যাইয়া কোম্পানির লোকের কাছে ফোন করছি, আর মানে ওই আর্মির নাম মোবাইল দিয়া। তখন কোম্পানির লোকে আর্মিরে বলছে যে এইগুলা ওই যে গানে অয়েল ফিল্ডে কাজ করতো আমাদের লোকে, এদেরকে ত্রিফুলি ফাটানোর ব্যবস্থা করুন। তো এটা শোনার পরে আর্মির লোকেরা আমাদের সাথে ভালো ব্যবহার করছে, ওরা আমাদেরকে ওদের ক্যাম্পে নিয়ে গেছে এবং আশ্বস্ত করছে যে তোমাদের আর কোনো ভয় নেই, তোমরা এখন নিরাপদ আছো, ওরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আমাদেরকে, এবং রাত্রে থাকার জন্য ওদের একটা রুম আমাদেরকে দিয়েছে, এবং বলছে যে সকালে এত টাকা আসিয়ে নাস্তা করি এবং দুপুরে এত টাকা গাড়ি ব্যবস্থা হলে তোমাদেরকে মানে মিশ্রতা ফাটা দিব আরেকটা শহর ত্রিপুলি যাওয়ার মাঝখানে। তো পরের দিনে ওরা 12টা বাজে মনে হয় 25 তারিখে 12টা বাজে ওরা মিশ্রাতাতে ফাটাইছে, মিশ্রাতাতে ফাটাইছে ওখানে ওদের আর্মি আরেকটা ব্রাঞ্চের কাছে। ওখানে যাওয়ার পর ওরা আমাদের যে পুরান ড্রেস গুলো ওরা বলছে যে তোরা এগুলো খুলে ফেল, নতুন একটা ড্রেস দিছে পরার জন্য। এবং ওরা আমাদেরকে ওখানে থাকার ব্যবস্থা যেমন খাওয়া দাওয়া ওদের যে সিস্টেম অনুযায়ী খাওয়া দাওয়া দিতেছে, এবং আমাদের কোম্পানির ড্রাইভারও আসতো এবং খাওয়া দাওয়া দিয়ে দিত। খাওয়া দাওয়া দেওয়ার পরে ওরা ওখানে আমাদেরকে এক সপ্তাহ রাখছে, ওই আর্মিগুলা সরকারি আর্মি, এবং ওরা বিভিন্ন তথ্য নিয়েছে আমাদেরকে মানে কিভাবে ঘটনাটা ঘটলো, এবং তারপর ওদের মিডিয়া একটা কনফারেন্স করছে। তারপর আমাদেরকে 2 মার্চ এপ্রিল আমাদের কোম্পানি হেড অফিসে পাঠাইছে, মানে ওরা ফোন করছে ড্রাইভার আসছে, ড্রাইভার নিয়ে গেছে। তো ওখানে আমাদের সরকারি অ্যাম্বাসেডর সবাই ছিল, যেদিন সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। তারপর ওইখান থেকে ওই দিনে আমরা দেশে আসার ব্যবস্থা হয়নি, কিন্তু ওই দিনে ওখানে ত্রিপুলের মিডিয়া আবার বলতেছে যে আজকে যাওয়া যাবে না, আমাদের এখানে একটা কনফারেন্স করা লাগবে। ওখানে আমরা আবার মিডিয়ার সাথে মিডিয়া বিভিন্ন প্রশ্ন করছে, এগুলো উত্তর দিয়েছি। যাওয়ার পরে 3 তারিখে আমরা গেছি মাল্টাতে, মাল্টাতে আমাদের কোম্পানির হেড অফিস আছে ওখানে গেছি। মাল্টাতে যাওয়ার পরে ওইখানেও মাল্টার বা আমাদের কোম্পানির হেড অফিসে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ করার পরে আমরা 5 তারিখে আমাদের ফ্লাইট হয়েছে মাল্টা থেকে দুবাই, বাংলাদেশে আমরা 6 তারিখে আসছি। 6 তারিখে সন্ধ্যা 5:30 দিকে পৌঁছে
মাঝখানে আমি বলি যে আপনাদের ওই যে মাদ্রাসা মতো একটা জায়গায় এসে ছেড়ে দিল, ওর পর আর ওই জঙ্গিদের সাথে আপনাদের কোনো
প্রত্যেকের ওদের সাথে আর কোনো যোগাযোগ নেই, এবং
ওখানে ওরা ছেড়ে দিয়ে কিছু বলে গিয়েছিল নাকি, মানে কি
ওরা আমাদেরকে ওখানে ছেড়ে দিয়ে বলছে যে তোমরা এখানে থাকো, যতদিন গাড়ির ব্যবস্থা না করতে পারি ততদিন তোমরা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এগুলো খাও।
আচ্ছা,
তো আমরা ওখানে মাদ্রাসার ছাত্রের কাছে যে যে ওই এলাকার ওখানে একটা লোকের জিজ্ঞাসা করলাম যে আমরা অমুক শহরে যাইতে চাই কি ব্যবস্থা, তো ওরা বলতেছে যে এখন তো গাড়ি টাড়ির মানে পাওয়া যায় না, কারণ রোডের অবস্থা ভালো না, আর তাছাড়া আমাদের কাছে তো কোনো ফাস্টফুড নাই বা কোনো লিগেল কিছু নেই, রোডে গেলে হয়তো বা ধরবে, ওইটা তো স্পেশাল গাড়ি ছাড়া যাওয়া যায় না, যেটা রোড দিয়ে চলবে না, শুধু সারা দিয়ে যাবে।
আপনারা এই যে যখন ওই ছাত্রের মাধ্যমে কন্টাক্ট করলেন আপনাদের পরিবারের সাথে বিভিন্ন জনের সাথে, তখন কি মনের মধ্যে কোনো ভয় কাজ করেনি যে আমরা কন্টাক্ট করছি ওরা যদি আমাদের কোনো ক্ষতি করে বা এরকম কিছু?
না, ওরা তো আমাদেরকে বলছে যে তোমরা দেশে যাইতে পারবে, মানে এই জিনিসটা আর ভয় লাগতেছে না, কারণ এখন ওরা যখন আমাদেরকে বলছে তখন আর সমস্যা হবে না। এখন হয়তো বা সমস্যা হইলে অ্যাক্সিডেন্ট হইতে পারে, যেমন যদি ওখানে আমাদের সময় বেশি লাগে বা এদেরকে যদি সরকারি আর্মিরা অ্যাটাক করে তখন আমাদের ভয়, কিন্তু এদের এখানে থাকলে হয়তো বা সরকারি আর্মি যে কোনো সময় অ্যাটাক করতে পারে, আর সরকারি আর্মি অ্যাটাক করলে তো জঙ্গি বিমান দিয়ে অ্যাটাক করবে, তখন তো আর আমাদেরকে দেখবে না, আমরা বাংলাদেশি, আমরা মুসলমান এখানে আছি, এই ভয়গুলো বেশি কাজ করতো।
আপনার এছাড়া বলছেন যে মোট তাহলে কতদিন ওই জঙ্গিদের আস্তানায় বা বিভিন্ন ভাবে থাকতে হলো?
17-18 দিন।
আর
এইগুলো কিন্তু নির্দিষ্ট স্থানে আমরা ছিলাম না, কোনো
এর মাঝখানে এই যে আপনাদের বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে বা আপনাদেরকে যখন আশ্বস্ত করছে কোনো ধরনের নির্যাতন কিংবা হয় না? অনেক সময় আমরা দেখি যারা অপরিচিত হয় তাদেরকে চোখ বেঁধে রাখা, হাত বেঁধে রাখা, এরকম
হাত বা চোখ এগুলো বাঁধে নেই, কিন্তু নির্যাতন বা কষ্ট যেগুলো ওই জার্নি গুলো কষ্ট, মানে লং জার্নি, মানে সারাদিন জন্য জার্নিতে থাকেন এবং খাওয়া দাওয়া কষ্ট, পানির কষ্ট, এগুলোই বেশি হয়েছিল আর কি। আমরা কোনো কিছু জানতে চাইলেও আমরা কিভাবে যাবো বা এগুলোর ব্যাপারে কোনো কিছু কথা বলার মতো এদের ইচ্ছেই নেই।
আচ্ছা, আর কি দেখছিলেন যে আইএস জঙ্গি সারা পৃথিবীব্যাপী যে একটা আতঙ্ক তারা ছড়াচ্ছে, এখন আপনারা ওদের আসলে কর্মকাণ্ড গুলো যতটুকু দেখেছেন বা আজ করতে পেরেছেন বুঝতে পেরেছেন কি মনে হয়েছে, মানে তারা কি করে বেসিক্যালি বা কি কি ঘটনা আপনাদের সামনে ধরা পড়েছে?
ওরা আমাদের সামনে এমন কিছু নয়, ওরা ওদের গ্রুপের সিস্টেম দেখলাম যে মানে আমাদের সামনে কিছুই করতো না, ওদের ধাপ মানে স্টেপ বাই স্টেপ গ্রুপ আছে, ওরা মানে কোন গ্রুপ কি কাজ করে এটা আমরা বুঝতে পারতেছি না, কারণ আমাদের তো নির্দিষ্ট সময় যেগুলো থাকতো আর আমাদের আশেপাশে যেগুলো এগুলো সাধারণ গুলো, মানে এদের পদ ওই সম্পূর্ণ যে লোকগুলো এগুলো আমাদের সামনে অত অতপ্রোত ভাবে মিলত না।
আচ্ছা,
বা ওদের যে গাড়িগুলো বা অ্যাকশনে যে সময় যায় ওই সব অ্যাকশনের গাড়িগুলো আমাদের সাথে থাকতো না, ওরা সেপারেট গ্রুপ থাকতো আর আমাদেরকে সেপারেট থাকতো।
আচ্ছা, এমনটা আশা যখন বারবারই আপনাদেরকে আশ্বাস দিচ্ছিল বা যাই করছিল না কেন, মানে মনের ভিতরে সে আশাটা ছিল যে আসলে মুক্তি পাবেন এক সময় দেশে?
এই আশাগুলো ছিল না, কারণ ওদের তো ওরা জঙ্গি এবং ওরা যদি সিচুয়েশন খারাপ হয় ওদের তো তখন তো ওরা বাঁচবে না, আমাদেরকে বাঁচাবে, আর মনে করেন সরকার যদি ওদেরকে হামলা করে তখন ওরা মরবে আমরাও মরবো, সরকার তো উপর থেকে দেখবে না যে আমরা বাংলাদেশি মুসলমান, এই ভয়গুলো সবসময় কাজ করতো, কারণ ওরা আশ্বস্ত করলো আমরা আশ্বস্ত হইতে পারিনি যতদিন পর্যন্ত ওদের এরিয়া থেকে বাইরে না আসে, কারণ ওখানে ডেইলি মানে যে কোনো মুহূর্তে মৃত্যু নিশ্চিত এরকম বাড়তেছি।
আচ্ছা, এবং শ্রোতা যারা শুনছেন আমাদেরকে অন্ধকারের গল্প, সেই দুর্বিষহ কথাগুলো হয়তো আজ অনায়াসে বলে গেলেন, কিন্তু সেই ঘটনা কথাগুলো শুনতে শুনতে যারা সেই জায়গাটাতে চলে গেছেন, কল্পনায় সেরকম জায়গায় পৌঁছে গেছেন, একেবারে অনিশ্চিত একটা একটা ভবিষ্যৎ এবং জীবন মৃত্যু সন্ধিক্ষণে থাকা প্রত্যেকটা মুহূর্ত, সেরকম একটি সময় মাঝখান থেকে আনোয়ার হোসেন তার 18টা দিনের কথা বললেন, পাশাপাশি শুনতে শুনতে যারা আমাদেরকে লিখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। SMS প্যানেল এবং ফেসবুকের ফ্যান পেজ একেবারে টয়টম্বুর বলা যায়। আমি বলতে চাই যে আপনি কিন্তু চাইলে এখনো লিখতে পারেন, চমক এখানেই শেষ হয়নি। আমরা যেমন বলছিলাম যে আনোয়ার হোসেন তিনি সস্ত্রীক আমাদের স্টুডিওতে কথা বলবেন, আমরা মাইক্রোফোনে কিছুক্ষণের মধ্যে ভাবিকে নিব এবং তার কথাগুলো শুনব। যে লিবিয়াতে বন্দী দশার কথাগুলো শুনছিলাম, সেখানে রয়ে গিয়েছিলেন আনোয়ার হোসেন এবং বাংলাদেশে যে মানুষটা আরো অনেকের মতো হয়তো খুব বেশি করে তার জন্য অপেক্ষা করছেন, তার পরিবারের পাশাপাশি এবং একসময় পুরো বাংলাদেশের অপেক্ষা হয়েছিলেন আনোয়ার হোসেন এবং হেলালুদ্দিন, সেই মানুষগুলোর কথা, এখান থেকে চিন্তা ভাবনাটা কি ছিল, তাদের মনের অবস্থা কি ছিল, সেসব কিছু জানবো। যারা এখনো চান আমাদেরকে লিখবেন, লিখতে পারেন 16260 এই নাম্বারটিতে, এবং যারা তিনটি ছবি আমরা দিয়েছি এবং যেখানে দেখতে পারবেন যে আনোয়ার হোসেন তার স্ত্রীকে সহ স্টুডিওতে বসা একটি ছবি, পাশাপাশি আপনারা দেখতে পাবেন IS জঙ্গি তাদের একটি বিভীষিকাময় কর্মকাণ্ডের ছবি এবং পাশাপাশি সেই তেলক্ষেত্র যেখানে কাজ করতেন আনোয়ার হোসেন সেই কর্মক্ষেত্রের একটি ছবিও কিন্তু আমরা দিয়েছি। facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করলে আমাদের ফ্যান পেজটি পাবেন, সেখানে এসে দেখতে পারেন। এর বাইরে বলতে চাই আয়োজনটির জন্য ধন্যবাদ অবশ্যই জানাতে চাই প্রডিউসার সাদিক সামি, আমাদের টিম মেম্বার অন্ধকারের গল্পের টিম মেম্বার মঈন জানতাল ফেরদৌস শিপন সহ সবাইকে। আর ইভানকে তো শুনছেন আপনারা, আপনাদের সাথে অনেকটা সময় জুড়ে থাকবো যদি টিউন ইন করে থাকেন ঢাকা FM 90.4। কাকে ফোন দিলেন, অনেকদিন তারা জানেন না, এতদিন ধরে কথা আপনার হচ্ছে না, সেই ফোনে কি কথা হয়েছিল, কি বলেছিলেন তাদের, কেমন ছিল?
আমি মানে বেশি কথা বলতে পারিনি, বেশি কথা বলতে পারিনি, আমি শুধু বলছি যে আমি ভালো আছি, জীবিত আছি, মানে কথাটা আমি ক্লিয়ার বলতে পারি না, মানে আমার কান্না ছিল। আমি শুধু বলছি যে আমি ভালো আছি, জীবিত আছি, এই কথাটাই বলছি। আর মানে আর অতিরিক্ত কিছু
থেকে কিছু শুনতে পারিনি। ফোন দিয়েছি
আমার ওয়াইফকে, ফোন দিয়েছি আমার ওয়াইফ সাথে সাথে বলতেছে যে আমার ছেলের সাথে কথা বলো, আমার মেয়ের সাথে কথা বলো। তখন ওদেরকে বলতেছি বাবা ভালো আছি, মানে এর এক মিনিট দেড় মিনিটের মতো কথাই বলছি, ব্যাস।
লাইন কেটে দিয়েছিলেন আপনি?
লাইন কেটে দিয়েছি, মানে আমি কথা বলতে পারতেছি না। আর আমার মোবাইলে, ওই ছেলের মোবাইলে অত টাকা ছিল না, কারণ ডাইরেক্ট কল তো ওইগুলা, এই জন্য শুধু ইনফরমেশন দিয়েছি যে আমি ভালো আছি, আচ্ছা জীবিত আছি।
আমরা আমরা সকল শ্রোতার অপেক্ষার অপেক্ষার পালা ঘুচিয়ে আমরা আমাদের মাইক্রোফোনে নিতে চাই আপনার স্ত্রী মারুফা খাতুন। আমাদের ভাবি আজকে জয়েন করেছেন আমাদের সাথে এবং তার কাছ থেকে আসলে সেই সময়গুলোর কথা শুনবো। ভাবি আপনাকে স্বাগত অন্ধকারের গল্প, কেমন আছেন? অনেকক্ষণ আসলে আমাদের সাথে আপনি স্টুডিওতে বসেছিলেন এবং আসলে আমাদের সাথে এখন লক্ষ লক্ষ মানুষ ঢাকা FM 90.4 শুনছে, অসংখ্য ধন্যবাদ যে এরকম রাত জেগে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন এবং সময় দিচ্ছেন এখনো, আমরা আমরা কথাগুলো শুনছি। আমি সেই দিনের ফোনে যে কথাগুলো হয়েছিল সেই ফোনটা পেয়ে তার আগে মনের অবস্থা কি ছিল সেগুলো জানবো, সরাসরি সেই ফোনটার কথা শুনতে চাই। ফোনটা পেয়ে তখন আপনি কোথায় ছিলেন, কি করছিলেন, ফোনটা পেয়ে কেমন লাগছিল?
আমি আমার দেবরের বাসায় ছিলাম, তো ওই মুহূর্তে আমি মানে নামাজ পড়ে মানে আমি আমার জালকে বলতেছি যে মানে কি হবে, মানে এগুলা নিয়ে ভাবতেছি, বলতেছে তৎক্ষণাৎ উনি ফোন দিছে, ফোন দেওয়ার সাথে সাথে হ্যালো বলে উনি মানে দুই তিন সেকেন্ড মানে খুব কাঁদতেছে। তো আমি আবার ওই মুহূর্তে মানে আমি যে এইগুলা জানি এগুলো আবার ওনাকে আমি বুঝতে দিনে, তো আমি আবার একটু রাগতার সহিত বলতেছি তুমি কই, মানে এতদিন ফোন দিচ্ছ না কেন? তখন বললো যে আমি অনেক দূরে আছি, আমার জন্য দোয়া করবো। তারপর আমি বসে নরাহিন মানে আমার ছেলের সাথে কথা বলতে বলছি, পরে ছেলের সাথেও কথা বলছে, মেয়ের সাথে কথা বলতে বলতেই লাইনটা কেটে গেছে।
ওদের নাম কি আপনার ছেলে
মেয়ের? ছেলের নাম রাহিন, মেয়ের নাম রাইসা।
আচ্ছা, আমরা যেমনটা শুনছিলাম ভাবে আপনার কাছ থেকে শুনতে চাই, প্রথম যখন এই খবরটা শুনলেন তারপর থেকে আপনাদের নিশ্চয়ই মনের অবস্থা সেটা আসলে জিজ্ঞেস করাটা খুবই বোকামি, তারপরও যেহেতু আমাদের লক্ষ লক্ষ শ্রোতা সবাই এসব শুনতে চাইছেন, আমরা এবার একটু একটা না আপনার কাছ থেকে শুনবো প্রথম খবর পাওয়া তার পরের দিনগুলো কতটা দুর্বিষহ হতে যাচ্ছিল বাংলাদেশ থেকে যখন জানা হলো পুরো বাংলাদেশের অপেক্ষা হয়ে গেছিল আপনার স্বামী এবং ধীরে ধীরে নিশ্চয়ই আপনার যে অপেক্ষার জায়গাটা, আপনার মনের অবস্থাটা সেটা একেবারেই অন্য সবার থেকে আলাদা, অন্যরকম। ধীরে ধীরে আপনাদের এখান থেকে কি কি প্রক্রিয়া ছিল, কতটুকু সহযোগিতা পেয়েছিলেন, আসলে তাকে ফিরে পাওয়ার সেই আশাটা ছিল কিনা, একদম একটু বিস্তারিত ভাবে আমরা শুনতে চাই।
আসলে মানে তবে আমাদেরকে মিডিয়া অনেক হেল্প করছে, মিডিয়া আমাদেরকে অনেক হেল্প করছে, যতটুকু করছে করছে। আর ওর কোম্পানি যে বাউস কোম্পানিতে আমি রেগুলার যোগাযোগ রাখছে, এবং ওনাদের মানে ওনারা কখনো আসানোর একটা কথা বলেনি আমাদেরকে, সবসময় মানে বলতো যে এখনো কোনো খবর পাইনি, আমরা যেন মানে প্রে করি, মানে এসব কথা বলতো, কিন্তু আসানোর কখনো কোনো কথা বলেনি। এরপরে যখন উনি যেদিন ফোন দিয়েছে, ফোন দেওয়ার পর আবার এক সপ্তাহ পুরো স্টপ ছিল, কোনো যোগাযোগ নাই, কোনো মাধ্যম নাই, কি করব। তখন ওই ওখানকার যে দূতাবাস শহীদ নাম ছিল ওনার সাথে যোগাযোগ করছে, যোগাযোগ করার পর উনি বলতেছে ভালো আছে, টেনশন করতে না।
তো প্রথম যখন আপনি একেবারে প্রথম দিকে যখন ঘটনাটা শুনলেন, কিভাবে শুনলেন, তখন কি অবস্থায় ছিলেন?
আমি যখন 6 তারিখে উনি যখন মিসিং হয়, তো আমি তার আগে ওনার সাথে আমার এমনি কিছুদিন আগে কথা হয়েছিল, যে বলছে যে যে কোনো মুহূর্তে আমাদেরকে কোম্পানির মানে মালিক এখান থেকে নিয়ে যেতে পারে, তো হয়তো অনেকদিন যোগাযোগ হবে না। তো ওই 6 তারিখে যখন ফোন করে নাই, তখন আমি ভাবছি যে হয়তো বা নিয়ে মানে ওরা সরে গেছে, সরে গেছে। তা আমি অতটা মানে গুরুত্ব দিইনি আর কি, যে মনে হয় চলে গেছে অন্য জায়গায়, হয়তো বা দু একদিন পরে তো ফোন দিবে। তো 9 তারিখে যখন ওই হেলাল চিনি লোক ওনার কথাটা যখন সন্ধ্যা 6টা বাজে খবরে দিল, তখন এতটা ইয়া লাগে না, বললাম যে হয়তো বা ওরা সরে গেছে। তো রাত্রে 3টা কি 3:30টার খবরে বলছে যে আরো একজন লোক মিসিং হয়েছে আপনার এটা নোয়াখালী আনোয়ার হোসেন। ভিতরে তো একটা ভয় কাজ করছিল। পরবর্তী দিন আমি আমার শ্বশুর শাশুড়িকে জানালাম, আমার ভাসুরকেও জানালাম, দেবরকেও জানালাম, তো ওরাও অতটা ইয়ে করে না, বলছে যে ভাইয়া তো মাঝে মাঝে ফোন মানে বন্ধ করে দেয় যোগাযোগ করতে, যখন না পারে তখন যোগাযোগ তো বন্ধ করে দেয়। এরপরে যখন 3টা বাজে তখন আপনার ওখান থেকে আপনার ওই যে ডি মানে আপনার জেলা অফিসের একটা মানে খবর আসছে আর কি, যে এরকম আনোয়ার হোসেন নামের একজন লোক মিসিং হয়েছে, বাট আমাদেরকে মিসিং বলে নাই, মানে নাই এটা বলছে আর কি, মানে উনি নাই মনে হয় মানে মারা গেছে এটুকু বললো। তা আমি অতটা ইয়া করি না, কারণ এটা তো কখনোই হওয়ার কথা না। তো মানে এরপরে আর কি বলবো, মানে অনেক খারাপ একটা সময় ওই টাইমটা পার করছে, যেটা মানে বলার মতন ভাষা নাই, কিন্তু অনেক কষ্টের দিনগুলো সেই সময় পার করছে। কারণ কেউ বলে আছে, কেউ বলে নাই, কোনটা বিশ্বাস করবো এটাই বুঝতাম না আর কি। তো লাস্ট উনি যখন ফোন করছে, তারপরও একটা আশা নিছি, তারপরও আবার ভয় যে যদি ধরেন এরপরে যদি অন্য কোনো লোকের ইয়াতে পড়ে, বা কোনো লোক যদি ব্ল্যাকমেল করে, সারাক্ষণ একটা ভয় কাজ করলো। তো যাই হোক, পরে একটা সময় কোম্পানি যখন ফোন করছে, তখন ওই কোম্পানির আশানুরূপ কথাটা ধরেই আর কি ছিলাম, যে উনি মানে গাড়িতে উঠছে, অলরেডি 50 কিলোমিটার দূর পার হয়েছে, মানে এগুলো বলছে, তখন বুঝলাম যে না।
আপনার যখন মাঝখানে তো অনেকদিন যখন কনফার্ম হলেন যে তিনি মিসিং, কেউ কেউ বলছে তিনি নেই, মনের ভিতরে তো স্বজন হিসেবে সেই আশাটা থাকবেই, তারপরে কখনো কি মনে হয়েছে যে না আসলে তো সে না থাকতে পারে, বা
সেটা হয়নি? আচ্ছা, না আমার একটা কনফিডেন্স ছিল, শুধু কনফিডেন্স না, ওভার কনফিডেন্স ছিল আছে।
আচ্ছা, এবং
মানে একটা মানুষ যখন বিবাহিত জীবনে চলে যায়, একটা ছেলে বা একটা মেয়ে, তখন মানে বলে না এটা মনে আল্লাহরই একটা ইয়ে, যে আমার মানে ভিতরে ওই জিনিসটা আসে না যে নাই,
সময় পজিটিভ ছিল,
আমি পজিটিভ,
ইনশাআল্লাহ তিনি আসেন,
স্টুডেন্ট টুমোরো আসবে।
এবং আপনাদের আরো যারা আত্মীয়স্বজন ছিল, আপনি যাদেরকে জানিয়েছিলেন, ধীরে ধীরে সবাই যখন জানলো, তাদের ভূমিকা গুলো তখন কি ছিল?
সবাই অনেকেই নেগেটিভটাই বেবি নিস, তবে মানে ওর মানে ওর বড় ভাইয়ের যে ওয়াইফ আমার যা, উনি সবসময় কনফিডেন্স দিয়ে বলছে যে দেখবি আসে, আসবে, তুই টেনশন করিস না, আসবে। সবসময় আমাকে কথাটা দিয়ে সহায়তা করতো।
এবং এর আগে কিন্তু আপনারা কখনো এই আইএস জঙ্গিদের নিয়ে আমরা বাংলাদেশে প্রচুর শুনছিলাম, অনেকের কাছেই শুনছিলাম। লিবিয়াতে এর আগে আপনার হাজবেন্ড যখন যুদ্ধ চলাকালীন সময় তিনি সেখানে কাজ করেছেন, আপনি জানতেন তিনি সেখানে আছেন, সে সময়ও কিন্তু সেরকম কোনো আল্লাহর মধ্যে কোনো বিপদে তিনি পড়েননি, বাট সেই সময়টা আপনার কেমন কেটেছিল? তখন এই ধরনের চিন্তা হতো কিনা, বা কি করতেন তখন, বা কি হয়েছিল তখনকার চিন্তা?
মানে প্রথম যুদ্ধে যখন উনি গিয়েছিল কোন খোঁজ খবর ছিল না, তখনকার তখনকার অবস্থা বেশি দুর্বিষহ ছিল। মানে একদম বাড়িতে ছিল, মানে ওর গ্রামের বাড়িতে ছিলাম, মানে আমার শ্বশুর তো একদম পজিটিভ নিয়ে ছিল যে নাই এই দুইটা বাচ্চার কেউ, তখন আমার বাচ্চারা দুইটাই ছোট ছোট ছিল, মেয়েটা তখন হাঁটা শিখে নাই, তো মানে ওই টাইমটা আসলে বলার মতো না, কি বলবো আমি আসলে।
পরবর্তীকালে যখন আপনি সেই আপনার কোম্পানির কাছে ফিরে গেলেন, কোম্পানির অনেক সহযোগিতাও ছিল দেশে ফিরিয়ে আনার জন্য, বা সেখানকার মিডিয়ার মুখোমুখি আপনি হয়েছিলেন, সেখানকার তাদের তো একটা বড় ঘটনা ছিল, তারা সবাই জানতে চায়, বা সরকারি বিভিন্ন সরকারি আর্মিরও আপনাদের কাছ থেকে নিশ্চয়ই ইনফরমেশন নিয়ে আইএস জঙ্গি যারা আছেন তাদেরকে চিহ্নিত করার একটা চেষ্টা করছিলেন, সেখানে কি কি প্রশ্নের সম্মুখীন আপনারা হয়েছিলেন, তারা কি ধরনের ইনফরমেশন আপনাদের কাছ থেকে জানতে চেয়েছিল?
তারা মানে আইএস এর ডিটেইলস জানতে চাইছে, আমরা যা দেখছি এগুলো ফোন করে মানে কষ্ট করতো, মানে তারা কি খায়, তাদের পোশাক কিরকম, তাদের অস্ত্র কিরকম, তাদের গাড়িগুলো কিরকম, মানে তারা কোন স্থানে থাকে, কিভাবে থাকে, এগুলো ডিটেইলস জানতে চেষ্টা করছে।
আপনারা আসলে কি দেখলেন? আমরাও যদি সেই ইনফরমেশন গুলো আপনাদের মাধ্যমে জানতে চাই।
মানে ওদের স্টাইল সম্পূর্ণ আর্মি স্টাইল, আর্মির ড্রেস, আর্মির অস্ত্র, আর্মির গাড়ি এবং আর্মিদের যে প্রশিক্ষণ সব ওদের স্টাইল, কিন্তু আর্মির স্টাইলের সাথে ওরা আবার ওই দেশি কালচারে যে মাথাতে একটা কাপড় বাঁধা ওই রকমও করে, আবার ওরা যে অপারেশন করে যায় তখন তাদের মুখগুলো ওরা ক্লোজ করে ফেলে, মানে মুখ শুধু সবগুলো দেখা যায় আর সবগুলো ক্লোজ করে ফেলে, এবং ওরা ওদের গাড়িগুলোতে খাওয়া দাওয়া এবং প্রত্যেক গাড়িতে খাওয়া দাওয়া কটুক কটুক থাকে, এবং এদের যে চলার পথে যা প্রয়োজন সবগুলো এই গাড়িতে আসে।
আচ্ছা, বয়সের ইয়েগুলো কেমন থাকে ওদের? বিভিন্ন বয়সী থাকে না
ওদের ওখানে? বিভিন্ন বয়সী এবং বিভিন্ন দেশি, শুধু এক দেশি না।
আচ্ছা,
মানে ওই দেশি লোক সংখ্যায় কম এবং বিভিন্ন দেশি, আর বেশিরভাগ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ওখানে।
ওদের সাথে আপনাদের কমিউনিকেশন কি ইংলিশে হতো?
আমাদের কমিউনিকেশন ইংলিশে হতো, ওদের একজন দুজন ইংলিশ জানতো, ওরা আর হালকা আরবি আমরা জানি, কিন্তু যখন ওদের বসে কথা বলতে তখন ওরা ইংলিশের লোক ভাষা ডাকতে পারে।
আচ্ছা, এবং সেই এক একটা জায়গা থেকে যে দূরত্ব, বা আপনারা কোথায় যাচ্ছেন এটাও নিজেও বুঝতে পারছেন না, সেই সমস্ত জায়গায় আপনাদের সাথে যে বন্দী ছিলেন, আপনারা তিনজন সবসময় একই সাথে ছিলেন, এবং বলছিলেন যে আপনাদের কোম্পানির বাকি আরো ছজনের কথা বলছিলেন তাদের জেলে রাখার কথা, নাকি পরে কি তাদের কোনো খোঁজ পাওয়া
গিয়েছিল? ওদের সাথে আমরা শুধু প্রথম দুই দিনে মিলছি, আর পরবর্তীতে কি হয়েছে আমরা জানি না, এগুলো
পরে আর
তাদের সাথে দেখাও নাই, বা ওরা কি শহরে আছে না জেলে আছে না মারে ফেলছে, এগুলো সম্পর্কে আমরা কিছুই জানি না।
আচ্ছা, আমি একটু আপনার একেবারে দেশে আসার সেই মুহূর্তটা জানতে চাই, যেদিন দেশে আসলেন সেদিন নিশ্চয়ই মনের অবস্থা অনেক বেশি ভালো, এবং একটা অন্যরকম ভালো লাগা নিজের পরিবারের কাছে ফিরে যাওয়া, বা এরকম একটি ঘটনার মাঝখান থেকে দেশে এসে আপনার আসলে যখন পরিবারের সাথে মিলিত হলেন, যখন পরিবারের সবার সাথে দেখা হলো, তখন কি মানে আপনার মনের অবস্থা বা কেমন লাগছিল বলাটা পুরোপুরি বোকামি, নিশ্চয়ই ভালো লাগছিল, তারপরও মনে হয় না যে আমি এরকম একটা সিচুয়েশনে পড়ে আমি আসলে বিশ্বাস করতে পারছি না যে আমি এরকম আছি, সেই অনুভূতি করে একটু শুনতে চাই।
দেশে আসি মানে আমি যে দেশে আসব, বা আমি জিনিস এখন যে পরিস্থিতি আছে এগুলো দেখব, এগুলো দেখলে আমার মাঝে মধ্যে কান্না চলে আসে যে আমি এটা কি স্বপ্নে দেখতেছি না বাস্তবে দেখতেছি, মানে প্রায় লোকের সাথে কথা বলতে আমার মানে কান্না অটোমেটিক চলে আসে, হয়তো বা 17 দিন তাদের আন্ডারে ছিলাম, ওখানে ভয় কাজ করছিল কিন্তু কান্না আসে নাই, কিন্তু এখন কিন্তু মানে ওই জিনিসগুলো চিন্তা করলে মানে অটোমেটিকলি কান্না চলে আসে।
এবং আপনি তো নিশ্চয়ই জেনেছেন যে পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আসলে আপনাদের অপেক্ষা করছিল, আপনাদের জন্য দোয়া করছিল, আপনাদের জন্য প্রচুর কথা হয়েছে, যেমনটা ভাবি বলছিলেন। শুধু মিডিয়া হয়তো সেটাকে প্রকাশ করে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে, কিন্তু মিডিয়া ছাড়াও যারা আমাদের বাংলাদেশের আপামর মানুষ আছেন, আজকেও যারা শুনছেন ফেসবুক কিংবা এসএমএস প্যানেলে, আমি দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ আপনার কথা শুনতে শুনতে আপনার সাথে এখন কাঁদছেন। যারা দেশের বাইরে থেকে আমাদের সাথে শুনছেন, তারা আপনার কথা শুনতে শুনতে তারাও দোয়া চেয়েছেন, তারা যেন এ ধরনের কোনো ঘটনার মধ্যে না পড়েন, পাশাপাশি তারা তাদের পরিবারের মানুষকে মিস করছেন। এই যে পুরো বাংলাদেশ আপনাদের জন্য আসলে এই অপেক্ষা করছিল, এই সমর্থনটা আপনার পাশে ছিল, সেটা নিশ্চয়ই একটা বড় পাওয়া বলবেন আপনি।
আমি মনে করি হয়তো বা বাংলাদেশের জনগণ এবং আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী বা যারা আমার সম্পর্কে জানে বা দোয়া করছে, তাদের দোয়ার বরকতে আমি দেশে আসতে পারছি, মানে আমি এই জিনিসটা ফিল করি, হয়তো বা তার দোয়ার বরকতে আমি জীবিত আছি বা ফিরে আসছি।
আচ্ছা, আমরা একটু ভাবির কাছে আবার মাইক্রোফোন নিতে চাই। ভাবি, যেমনটা আপনি বলছিলেন যে ফাইনালি যখন তিনি ফিরে আসলেন, এবং যেটা হয় যে এর আগে যখন তিনি বিভিন্ন গানিতে কাজ করছিলেন বা দেশের বাইরেই, যেমনটা তার কাছ থেকে আমরা জানতে পেরেছি যে বিয়ের পর একটা বড় সময় আসলে তার দেশের বাইরেই কেটেছে, আপনি বাংলাদেশেই ছিলেন, সেক্ষেত্রে এই যে স্বজনদের ছেড়ে বাইরে থাকা বা এই সবাই, আমরা শুরুতে অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে পরিবারের অর্থনৈতিক একটা সচ্ছলতার জন্য অনেকেই আমাদের দেশ থেকে বাইরে গিয়ে থাকেন, একটা বড় সাপোর্ট দরকার হয়। আপনার কাছে কি তাই আসলে মনে হয়েছে যে আনোয়ার ভাই এতদিন ধরে আসলে বাইরে কাজ করছেন, অর্থনৈতিক ভাবে আপনি সচ্ছল হচ্ছেন বা দুটি সন্তানের ভবিষ্যৎ আসলে সামনের দিকে যাচ্ছে, এই কথাগুলো বলছি কারণে যে অনেকেই আমাদের এসএমএস কিংবা ফেসবুকের কমেন্ট বক্সে লিখছেন যে আমাদের দেশে থেকে আসলে কিছু করা যেত কিনা, সে প্রশ্নের উত্তর হয়তো আনোয়ার ভাইয়ের কাছে আমরা জানতে চাইবো যে সেখানে থেকেও সেরকম ভবিষ্যৎ গড়া যায় কিনা। অর্থনৈতিকভাবে আসলে আপনারা যদি একেবারে ব্যক্তিগত প্রশ্ন, তারপরে যে কতখানি আসলে এই সুবিধাগুলো হয়, এই অমানসিক কষ্ট, এই
আসলে এই যে গ্যাপটা, এই গ্যাপে বাচ্চাদের ভবিষ্যৎ বা একটা যে ফ্যামিলির যে অর্থনৈতিক যে একটা ইয়ে, সেটা কিছুটা হলো সচ্ছল হয়, কিন্তু আসলে আমাদের দেশে তো সেরকম সুব্যবস্থা নাই। আমাদের মানে আমাদের যেভাবে জনসংখ্যা বাড়তেছে সেভাবে কিন্তু আমাদের একটা সু মানে একটা যে সরকার আমাদের জন্য একটা ভালো একটা চাকরির ব্যবস্থা বা ভালো একটা কিছু দিবে সেরকম কিছু কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি বা দেওয়া হচ্ছে না, তা যার ফলে আমরা কিন্তু পরবর্তীতে প্রবাসী হতে বাধ্য হচ্ছি। যদি আজকে আমাদের দেশে যদি সেরকম সুব্যবস্থা থাকতো, অবশ্যই মানে দেশে কিন্তু অনেক কিছু করা যেতে পারত, কিন্তু সেটা নাই বিধেই তো আজকে মানে এই যে এত একটা কষ্টের জীবন আজকে পার করে সে আসলো, সেটা কিসের জন্য? আমাদের দেশের এই বেকারত্বের কারণে নয় কি?
সে প্রশ্নের উত্তর, এরকম প্রশ্ন আমরাও হয়তো আসলে রাখতে পারি। আপনি আপনার এই আপনার কণ্ঠস্বরে হয়তো আজকে অনেকের কণ্ঠস্বরে একই প্রশ্ন রাখবে। আনোয়ার ভাই এখন আসলে কি ভাবছেন? এখন তো আপনি সবকিছুর পরে আল্লাহর রহমতে দেশে আছেন, আপনার আবার সামনে জীবন চলতে হবে, সবকিছু সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, ঠিক এই সময়টাই কিভাবে?
এখন আপাতত রেস্টে আছি, মানে চেষ্টা করতেছি দেশে যদি কোনো জব পাই দেশে থাকার চেষ্টাই করতেছি। এখন মানে ওইখানের কাজের পরিবেশ এবং দেশের কাজের পরিবেশ এবং স্যালারির যে সিস্টেম আমাদের দেশে, এই অনুযায়ী ফ্যামিলি ছাড়া বা নিজে চলা খুবই ডিফিকাল্ট। আমাদের দেশের বেতন স্কেল বা কাজের পরিবেশ অনুযায়ী
সেক্ষেত্রে কি আপনি আবার বাইরে যাওয়ার চেষ্টা করেন?
মানে এখন আমি চেষ্টা করছি দেশে কিছু করার জন্য, চাকরি বা ব্যবসা যেটাই সুবিধা করতে পারি আর কি।
আচ্ছা, আমরা আরো কিছু কথা শুনবো এবং আমাদের সাথে যারা জয়েন করে আছেন তাদের কাছ থেকে প্রশ্নগুলো আমরা জানতে চাইবো আমাদের আজকের অতিথিদের কাছে। তার আগে আমি কিছু নাম পড়ে নিতে চাই, তার আগে বলতে চাই যে অন্ধকারের গল্প আপনি শুনছেন, অবশ্যই টিউন ইন করে আছেন ঢাকা এফএম 90.4 এর সাথে এবং বাংলাদেশের প্রথম ফুল এইচডি এফএম স্টেশনটি। আজ আমাদের সাথে অতিথি হয়ে আছেন আনোয়ার হোসেন, যিনি লিবিয়ার সেই আইএস জঙ্গিদের দ্বারা অপহৃত হয়েছিলেন এবং সেই 18 দিনের দুর্বিষহ স্মৃতির কথাও আমরা শুনলাম, পাশাপাশি তার স্ত্রীর কথাগুলো আমরা শুনছিলাম। আরও কিছু প্রশ্ন তাদের কাছে আমাদের থাকবে যারা আমাদের সাথে জয়েন করেছেন। আমি কিছু কমেন্ট পড়তে চাই। সোহানুর রহমান, তিনি আমাদের সাথে এসএমএস প্যানেলে জয়েন করেছেন, তিনি বলেছেন আচ্ছা তিনি আসলে এই ঘটনাগুলো শুনতে শুনতে সমান কষ্ট পেয়েছেন এবং তিনি চোখের পানি ধরে রাখতে পারেননি আমাকে বলছিলেন। এদিকে জয়েন করেছেন আমাদের সাথে রাশিয়াদা খাতুন, একই কথা তিনি বলছেন, তারও একেবারে আপন মানুষটি দেশের বাইরে থাকে, খুব বেশি মনে পড়ছে তার কথা এবং সবার কাছে তিনি দোয়া চাইছেন যে তিনি যেন অনেক বেশি ভালো থাকেন। অবশ্যই আমরা সেই দোয়াটা করি এবং সবসময় আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অনেক বেশি ভালো থাকুক যারা প্রবাসী আছেন, সেটা আমরা সবসময় চাই। পাশাপাশি পৃথিবীর প্রত্যেকটা মানুষ আসলে সুখে থাকুক সেই প্রত্যাশা আমাদের থাকবে। আছেন আমাদের সাথে শাহরিয়ার জনি, শাহরিয়ার জনি উত্তরা থেকে লিখে পাঠিয়েছেন এরকম একটি আয়োজনের জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম করে সরাসরি কথাগুলো বলবার জন্য আমার ভাইকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন। আমাদের সাথে জয়েন করেছেন সিমন হক, আপনাদের এই দম্পতির, আচ্ছা আপনাদের সন্তান দুটির জন্য সে শুভকামনা জানিয়েছেন, তাদের ভবিষ্যৎ যেন অনেক বেশি সুনিশ্চিত হয়। এবং আমাদের সাথে জয়েন করেছেন ওবায়দুল্লাহ, আনোয়ার ভাইয়ের প্রতি আল্লাহর রহমত আছে, তিনি একেবারেই আচ্ছা হ্যাঁ অবশ্যই আল্লাহর রহমতের কারণেই কিন্তু তিনি এত বড় বিপদ থেকেও একেবারে সুন্দরভাবে তিনি উঠে আসতে পেরেছেন। এদিকে জয়েন করেছেন আমাদের সাথে, আমাদেরকে অনেকেই লিখেছেন সবগুলো এসএমএস পড়তে আসলে এত বেশি সময় লাগবে, সবগুলো এসএমএস হয়তো পড়া আমার পক্ষে সম্ভব হবে না। জয়েন করেছেন জাকির হুসাইন, তিনি বলেছেন আইএস জঙ্গিদের কথা শুনে আচ্ছা এরা ইসলামকে ভিন্নভাবে ব্যবহার করছে এরকম কিছু কথা তিনি বলেছেন এবং যার ফলে ইসলাম অবশ্যই শান্তির ধর্ম, ইসলাম অবশ্যই অবশ্যই সুন্দর একটি ধর্ম, ইসলাম কখনো এই নৃশংসতা কিংবা এগুলো সাপোর্ট করে না। এদিকে জয়েন করেছেন আমাদের সাথে তালহা জয়েন করেছেন, তিনি বলেছেন কথাগুলো শুনতে শুনতে চোখে পানি ধরে রাখতে পারলাম না, আল্লাহ আপনার অনেক বেশি সহায় হন এরকম কিছু কথা বলেছেন। আমি ফেসবুকের ফ্যান পেজ থেকে ঘুরে আসতে চাই, ফেসবুকে যারা জয়েন করেছেন অনেকেই আছেন আমাদের সাথে, আমাদের রেগুলার লিসনারদেরকেও দেখতে পাচ্ছি, অনেক থ্যাংকস আপনাদেরকে। জয়েন করেছেন আমাদের সাথে রনি, জয়েন করেছেন আমার ছোট ভাই বাইরে থাকে, আচ্ছা টেনশন হচ্ছে ভাইয়া, ইনশাল্লাহ আল্লাহ তাকে ভালো রাখবেন, সেই দোয়াটা আমরা করতে পারি। জয়েন করে আছেন আমাদের সাথে মামুন, রূপসা থেকে জয়েন করেছেন, হ্যালো জানিয়েছেন, তিনি ওমর ফারুক আছেন, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আপনি আমাদের মাঝে ফিরে এসেছেন। জয়েন করেছেন আমাদের সাথে শাকিল, জয়েন করেছেন, সত্যি জীবন অনেক কঠিন এরকম একটি কমেন্ট তিনি করেছেন। ইমরান হুসাইন বলেছেন লিবিয়া মুসলিম কান্ট্রি হতে পারে কিন্তু কাজ কাজ ওরা অনেক টাকা দেয় না, আচ্ছা এরকম কিছু কথা তিনি বলেছেন। তাদরিতা মজুমদার জয়েন করেছেন, কারো লাইফের কাহিনী শুনে আজ প্রথম চোখে পানি আসলো। এদিকে লিখেছেন আমাদেরকে নয়ন আহমেদ, অবশ্যই কি কারণে তিনি অবশ্যই লিখেছেন সেটা ঠিক বুঝতে পারছি না। সাফিয়া আক্তার সোনিয়া, আপনি শুনছেন, অসংখ্য ধন্যবাদ, জয়েন করেছেন আমাদের সাথে। আরো অনেক অনেক বন্ধুরা আছেন আমাদের সাথে ছদ্মনামে যারা আছেন, সেগুলো আমি পড়ছি না। তুরজা মিঠু জয়েন করেছেন আমাদের সাথে, দোয়া করি তাদের সন্তানদের নিয়ে ভালো থাকুক, অনেক অনেক দোয়া রইল তাদের প্রতি। এদিকে আমিন আলী জয়েন করছেন, তিনি বলছেন শুনছি। তাকিয়া তাবাসসুম জয়েন করে আছেন, তিনি উত্তরা থেকে শুনছেন আমাদেরকে, জয়েন করেছেন আমাদের সাথে। হেমায়েত ফরিদপুর থেকে জয়েন করেছেন, নুরুল ইসলাম ঢাকা থেকে শুনছেন আমাদেরকে, আমাদেরকে দেশের বাইরে থাকা অসংখ্য মানুষ শুনছেন। নিজামুদ্দিন জয়েন করেছেন, তিনি বলেছেন যে জনাব আনোয়ার হোসেন সাক্ষাৎকারটি আমি লিবিয়াতে বসেই শুনছি, আসলে প্রবাসীরা লিবিয়াতে কতটা ঝুঁকির মধ্যে কাজ করছে তা বলার অপেক্ষা রাখে না, বিশেষ করে যারা দৈনিক ভিত্তিতে বাহিরে কাজ করে তাদের ঝুঁকি শতভাগ, বাসস্থান নেই, বাসস্থানেরও নেই কোনো নিরাপত্তা, চিন্তায় আর ডাকাতি নিত্য নৈমিত্তিক ব্যাপার, ছোট বড় সবাই যেখানে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে চলে সেখানে জীবনের নিরাপত্তা কাল্পনিক মাত্র, সেই সাথে এখানে নতুন করে যোগ হয়েছে টাকা পাঠানোর বিড়ম্বনা। এই বিষয়গুলো নিয়ে আনোয়ার ভাই আপনার কাছ থেকে শুনবো এবং লিবিয়া থেকে প্রচুর মানুষ কিন্তু আমাদেরকে আজকে শুনছেন, এই বিষয়টি আসলে ভাবতে আমার কাছে ভালোও লাগছে, আমি অবাকও হচ্ছি এবং প্রচুর মানুষ আপনার আপনাকে অনেকে সেই ঘটনা থেকে জানেন, জেনে এরকম মানুষ আমাদের সাথে জয়েন করেছেন। আমরা একেবারে নতুন ঘন্টায় ফিরছি, খানিকক্ষণ সময়ের জন্য হয়তো আমরা আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি, তারপরে আবারও নতুন ঘন্টায় এসে শেষবারের মতো কিছু কথা নিয়ে আসবো আপনাদের কাছে, আপনাদের কমেন্ট এবং আপনাদের এসএমএস এর জায়গাগুলো থেকেও আমরা প্রশ্ন রাখবো কিছু এবং সেই কথাগুলো জানতে চাইবো। চাইছি যে আপনি টিউন করে থাকবেন ঢাকা এফএম 90.4, একেবারে সামান্য কিছু সময়ের জন্য আপনার কাছ থেকে আমি এখনই আবার ফিরে আসছি অন্ধকারের গল্পে।
রক্সিফিউশন টাইম চেক, এখন সময় রাত একটা। রক্সিফিউশন স্টাইলিশ ওয়াল ফিনিশ,
রক্সিফিউশন নিয়েও স্টাইলিশ ওয়াল ফিনিশ, রক্সিফিউশন, রক্সিফিউশনে আছে 9টি ক্যাটাগরিতে 200+ হৃদয় কেনা ডিজাইন, স্টেনসিল, ওয়াল পেপার, স্যান কোটিং, টেক্সচার, আর্ট, রিঙ্গল, স্প্ল্যাশ, ফ্লোরাল, পেটস ওয়ার্ক, যা আপনার ঘরের দেয়ালকে করে তুলবে আপনার মনের মতোই সুরুচিকর শৈল্পিক। রক্সি ফিউশন, স্টাইলিশ ওয়াল ফিনিশ।
স্বাগত অন্ধকারের গল্প শুনছেন, নতুন ঘন্টে স্বাগত জানিয়ে আবারও শেষবারের মতো কিছু কথা আসলে বলতে চাই এবং বলতে চাই যে ধন্যবাদ জানাতে চাই এই প্রোগ্রামটির প্রোডিউসার সাদিক সামি, ধন্যবাদ জানাতে চাই টিম মেম্বার মঈদ এবং চারপিল ফেরদৌস শিপন সহ সবাইকে। ইভানকে শুনছেন আপনি ঢাকা 90.4 এর সাথে আছেন। আরো ভাই একটি কমেন্ট আমরা একটু আগে পড়ছিলাম, তিনি সব ইস্তারে অনেক কথাই বলেছেন যে যারা কন্ট্রাক্ট ভিত্তিতে না কোনো কোম্পানির আন্ডারে নিয়ে বাইরে কাজ করছে তাদের জন্য ঝুঁকিটা অনেক বেশি। লিবিয়ার কথা তিনি বলছিলেন, টাকা পাঠানোর বিড়ম্বনা ঝুঁকি, সেরকম অনেক কথা বলছিলেন। আপনার কাছে কিছু শুনি, আপনি মাথা নেড়ে সায় দিচ্ছিলেন। আমরা একটুখানি, হ্যাঁ প্লিজ বলুন।
ঘটনাটা সত্যি, লিবিয়ার এখন যে পরিস্থিতি, এখানে যে ফরেনার যে কোনো দেশই হোক, শুধু বাংলাদেশে না, মানে ওদের সরকারে ব্যাংকগুলো বন্ধ করে দিচ্ছে, আর এক দেশে দুইটা সরকার, এই দুইটা সরকারের কারণে মানে কার্যক্রমটা বিদেশিদের সাথে সম্পর্ক ওদের অত ঝুঁকিপূর্ণ আর একদিক। এখন ব্যাংক লেনদেনও বন্ধ, বিদেশি লেনদেন বন্ধ।
আচ্ছা,
এমনকি ওখানে লোকাল কাজ করলে টাকা লয়ে যে বাইরে যাব, এখান থেকে আর 5 টাকার জন্য ওরা বন্দুক, ইভেন ওই দেশি লোক হইল ওরা সন্ধ্যার পর এখন বাইরে না গাড়ি নিয়ে, কারণ অস্ত্রটা কি গাড়ি নিয়ে যায়। যারা শহর ভিত্তিক কাজ করে, কিছু বখাটে লোক আছে, ওরা বাসা ফরেনারের বাসাতে যায় হামলা করে।
আচ্ছা,
কোন সিকিউরিটি বলতে এখন নাই, যার ক্ষমতা আছে শক্তি আছে
আমাদের সাথে। মামুন খান যেটা জানতে চেয়েছেন, তিনি বলেছেন যে এই মুহূর্তে আপনার দুটি দেশের অভিজ্ঞতা আছে, সেখানে বাংলাদেশের শ্রমিক যারা আছেন তাদের বর্তমান সত্যিকারের চিত্রটা কি, তারা কতটা ভালো আছেন, বা এরকম একটি প্রশ্ন তিনি করেছেন।
বাংলাদেশের শ্রমিকদের সুনাম আছে, কিন্তু সুনাম টিকে থাকতে হলে তো ওই দেশের একটা নিরাপত্তা বা সিকিউরিটি থাকতে হয়। এখন যে অবস্থা, এখন সুনাম থাকা সত্ত্বেও বেঁচে আছে, কিন্তু সিকিউরিটির কারণে বাংলাদেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশ বা অন্যান্য দেশের লোকেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ সিকিউরিটি এখন মনে করেন হয়তো কিছু লিবি আছে ওরা সিকিউরিটি দিতেছে, আর কিছু আছে আজকে কাজ করছো তোমার রাস্তায় তুমি যাও, আমি তোমার সম্পর্কে জানি না, আর কিছু আছে যে সবসময় ওর সাথে কাজ করে, ও প্রভাবশালী লোক, ও হয়তো বা হেল্প করতেছে, সবাই তো এই ফ্যাসিলিটি পাইতেছে না।
সাইদুর রহমানের প্রশ্নটা আমরা অলরেডি নিয়ে নিয়েছি যে আনোয়ার ভাই দেশি, তিনি যেমনটা বলেছেন তার আপনার কথাগুলো শুনতে শুনতে তিনি আসলে এতটাই আবেগ আপ্লুত হয়েছেন, তিনি আপনাকে বলেছেন সাইদুর ভাই, এখন সাইদুর ভাই বলেছেন যে আনোয়ার ভাই আপনি এখন দেশেই কিছু একটা করুন প্লিজ, সন্তান দুটির মুখের দিকে তাকিয়ে দেশেই থাকবেন আশা করছি। আমরা
ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি দেশে কোনো, বিশেষ করে জব করলে শহরে থাকলে বা হয়তো বাচ্চাগুলো শহরে রাখা যাবে।
আচ্ছা,
আর আমি যে কাজগুলো জানি এগুলো তো গ্রামে অত অ্যাভেলেবেল না।
তিনি ভাবিকে আসলে বলেছেন যে আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া যে আপনি আপনার সেই বিশ্বাসটা ধরে রেখেছেন এবং সেই বিশ্বাসটাই প্রার্থনা হয়ে যায়, যার ফলে হয়তো আল্লাহ আপনাকে আপনার কাছে ফিরিয়ে দিয়েছেন, এরকম একটি কথা তিনি বলেছেন। এবং তিনি পাশাপাশি এটা বলেছেন যে এরকম একটি ঘটনার পর থেকে আনোয়ার ভাইয়ের কথা বলেছেন তার মনের অবস্থাটা অনেক বেশি মানসিক মানসিকভাবে ভেঙে পড়ার কথা এবং সেই মানসিক রিপেয়ারটার জন্য অনেক বেশি সময় দরকার, সেখানে সবচেয়ে বড় সমর্থনটা করতে পারেন। আপনার কথাই তিনি বলেছেন যে আপনার প্রতি বোন হিসেবে তার সেই প্রার্থনা থাকবে যে এই ভাইটির প্রতি সেই মানসিক সমর্থন আপনি দিয়ে যান। অসাধারণ, আমাদের প্রাপ্তিগুলো হয়তো এই অনুষ্ঠান করার এরকম প্রাপ্তি যে এই যে ছুঁয়ে যাওয়া মানুষের হৃদয়ের। এবং এই একই কথা বলবো যে এই যে মানসিক একটা জায়গা থেকে নিঃসন্দেহে সেই দুঃস্বপ্নের মতো সেই ঘটনাগুলো বারবার আপনার ফিরে আসে, দুঃস্বপ্নের মতো সেই ঘটনাগুলো বারবার আপনাকে ভোগায়, সেটাকে ওভারকাম করার জন্য আপনার পাশে পুরো বাংলাদেশ আছে, আপনার পাশে আপনার পরিবারের মানুষরা আছে, আপনার সবাই আছে, হয়তো সন্তানদের মুখের দিকে তাকিয়েও সেই জায়গাগুলো ভুলে যাবেন আপনি। আমি অনুষ্ঠানের একদম হয়তো শেষ দিকে চলে এসেছি, আমি আমি একটু ভাবির কাছে জানতে চাই যে আপনার এখন আসলে প্রত্যাশা কি, আপনি কি চাইছেন, বা আপনাকে আপনার নিজেরও তো চিন্তা থাকবে আপনার স্বামীকে নিয়ে কিংবা সামনের সময়গুলোকে নিয়ে।
আসলে আমি চাচ্ছি না সে বিদেশ যাক, মানে বিদেশ যাওয়াটা আমার এখন আর মানে এমনিও আমি শুরু থেকে এটাকে সাপোর্ট দেই না। মানে আমার কথা হচ্ছে যে একটা মেয়ে যখন বিয়ে করবে, বিয়ে মানে হবে একটা ছেলের সাথে, সে সাথে থাকবে, তাকে দূরে কেন পাঠাবো? যাক, তারপরে আমার কাছে মানে এই যে এতগুলো সিচুয়েশন, যে অবস্থা, সবকিছু শোনার পর আমার মন, আমি আমার দৃষ্টিকোণ থেকে বলতেছি যে যদি আমাদের দেশের মানে মাননীয় প্রধানমন্ত্রী বা মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে এদেরকে যদি, শুধু আমার স্বামী না, আমার স্বামীর সাথে আরো একজন আছে, এদের জন্য যদি ওনারা একটু কিছু ভাবে, সেটাই আমার জন্য অনেক হবে।
আমি
এটা আমি আপনার মাধ্যমে একটা ওদের কাছে পৌঁছাতে চাই যে ওদের জন্য একটু ভাবো, কারণ এখন ওদের তো যে এতগুলা গ্যাপ চলে আসছে, এত মানে এই গ্যাপটা ফিল আপ করতে কিন্তু ওদের অনেক সময় লাগবে।
স্বাভাবিক জীবনে বা স্বাভাবিক ভাবে চিন্তা করার জায়গাটা অনেক বেশি অনেক বেশি সময়ের ব্যাপার, পাশাপাশি পারিপার্শ্বিক একটা সামাজিক সহযোগিতা, পারিবারিক সহযোগিতা, সবকিছু রাষ্ট্রীয় সহযোগিতারও দরকার। আমি অনেকে আসলে আমাদেরকে শোনেন এবং অনুষ্ঠানের শেষে এসে সবসময় আমরা কিছু কথা সবসময় বলি যে এই অনুষ্ঠানটা, অনুষ্ঠানটির নাম অন্ধকারের গল্প, অন্ধকার থেকে আমরা আলোর দিকে আসলে যেতে চাই। এবং নিঃসন্দেহে যে আনোয়ার হোসেন কিংবা হেলালুদ্দিন কে আমরা ফিরে পেয়েছি সেটা আমাদের সবার ভালো লাগা। আনোয়ার ভাই, এই যেমনটা আপনাকে বলছিলাম, অনুষ্ঠানটা লক্ষ লক্ষ মানুষ শোনেন এবং সেই মানুষগুলির মাঝখানে নিঃসন্দেহে অসাধারণ ভালো মানুষ, আর সবাই ভালো মানুষ আমরা বিশ্বাস করি মনে প্রাণে, তারপরও আল্লাহ যাদেরকে অনেক বেশি সামর্থ্য দিয়েছে, অনেক প্রতিষ্ঠিত মানুষ যারা আমাদেরকে শোনেন, তারা আমাদের পাশে দাঁড়ান, আমাদের অতিথিরা যারা আসেন, সেটা বিভিন্ন ভঙ্গিতে, হয়তো কারোর জন্য সাহায্যের ভঙ্গিতে, হয়তো কারো পাশে সেই সুযোগটা হয়ে আল্লাহর ইচ্ছা উথিলা হয়ে দাঁড়ান, হয়তো একজন আনোয়ার হোসেন যে কাজগুলো পারেন সেই কাজগুলোর জন্য, যেখানে আপনি জব সার্চ করেন না কেন, যা কিছুই করেন না কেন, সেই সেইটার তো উপলক্ষ দরকার বা সেইটার সেই কমিউনিকেশনটা দরকার, হয়তো এই মাইক্রোফোন ঢাকা এফএম 90.4 এর মাধ্যমে, এই অন্ধকারের গল্পের মাধ্যমে সেই কমিউনিকেশনের একটা যোগসূত্র স্থাপন হয়ে যেতে পারে। আমরা বিশ্বাস করি যে আনোয়ার হোসেন কখনোই সেই দয়া দাক্ষিণ্যের বিষয়টা চান না, তিনি তার কর্মক্ষমতাকে অ্যাপ্লাই করেই সেই রিটার্নটা চান, সেটা দিয়ে তার ভবিষ্যৎ, দুটি বাচ্চার ভবিষ্যৎটা গড়তে পারবেন, তার পরিবারকে সুন্দর করে সার্ভাইভ, পরিবারকে নিয়ে সার্ভাইভ করতে পারবেন, সেই সুযোগগুলো হয়তো তৈরি হয়ে যায় মহান আল্লাহ তাআলা যদি চান। আমি একটু সবার হয়ে আপনার কাছে জানতে চাই, আপনি আসলে কি কি কাজে খুব বেশি দক্ষ, কি কি কাজ আপনি আসলে করতে পারেন বা করতে চান বলে বাংলাদেশ থেকে নিজের পরিবারের?
ইলেকট্রিক্যাল এর ডিপ্লোমা কমপ্লিট করছি, আমি তো ওখানে ইলেকট্রিক্যাল হিসেবে জয়েন করছি, কিন্তু ওখানে তো আমরা ব্যারাটেজ কাজ করতাম, ব্যারাটেজ বলতে এসি, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং এবং মাঝে মধ্যে গাড়ির কাজও করা লাগতো, কারণ লোক অ্যাবসেন্ট থাকলে ছোটখাটো কাজ হলে ওটা করে দিতে হইতো এরকম আর। কিন্তু আমার মেইন কাজ ছিল ইলেকট্রিক্যালে।
আচ্ছা, মানে এই সব কাজগুলোতে আপনি দক্ষ এবং সেগুলো অনায়াসে আপনি করতে পারবেন। আচ্ছা, এবং আপনার যেহেতু ডিপ্লোমাও কমপ্লিট করা আছে, আপনার একটা ভালো একটা সার্টিফিকেটও আপনার আছে। তাছাড়া আমি যদি খুব আপনার কাছ থেকে অনেস্টলি জানতে চাই যে আপনার পুরো পরিবারের ভরণ পোষণের জন্য যদি আপনাকে কেউ বলে যে কাজের বিনিময়ে ডিফিনেটলি একটা স্যালারি বা অনারিয়ামের কথাটা বলি, সেই অঙ্কটা কিরকম দাঁড়াতে পারে মান্থলি যদি আমরা বলি?
এখন মনে করেন আমাদের দেশে তো আর, আমরা বিদেশে যে স্টেটাস মূল্য পাই এটা তো আমাদের দেশে আর
অ্যাভেলেবল না, বা সেই বাস্তবতা মাথায় রেখে আসলে
হয়তো বা ফরেনার কোম্পানি হইলে ওরা একটু চিন্তা করে ওই, তবু মনে করেন 15-20 হাজার টাকা হইলে এখন মানে নর্মালি
এখন সার্ভাইভ করতে পারবে
নরমালি চলা যায় কারণ অত হাই ব্যাগ মানে মিনিমাম নরমালি চলতে হলে 15-20,000 টাকা
আমি আসলে আপনাদের কাছ থেকে শুনে নিলাম এবং মাইক্রোফোনের মাধ্যমে নিঃসন্দেহে সবাই শুনে গেছেন। যারা সেই কর্মসংস্থানের সুযোগটা যেমনটা বললেন অ্যামাউন্ট সহ বলে দিলেন এবং যিনি দীর্ঘকাল ধরে সেই কাজগুলো খুব একেবারে প্রতিকূল পরিবেশে অনায়াসে করে এসেছেন, সেই দেশে সেই সুযোগটা পেলে ইনশাল্লাহ সেই সুযোগটা তৈরিও হয়ে যাবে সেটা আমরা মনে প্রাণে বিশ্বাস করছি। আমরা সেই পরিমাণ ভালোবাসার জায়গা থেকে বিশ্বাস করি, সেই পরিমাণ আলোর পথের আসলে সন্ধানের কারণেই বিশ্বাস করি যে সেই মানুষগুলো বারবার যেভাবে আমাদের এরকম আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমাদের হয়ে আমাদের মানুষ হয়ে পাশে ছিলেন, হাতে হাত রেখেছিলেন, তেমনি করে আজও আমরা সেরকম আপনাদেরকে পাবো এবং অলরেডি অনেকের কাছ থেকে সেই পজিটিভ ভাইব পাচ্ছি। তারপর একটু বলি যে আনোয়ার হোসেনের সেই কর্মসংস্থানের সুযোগ আল্লাহ যদি আপনাকে সেই সামর্থ্যের জায়গা দিয়ে থাকে এবং আপনার সাথে সেই সদিচ্ছার জায়গাটা থাকে, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সরাসরি আমরা আনোয়ার হোসেনের সাথে আপনাদেরকে যোগাযোগ করিয়ে দিব। আবার যেভাবে লিখবেন বা আমরাও আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারি সেই প্রক্রিয়াটি আপনি যেভাবে আমাদেরকে জানাবেন, এসএমএস করতে পারবেন। এসএমএস করার নিয়মটা বলি, মেসেজ অপশনে গিয়ে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ওজি মানে অন্ধকারের গল্প, ওজি লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখবেন, স্পেস দিয়ে আপনার লোকেশন লিখবেন, আরেকটি স্পেস দিয়ে আপনি আপনার মোবাইল নাম্বারটা লিখবেন, লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। মোবাইল নাম্বারটির পরে আরেকটি স্পেস দিয়ে আপনি আসলে আনোয়ার হোসেনের কথা বা তার জন্য আপনি তার কথা শুনে বা তার পাশে কীভাবে থাকতে চান সেই কথাগুলো একটু ডিটেলসে লিখবেন, লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আমি নিয়মটা আরেকটিবার আপনাদেরকে বলছি, মোবাইল ফোনের মেসেজ অপশনে যাবেন, লিখবেন ওজি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বারটি, আরেকটি স্পেস দিয়ে আপনি যে তার পাশে থাকতে চান কিংবা কিভাবে আসলে আপনি পাশে থাকতে চান সেটা খুব সংক্ষেপে মোটামুটি করে লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। নাম্বারটি আবার বলি 16260। আমরা অবশ্যই আপনার সাথে কন্ট্যাক্ট করবো। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আমাদের সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং শেষ বেলায় ভাবির কাছ থেকে আসি কাউকে কিছু বলতে চান কিনা এবং শুরুতে আমি শুরুতেও বলেছিলাম এবং শেষেও বলতে চাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে মাইক্রোফোনে পুরো ঘটনাগুলো শেয়ার করবার জন্য, এত রাত জেগে আমাদের সাথে কথা বলবার জন্য, আমাদের সাথে যারা ছিলেন সবাই আসলে আপনাদের কথাগুলো শোনার জন্য উদগ্রীব ছিলেন এবং সবার সেই দোয়া এবং ভালোবাসার জায়গাটাও আপনারা অর্জন করে নিয়েছেন। আর আরেকটিবার ধন্যবাদ জানাতে চাই অন্ধকারের গল্পের এই অনুষ্ঠান থেকে কাউকে কিছু বলতে চান কিনা একদম শেষ বেলায়।
সবাইকে ধন্যবাদ জানাতে চাই কারণ ওনারা না হলে আমি পেতাম না, কারণ সবার দোয়া ছিল যার জন্য আমার বাচ্চাদের যে আল্লাহ যে আমার বাচ্চার দুটার মুখের দিকে তাকায় যে ওদের বাবাকে ফিরিয়ে আনছে সেটাই আমি সবার কাছে আবারও ধন্যবাদ জানাচ্ছি সাথে আপনাদেরকেও।
অনর ভাই একই কথা, আপনাকে শুধুমাত্র ধন্যবাদ না, আপনাকে আসলে কৃতজ্ঞতাই জানাতে চাই যে আমাদের স্টুডিওতে এসে এরকম রাজ্যকে আপনি সময় দিয়েছেন। আমরা চাই আপনি মানসিকভাবে আপনার দৃঢ়তা, আপনার দৃঢ়চিত্ত আমরা দেখেছি, আল্লাহ তাআলা সেটাকে আরো বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, পাশাপাশি আপনার সুন্দর একটি সামনের কর্মময় ভবিষ্যৎ জীবন, পাশাপাশি আপনাদের দুটি সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ এই বাংলাদেশের মাটিতে গড়ে উঠুক তেমন প্রত্যাশা করছি। অনেক ভালো থাকুন, সেই শুভকামনাও জানাচ্ছি। আর একেবারে যাবার বেলায় কিছু বলতে চান কিনা কাউকে?
আমি মনে করি আমি যে দ্বিতীয়বার জীবিত থাকুন রিলাইজ বলতে যেটা বুঝায় আমি মনে করি সবাই দোয়ার কারণে আমি বেঁচেছি, যেন সবাইকে যেন আমার জন্য দোয়া করার জন্য আল্লাহ যেন তাদেরকে আরো ভালো করে, সবাইকে ধন্যবাদ,
অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের অন্ধকারের গল্পে আমাদের দুজন অতিথির কথা শুনছিলাম, আমাদের সাথে যারা ছিলেন তাদের প্রতি আসলে সবসময় আমরা কৃতজ্ঞতার জায়গাটা জানাই, ভালোবাসার জায়গাটা জানাই, কারণ আপনাদেরই সাথে থাকাই অন্ধকারের গল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং এরকম করে অতিথি যারা আসেন তাদের কাছ থেকে ঘটনাগুলো শুনে শেষ পর্যন্ত আমরা আসলে আলোর পথে যেতে চাই, আলোর পথে সেই বিশ্বাসটা আমরা করি। অন্ধকারের গল্পে আজকের মতো আসলে আমরা বিদায় নিতে চাই, তবে তার আগে মনে করিয়ে দিই আগামী রোববার ঠিক 10:30 মানে রাত 10:30 আবারও ঢাকা এফএম 90.4 এর মাইক্রোফোনে হাজির হয়ে যাব নতুন কোনো অতিথিকে নিয়ে অন্ধকারের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত অনেক বেশি ভালো থাকুন, অনেক বেশি ভালোবাসুন নিজেকে, নিজের পরিবারকে, আত্মীয় স্বজনকে, নিজের বন্ধুকে, পুরো দেশকে, দেশের মানুষকে। আর যারা প্রবাসীরা, যারা আমাদের সাথে সবসময় জয়েন করেন, বাইরে থেকে শোনেন, আজ একজন প্রবাসীর কথাও আমরা শুনছিলাম যিনি ভাগ্যের ফেরে চমৎকার করে বাংলাদেশে প্রাণ হয়ে ফিরে এসেছেন। আপনাদের প্রতি আমাদের সেই কৃতজ্ঞতা ভালোবাসা সবসময় থাকে, কিন্তু একদম আপনজন হয়ে আপনাদের প্রতি বলতে চাই, অনেক বেশি খেয়াল রাখুন নিজের প্রতি, অনেক ভালো থাকুন। আজকের মতো আল্লাহ হাফিজ, টাটা বাই বাই বলতে চাইছি। ঢাকা এফএম 90.4 এর সাথে আপনি থাকুন, মনে করিয়ে দিচ্ছি আবারও কিন্তু ফিরে আসবো আগামী রোববার ঠিক রাত 10:30। ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থাকুন, আল্লাহ হাফিজ।
90.4 अगर हो तो मैं बस इतना ही करूं, तुम्हें दिन भर तुम्हें हर पल देखता हूं, तुम्हें देखूं तुम्हें चाहूं तुम्हें पूजूं तुम्हें सोचूं तुम्हें समझूं तुम्हें मांगूं हर पल तुम्हें मैं गुनगुनाऊं तुम्हें गाऊं हर पल मैं तुम्हारा हूं ऐसा तुम ही हो मेरा पीना।